This track was downloaded from fusionbd.com.
পালো লম্বা করে আমার দিকে দিয়ে বলল পাল দিরা মাছা। লজ্জা করে গেলাম যে শিশুটা কি তৈরি হইলো। ওই মুহূর্তে আমার পিছনের অনেক কল্পনা জল্পনা আসে যে জীবনটাই কি আমার এরকম। তখন মনে হয়েছিল কি ব্যাপার, যে মেয়ে জন্ম দেওয়া কি এতটা পাপ যে মেয়ে জন্ম দেওয়ার কারণে একজনের পা ধরে মাপচাইতে হবে।
একজন পিতা তার সন্তানকে কতটুকু ভালোবাসতে পারে? শুনুন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আজ রাত 11:20 আর জি কিব্রিয়ার সাথে শুধুই এবিসি রেডিওতে। দ্য ক্লোজার দ্য বেটার। Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই মুহূর্তে আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তাদের জীবনের গল্প বলে। এবং হ্যালো 8920 তে একটি নতুন সেগমেন্ট চালু হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 এখন থেকে শুরু হবে একটি সফলতার গল্প দিয়ে। সফলতার গল্প বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে হ্যালো 8920 শুনে কখনো আপনি যদি পজিটিভ অর্থে মোটিভেটেড হয়ে থাকেন, আপনি কোনো ভালো কাজ করে থাকেন, কারো জীবনের অভিজ্ঞতা যদি আপনাকে সেই ভালো কাজটি করতে উদ্বুদ্ধ করে, তাহলে সেই মানুষটিকে আমরা হ্যালো 8920 তে একটু বিশেষভাবে হাইলাইট করতে চাই। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের এখানে ফোন করেছিলেন একজন বন্ধু, তিনি হ্যালো 8920 শুনে তার জীবনে কি ভালো কাজ করেছেন, চলুন আমরা প্রথমে একটু শুনে আসি।
আমার নাম মোহাম্মদ হযরত আলী। আমি ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্ট করে মানুষ হয়েছি। আমি এবিসি রেডিওকে অনেক ভালোবাসি, বিশ্বাস করি। আমি একবার আত্মহত্যা করতে চাইছিলাম কিন্তু করি নাই। এই এবিসি রেডিওর অনেক কষ্টের কাহিনী শুনে আপনারা আমার সাথে যোগাযোগ করুন, দেখেন আমার বাস্তবতা জীবনটা কিভাবে বেঁচে আছে।
অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, তার কথা শোনার পরে আমাদের টিম মেম্বার শাকিল তার সঙ্গে যোগাযোগ করেছিল এবং শাকিল তার সঙ্গে কি কথোপকথন করেছে চলুন আমরা শুনি।
শাকিল বলছিলাম এবিসি রেডিও থেকে। আপনি আমাদের হ্যালো 8920 তে ফোন করেছিলেন, আপনি আত্মহত্যার পথ থেকে ফিরে এসেছেন, তাই তো?
তখন আমি চাচ্ছিলাম যে আমার জীবন আমি রাখবো না। যখন রাখবো না ভাবছে তখন অনুষ্ঠানের কথা মনে করেছি, এত কষ্টের পর পথে আমি ফিরে আসতে। আবার অনেক ছেলে আছে, এই যেমন আলামিন ব্যাকের কথাটা বলি, সে এত কিছু করছে, সে অনেক কষ্ট করতে হবে, তারা যদি পারে তাহলে আমি কেন করবো না? আমি যদি কাজ করি, মাসিক ছেলে বেতন পাই, আমি কেন একটা মেয়ের জীবন?
আচ্ছা, এখন আপনি কেমন আছেন?
এখন আল্লাহ মোটামুটি ভালো আছে।
আচ্ছা, আমাদেরও জেনে ভাল লাগলো যে আপনি হ্যালো 8920 শুনবার পরে আপনার জীবনে একটা পরিবর্তন এসছে এবং এই মুহূর্তে আপনি কাজকর্ম করে আপনার জীবন সুন্দর মতো চালিয়ে নিচ্ছেন। আপনি অনেক ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ শাকিল। প্রিয় শ্রোতা, আপনি যদি মনে করেন যে হ্যালো 8920 কোন একটি বিশেষ পর্ব শুনে আপনি আপনার জীবনের কোন একটা ভালো কাজ করেছিলেন এবং আপনি কাউকে ভালো কাজ করার উৎসাহ দিয়েছিলেন, কোন পর্বটা শুনে কিংবা কার জীবনের গল্পটা শুনে আপনি আসলে উৎসাহ বোধ করেছিলেন এবং কি ধরনের কাজ আপনি করেছিলেন? আমাদের এখানে ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে বলবেন এবং অবশ্যই মনে রাখবেন যে এখানে কিন্তু কলটি রেকর্ড করা হয়। আর আরেকটি বিষয়, যারা জীবনের গল্প বলতে চান তারা একই নম্বরে ফোন করে নাম এবং সেল নাম্বার দেওয়া সহ আপনার জীবনের গল্প সারাংশ বলে বলবেন যে আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বাররা যোগাযোগ করবে। ফেসবুকে চলে আসতে পারেন আপনি এই মুহূর্তে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এ পর্যায়ে আমি আমার অতিথিদের সাথে একটু পরিচিত হতে চাই। আমার সামনে বসে আছেন যিনি, প্রথমে আমি তার নামটা জানতে চাই, আপনি আপনার নামটা একটু বলবেন?
জি, আমার নাম বাশার।
আপনার সঙ্গে আরো দুজন আমরা পেয়েছি আজকের অতিথি, আমরা একটু তাদের পরিচয় এবং সম্পর্কের ব্যাপারটা একটু প্রথমে পরিষ্কার করতে চাই। আপনার ডান পাশে আছেন আপনার সহধর্মিনী স্ত্রী, আপনার নামটা একটু বলবেন?
আমার নাম নূরজাহান।
এবং ও হচ্ছে, আপনার নামটা একটু বলেন?
জান্নাতুল ফেরদৌস সোনিয়া।
সোনিয়া হচ্ছে আপনাদের সন্তান যদি ভুল না বলে থাকি, তাই তো?
জি।
আচ্ছা প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদের প্রথমেই সবাইকে একটু সতর্ক করছি, সেটা হচ্ছে আজকের যে জীবনের গল্পটি সেটা একটা অসাধারণ জীবনের গল্প এবং আজকে তিনজনকে আমরা এখানে পেয়েছি, তিনজনের মধ্যে যার জীবনের গল্পটা আসলে এখানে প্রধান হয়ে উঠে আসবে সে হয়তো নিজে মুখ থেকে পুরোটা বলতে পারবে না, তার বলার জায়গাটি আসলে ওইভাবে গুরুত্বপূর্ণও না যতটা না গুরুত্বপূর্ণ তার সাথে যারা এসছে তারা। এবং সেন্ট্রাল বলার জায়গাতে থাকবে হচ্ছে আজকে বাসা সাহেব। এখানে বাসা সাহেব তার জীবনের গল্পের মধ্যেই বাকি দুজনের জীবনের গল্প এখানে তুলে নিয়ে আসবে। বাসা সাহেব আমরা শুরু করতে চাই, তবে তার আগে আমি তিনজনকে একটু জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে হ্যালোইন 920 কি শোনা হয়?
জি।
আপনি কখন শোনেন? যেহেতু 11টা বিশের দিকে হয় পরিবার সবাই মিলে কি রেডি
আছেন? আমার হ্যাঁ শোনা, আমার একটু ঘুম থাকে, অসুস্থ থাকি, আমার কানে দেয়,
আমি
সারা দিন শুনি, আমার ঘুম ভাঙা যায় শুনতে থাকি।
হেডফোন আমার ওয়াইফের কানে দিয়ে বলি যে শোনো, বলে যে না আমি একটু শুনবো না, তখন যখন
কানে দিই এমনি নষ্ট, আমার শুলে অসুস্থ,
পরে শুনতে শুনতে আমার ভালো লাগে। একদিন আমি একা দিয়ে আছি, পরে বলে আমাকে দাও আমি একটু শুনি।
আচ্ছা আচ্ছা,
এইভাবে এইভাবে আমরা এই হ্যালো
ঠিক আছে আমরা শুরু করি। কোথা থেকে শুরু করবেন বলেন?
আমার নাম বাসার, গ্রামের বাড়ি শরীয়তপুর। দাদা আমাদের তিন চারটে বিয়ে করে, এই জন্য আমাদের থানা তিনটে। হয়তো অনেকে ভাববে যে এতগুলি থানা কেন, আমাদের দামুড্ডা, ভেদেরগঞ্জ, সখীপুর তিন থানা।
আচ্ছা আচ্ছা।
আমাদের বাড়ির নামই উকিল বাড়ি, আমাদের বংশে ছেলে হোক মেয়ে হোক জন্ম নিলেই উকিল,
উকিল হতে হবে।
1960 সাল আমার জন্ম। আমি যেদিন জন্মগ্রহণ করি সেদিন আমার মা মারা যান, তো আমি তখন ছোট শিশু।
আপনার জন্মের সময় প্রসব ঘটিত কারণে মারা গিয়েছিলেন?
আমার বাবা, বড় বোন, ভাই, তারা সকলে মিলে আমাকে লালন পালন করত। দেশ স্বাধীন হওয়ার পরে ভাই বোন সকলে মিলে চিন্তা ভাবনা করলাম বাবার সেবা যত্নের জন্য একজন মানুষ প্রয়োজন, তো বাবাকে আমরা পছন্দ করে, মানে আমার পছন্দই আমার বাবা বিয়ে করে।
আচ্ছা আচ্ছা।
বিয়ে হওয়ার পরে আমার খালা ছিল, তখন আমার এই খালা বিয়ের পরে আমার মাকে যত প্রলোভন ছিল এগুলো দেওয়া শুরু করলো। আমার বাবা যদি আমাকে একটা পছন্দের জামা কাপড় এনে দিত, তো খালা বলতো এই বাসার এইটা তোমার শরীরে ভালো দেখায় না। কার শরীরে মানে? এটা গ্যাসুদ্দিনের শরীরে মানে, অর্থাৎ আমার মামা। তো জোর করে নিয়ে আমার মামাকে পড়াইতো, তো আমি আড়ালে গিয়ে একটু কান্না করতাম, কিছু তো বলতে পারতাম না ছোট, তো যদি বাবা মার দেয়, মা যদি বকে। এক পর্যায়ে আমার খালা উনি বলছে ওরা তো সৎ, ওদেরকে লালন পালন করলে কোনো লাভ হবে না, তোমার ছেলে সন্তান হইব সেটা লালন পালন করতে হবে। এর মধ্যে আমার মা সন্তান হয় আমার ভাই, আড়াই বছর হয়ে মারা যায়। তখন আমার যে বড় ভাই উনি, আমার আব্বা ঢাকা কোটকাচারিতে উনি চতুর্থ শ্রেণী কর্মচারী ছিলেন, ওনার সারা জীবনের সঞ্চিত আয় ওনার কাছে জমা থাকত, আর একটা ভোগবিলাসা ছিল, মানে উনি খুব আনন্দ ফুর্তি করে আর কি বাড়ির মানুষজন নিয়ে খাওয়া দাওয়া করে দিত।
এটা অনেক শখের বিষয় ছিল,
চার পাঁচটা খাসি কিনে নিয়ে আসতো, জবাই দিত নানা বাড়ি যারা আছে সবাইকে নিয়ে আর কি আমরা আনন্দ ফুর্তি করতাম। তো এক পর্যায়ে এইরকম দেখার পরে হয়তো আমার মনে হচ্ছিল যে আমার মেজো খালা এগুলো পছন্দ করত না, সে আত্মসাৎ করার জন্য কিছু তখন বলল আপনার নারিন্দা যে ওইখানে এক লোক ওই জাতটোনা বানটান করে আর কি, তখন ওইখান থেকে আপনার আদা চিনি এটা হলো পড়ায় আনছে আর কি, তাই না? এই পিতলের পাটির মধ্যে আদাটা আর চিনি ওটা রাখলো, মানে আমার মেজো খালা ময়না উনি বলতেছে যে এই আদা আর এই চিনি, আমার ভাইয়ের নাম ছিল মুক্তার হোসেন, তো সকলে আমরা মুক্তন বলে ডাকতাম, তো বলতেছে এই এটা যখন মুক্তনকে খাওয়ানো হবে তিন রাস্তার মাথায় গোসল করে দিয়ে 5 থেকে 7 মিনিটের মধ্যেই ও মারা যাবে।
মুক্তন মানে আপনার বড় ভাই?
বড় ভাই।
ওকে।
তখন আমার কানে জিনিসটা বাজলো, আমি ঘরে শোয়া ছিলাম, আমি আমার বোনের সাথে শেয়ার করলাম।
বোন মানে কি আপনার আপন বোন?
যে আমার আপন বোন, আমার বোনের নাম হইল আসমা।
কয় ভাই বোন ছিলেন আপনারা আপনার মায়ের ঘরে?
আমরা দুই ভাই এক বোন, বোন হল মেজো, আমি সবার ছোট। তখন ওই আদা চিনির কথা যখন বলা হইল, আমার বোন বললো এক কাজ কর এগুলি আমরা ফেলে দিই, ফেলে দিলে এই আদা চিনি তো কিনাই না রাখতে হবে, ফেলে দিলে তো তারা বুঝবে যে এগুলো ফেলে দিছে। তখন চুরাইনে আমাদের কোনো বাজার ছিল না, মূল বাজারটা ছিল সূত্রাপুরে। আমরা হাঁটতে হাঁটতে আপনার শ্যামবাজার চলে গেছি। ঘটনায় কিন্তু দিনের দেড়টা রাত্রে আদা খাওয়াবে, আমাদের কাছে কিন্তু টাকা পয়সা নাই, তো আদা আমরা কি দিয়ে কিনবো? তখন আমরা হাঁটতে হাঁটতে এই শ্যামবাজার চলে যাই, সেইখানে দেখবেন যে ওই লোকেরা ওই যখন আদা রসুন পেঁয়াজ এগুলি বিক্রি করে কিছু রাস্তায় ফেলে দেয়। এখন যে আদাটা আমরা হাতে করে নিছি এই আদার সেম কোয়ালিটি আর কোথাও খুঁজে পাচ্ছি না। নেওয়ার পথে এক আরো দেখিয়ে বললাম যে আপনাদের আমরা কি দুই ভাই বোনে ওই পেঁয়াজের মধ্যে ওই যে শুকলা ফেলে ঝাড়তে হয় আমরা এগুলো করে দেব, আমাদের শুধু এখানে যতটুকু চিনি আছে এই চিনি আর একটু আদা দিলে আমরা কাজটা করে দেবো। তখন ওনারা বলল ঘর ঝাড়ু দিতে পারবো, সব পারবো, তা আমি ঝাড় দিলাম, আমার বোন ওই পেঁয়াজ বাঁচলো, তো আমরা ওই আদা রসুন ওই ওইখান থেকে সংগ্রহ করে ওই জায়গার মতো আবার আইনা ওইভাবে রেখে দিছি। এখন আমার ভাইকে রাত্রে 3টা বাজে গোসল করে তিনি উচামাটির সাইড দিয়ে 3 রাস্তার মোড়ে গোসল করাই না, আদা আর চিনি যখন খাওয়াইছে।
রাত 3টার সময় কেন গোসল করাচ্ছে?
গোসল করাইতে হবে, আমার ভাই আগে বলছে যে তোমার জন্ডিস তুমি দিন দিন শুকাই যেতে।
ওকে ওকে।
আর আমার ভাই ছিল মা ভক্ত, ওই যা বলতো তাই করতো। গিয়ে গোসল দিছে, গোসল দেওয়ার পর আদা চিনি খাওয়ানো হয়েছে। ওখান তো আমার ভাই তো আর মারা যায় নাই, সকালে বৈঠক করছে কি কারণে হইল না। তখন ওই শাশাবাড়ি গিয়ে বলছে এটা হয় না, এটা সুইট লাগছে। তা আবার যখন আনছে, আবার আমরা জানি এখন তো আমাদের কাছে টাকা নাই, আর এমন সময় রাখছে সন্ধ্যায়, এখন আমরা শ্যামবাজার যাইতে পারবো না, কাজও করতে পারবো না, এটা বদলাইতে পারবো না। এখন আমরা তো চিন্তিত হয়ে গেছি ভাই মারা যাবে। তখন আমার ভাইকে ওই উঁচামাটি দিয়ে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আসতেছে, আমরা দুই ভাই বোন ওইখানে গিয়ে বসে রয়েছি কখন কোটের থেকে আসবে। তারপর আমি বলতাম ভাই বাসা যাস না, এই ঘটনা। আমার ভাই আমাকে আমার বোনকে কানে ধরে বাড়িতে নিয়ে আসছে। কেন এই কথা বললাম, মার নামে কেন মিথ্যা অপবাদ দিলাম? বাবা আসছে আমার ভাইয়ের আধা ঘন্টা এক ঘন্টা পরে, বাবার কাছে নালিশ করছে। বাবা তখন নাগরা জুতা পরত, এই জুতা দিয়ে দুই ভাই বোন পিঠে বাইন্ধা রাখলো। কেন মার নামে মিথ্যা কথা বললাম, সৎমা দিকে এই জন্য বলছ? এই কথা বলে আমাদেরকে বাইন্ধা রাখছে। ওই রাত্র তিনটা পর্যন্ত আমরা কিন্তু বান্দা ছিলাম। তখন আমার ভাইয়ের এই গোসল করায় তখন আমার ভাইয়ের খাওয়াইলো। খাওয়ানোর পরে আমার ভাইয়ের গলাটা মানে ঘর ঘর শব্দ হইতাছে। আমার বাবার বললাম, বাবা ভাইটা খাওয়াইতে দিয়ে না, খাওয়াইলে মারা যাবে। বাবা কথা শোনে না, তো একটা লাঠি ছিল, লাঠি দেয় মানে আমার মুখের মধ্যে অনেকক্ষণ মারছে, মেরে আমার পা দুটা উপরের দিকে বাইদা, নিচের দিকে আমার মাথা দিয়ে রাখে যেন আমি কথা বলতে না পারি। আর আমার বোনের বাইদা রাখছে। খাওয়ার পরে যখন গ্যাগের গ্যাগের শব্দ হইতাছে, ওই যে বলছে পাঁচ থেকে সাত মিনিট, এত মিনিট মনে হয় যায়নি। আমার আব্বা ও ওর মধ্যে আমার ভাইরে বলছিলাম, ভাই আমার এক জোড়া লাইলনের জুতা কিনে দিতে হইব তুমি বেতন পেলে। আচ্ছা ঠিক আছে দিব। তো আমার ভাই আমার বাবাকে ডাকতেছে, বাবা বাবা, তিনটা ডাক দিছে আর বলতে পারেনি কিছু, শুধু আমার হাতটা টাইনে নিয়ে বললো যে বাবা আপনার কাছে আমার অনেক রেখে গেলাম। আমার হাতটা ঠিক এইভাবে দিল, আমি কিন্তু ঝুলানো অবস্থায় আমার গড়ায় গড়ায় গিয়ে হাতটা ধরছে, ধরে আমার বাবার হাতে উঠাই দিছে যে অরে দেখে রেখেন আর অরে একজোড়া লাইলনের জুতা কিনে দিয়েন। আর কিছুই বলতে পারেনি, দেখলাম যে মারা গেল। বাবা একটা চিৎকার দিল, বোনটা চিৎকার দিল, আমি তো ঝুলতেছি আমার কেউ নামায় না। তো পাশের বাড়িতে সাকিদার করে নাম ছিল, উনি মুর্শিদের মানে এশিয়ার, ওনাকে সাকিদার বলে। উনি বলছে ছেলেটার এইভাবে ভাইন্দা রাখছে কেন? এখন তাড়াতাড়ি আমার নামাইছে যে যদি জানাজানি হয় তাহলে তো সমস্যা হবে, যদি মুখ ফিটা বইলা দেয়। এখন আমারে আমার বাবা আদর করে, মা আদর করে, যে কথা যেন কারোর কাছে না বলি।
আপনার বড় ভাইকে মারার পেছনে মূল কারণটা কি ছিল?
আমার মার যদি সন্তান হয় তো আমাদের সাথে হয়তো কোনো দ্বন্দ্ব হইব। সৎ আমার মনে হচ্ছিল যে আমাকে ভাই বোন তিনজন বিশ্বাস করে দেওয়ার জন্য এটা ঘটছে।
আপনি যখন এই ঘটনাটা দেখলেন তখন আপনার বয়সটা কত ছিল?
12-13 মনে
হয়। কোন ক্লাসে পড়তেন সেই সময়?
আমার লেখাপড়াটা বলতে গেলে আবার অন্যরকম, যে আমি এই ভর্তি হই, এই পড়ি, এই পড়ালেখাটা এরকম হয়েছে।
পারিবারিক অনাদরের মধ্যে বড় হয়েছেন, এটা তো মোটামুটি
জি।
আর বাবা সেই সময়টাতে কি পরিমাণ প্রপার্টির মালিক ছিলেন?
তখন আমাদের দেশে জায়গা ছিল, ঢাকায় ছিল না প্রচুর পরিমাণ। আর উনি যখন থেকে চাকরি করতেন ওনার একটা ফান্ড ছিল ব্যাংকে, সেটা আমরা জানতাম না কত টাকা রাখা ছিল, কিন্তু বাবার মৃত্যুর পরে জানি যে 67 টাকা জমা ছিল।
এটা আপনার মাও কি জানতেন?
জানতো, সবাই জানতো, আমরা জানতাম না,
সৎমা জানতো,
আমরা ভাই বোন জানতাম না।
ওকে প্রিয় শ্রোতা, তাহলে এখানে একটা ক্লু আমরা পাচ্ছি যে 67 লাখ, তার মানে ওই সময়টাতে যদি সেটা অর্ধেক পরিমাণের অর্থ হয়ে থাকে, সেটাতে যাতে কেউ ভাগ না বসাতে পারে সেরকম চিন্তা ভাবনাও থাকলে থাকতে পারে, আমরা ঠিক জানি না। তবে এটা একটা মিস্ট্রি, এবং 12 বছরের সেই যে দৃশ্য, আধা চিনি যেটা আসলে লজিকে আসবে না, এবং একই সাথে যেটা আসলে জানি না এই ধরনের দোয়া পড়ে এই ধরনের ঘটনা ঘটে কিনা, তারপরেও ওনার চোখ থেকে দেখা, ওনার জায়গাটা থেকে দেখা, নিজের আপন ভাইকে যে ঘটনার মধ্য দিয়ে উনি বর্ণনা করলেন, সেটা অত্যন্ত হৃদয়বোধারক ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা সামনের দিকে একটু যেতে চাই। তারপর
মাটি দেওয়ার পরে আমরা ভাই বোন দুজনে মিলে চিন্তা করলাম যে এই বাড়িতে আমাদের থাকা চলবে না। বললাম যে আপা এবার তোমার সিরিয়াল, তারপরে হয়তো আমার সিরিয়াল। তখন বোনের নিয়ে আমার বাবার কাছে শুনতাম যে আমাদের গ্রামের বাড়িটা নাম বললাম মানে সবাই চিনে। তখন তুই ভাই বোনে মিলা ঘর থেকে, আমার বাবা ওই শার্ট ল্যাপের ভিতরে রাখতো, সেখান থেকে 10 টাকা চুরি করে বোনকে নিয়ে এক কাপড়ে একটা শুধু গামছা কিনে নিছি। আমরা সদরঘাটা এসে জিজ্ঞেস করলাম যে ফরিদপুরের লঞ্চ কোথায়। মানুষ জিজ্ঞেস করলো কোথায় যাবেন, যেই হোক আমি আমাদের শরীয়তপুরের লঞ্চ উঠলাম, জায়গার নাম হইল দুলারচর।
আপনারা টার্গেট করেছেন কোথায় যাবেন?
দেশের বাড়িতে।
আগে ছিলেন হচ্ছে
জুরাইন?
জুরাইন। দেশের বাড়িতে কে থাকে?
আত্মীয় স্বজন, নানা নানি, যারা
ওখানে যাচ্ছেন
ওখানে যাচ্ছি যে আমাদেরকে কেউ না কেউ জায়গা দিবে, আমরা তো এতিম। আমার নানার বাড়ি খুঁজে পেলাম, নানা বাড়িতে যাওয়ার পরে খুব আদর যত্ন এই মামু বলতেছে আমি ওরে রাখবো, দুই ভাই বোন কে ভাগ করা ভাগ করে শুরু হয়ে গেল কে কাকে রাখবে। মানে দুই ভাই বোনই দুই দিকে থাকলাম, মানে কাজকর্ম করে দিতে হবে, গরু রাখতে হবে, বোনে থালা বাসন মাজতে হবে, কাপড় চোপড় দিয়ে দিতে হবে, আমিও কাপড় চোপড়।
পড়াশোনার কথা কেউ বলে না,
পড়াশোনার কোনো নাম নাই। তো ওই সখীপুর স্কুলে আমি ক্লাস ফাইভে ভর্তি হই।
বাবা খোঁজ নিল না ওখান থেকে?
বাবা খোঁজ নিল না, আমরা কোথায় গেলাম ওইখান থেকে। আমার মায়ের বড় আর কি বড় খালা, ওনাদের সাথে আমাদের পরিচয় হয়, ওইখানেই আমার বোনের বিয়ে ঠিক হয়
বাবা। খোঁজ নেয়নি আপনারা কোথায় আছেন?
ওই খালা খালু তারা ছিল, তারা চিঠি পাঠায় ডাইকা নিছে, আমাদের কথা বলে নেই, ডাইকা নিছে অন্য কথা বইলা। তো হঠাৎ একদিন দেখি বাবা গিয়ে হাজির, আমরা তো দুই ভাই বোন মানে আতঙ্কে পড়ে গেছি, বাবা আসছে তো আমাদের ধরে নিয়ে যাবো। পরে খালা বলছেন না, আমরা এই দেখলাম বিয়ের সাথে কথাবার্তা, বিয়ে এক পর্যায়ে বিয়ের সাথে হয়ে গেল। এখন আমারে বাবা নিয়ে আসলো,
বাবা আপনাকে নিয়ে আসলো আবার?
হ্যাঁ নিয়ে আসলো। বোন বললো যে ওরে কিন্তু খুব ইয়ে করেন, ওরে মাস্টার দিয়েন না। তো আমাকে নিয়ে আসার পরে আমার মা একদিন বলতেছে যে এত বড় শিয়ানা ছেলে যদি ঘরে থাকে তা আমরা কথাবার্তা বলি কিভাবে, এই কথাটা আমার খুব এখন একটু বুঝি।
তখন কি মায়ের ঘরে কোন ছেলে মেয়ে হয়েছে?
এই মায়ের ঘরে ছেলে মেয়ে হচ্ছে আর মারা যাচ্ছে, ছেলেই হচ্ছে
কিন্তু মারা যাচ্ছে,
মারা যাচ্ছে এক মাস দেড় মাস,
ওহো
সর্বোচ্চ আড়াই বছর। বোঝার পরে আমি ইচ্ছা করেই যে এইভাবে থাকলে তো আসলে আমার বের করতে চায়। তো একদিন আমার ওই খালা বড় মা এর আয়সা আমার খুব মারধর করে, তুই ঘরে থাকছেন গেছ আবার আসছে কেন? আমি বলছি নিয়ে আসছে। মারধর করার পরে বাবার কাছে বিচার দিলে কোনো বিচার না পাওয়াতে তো আমি রাগ করে বের হইলাম। কিন্তু রাগ করে বের হয়ে কোথায় যাবো? দিনের বেলা তো যেমন ধরনের সন্দেহ আছে, এখন কি করবো? ওই যে উঁচা মাটি বললাম সেইখানে এই মাটির মধ্যেই ঘুম আসলাম, মানে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমাইছি বলতে পারি না। এরপরে চিন্তা করলাম এইখানটা আমার নিরাপদ, যদিও ভয় লাগে কিন্তু নিরাপদ। তখন আমি এই উঁচা মাটিতে গর্ত করলাম, দিনে বাসায় আসি, মার সাথে মানে বাবা না থাকলে আমি একটু জোর খাটাই, ঝগড়া করি, দেখি মায়ের রামতে নিতেছে চাল ডাল ওই প্যাকের মধ্যে কাদার মধ্যে ফালাই দিয়ে আমি চলে যেতাম গা, আমার জন্য খাবার দাবার দিবার না, ইয়ে করবো না, বাপে না থাকলে আমি এই কাজ করে চলে আসতাম। আর ওই শাবল নিয়ে আসতাম, শাবল নিয়ে আসা ওই উঁচা মাটির মধ্যে একটা সুরঙ্গ করলাম, মানে ওইটার মধ্যে বসবাস করা শুরু করলাম। কিন্তু ওইখানে বসবাস করতে গিয়ে দেখলাম যে বৃষ্টির দিন আমার এই জিনিসটা মানে খেয়াল ছিল না যে এই সুরঙ্গ দিয়ে যে পানি আসবে, বৃষ্টি হয়েছে। তো
ওখানে বসবাস করা শুরু করলেন, মানে রাতে ওখানে ঘুমাতেন?
জি,
একা একা
একা।
ওই সময়টাতে ওই এলাকায় আশেপাশে কি ছিল?
ওই সময় পানি ছিল চতুর্দিকে পানি, একটাই রাস্তা ছিল, মানুষ ওই রাস্তায় বেশি একটা চলাচল করতো না, যার কারণে আমার জন্য নিরাপদ মনে হয়েছিল।
পরিবার থেকে খোঁজও নিত না আপনি রাতের বেলা কোথায় থাকেন?
রাতের বেলা কোথায় থেকে খোঁজ নিত না।
প্রিয় শ্রোতা, আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাকে, তিনজনকে নিয়ে জীবনের গল্প চলছে এখানে। বাসা সাহেব আছেন, তার স্ত্রী আছেন এবং তার মেয়ে সোনিয়া আছেন। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আপনি যদি ওনাদেরকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক তিন মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিন মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
FM 89.2।
ঘড়ি দেখ কয়টা বাজে, হিসাব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
FM 89.2 Close Up presents Hello 8920, Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, আর আজকে জীবনের গল্প নিয়ে এখানে আছেন বাশার, এবং বাশারের সঙ্গে আছেন তার সহধর্মিনী এবং তার হ্যালো 8920 শুনে। যদি আপনি আপনার জীবনে কোনো ভালো কাজ করে থাকেন, কিংবা কাউকে করার জন্য উৎসাহ দিয়ে থাকেন, কিংবা আপনার জানা মতে কেউ কোনো ভালো কাজ করেছে কোনো একটি বিশেষ পর্ব শুনে, তাকে আমরা হ্যালো 8920 তে স্পেশালি হাইলাইট করতে চাই, তার কথা আমরা প্রচার করতে চাই, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদেরকে ফোন করে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি, যে নাম্বারে আমরা যোগাযোগ করব, সে নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। বলার পর আপনি কোন ভালো কাজটি করেছেন এবং কোন পর্ব শুনে আপনি সে কাজটি করেছিলেন, সেটা আমাদেরকে বললেই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব, এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা আপনাকে স্পেশালি হাইলাইট করতে চাই, স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আমাদের লাখ লাখ শ্রোতাদের পক্ষ থেকে। আরেকটি জিনিস প্রিয় শ্রোতা, আপনি যদি জীবনের গল্প বলতে চান এখানে এসে, সেক্ষেত্রেও একই নিয়ম, আপনি নিশ্চয়ই জানেন। ফোন নাম্বারটি আরেকবার বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি জীবনের গল্প খুব সংক্ষিপ্ত করে দুই মিনিটের সারাংশ বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, এবং সেল নাম্বারটি স্পষ্ট করে দেবেন, আমাদের টিম মেম্বাররা আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা ফিরতে চাই আবারও বাশারের কাছে, এবং তাদেরকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। লাইক দিতে ভুল করবেন না, কারণ লাইক দিলেই আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। জি বাশার সাহেব, আমরা যেখানটাতে ছিলাম আপনি বলছিলেন যে মাটির নিচে একটা কোন একটা গুহার মতো কোন একটা কিছু করে।
মাটির নিচে না, এটা হলো ওই জায়গাটার নাম উঁচামাটি, বিশাল উঁচা ছিল, মানে চারতলা পাঁচতলা বিল্ডিং এর মতো উঁচা ছিল, নাম ছিল উঁচামাটি।
আচ্ছা, কত বড় এরিয়া ছিল এটা?
বিশাল, এইখানে আপনার পাঁচটা মার্কেট হয়েছে।
আপনি জায়গাটা করেছিলেন কিভাবে, শাবল দিয়ে খুঁড়ে? কি
শাবল দিয়ে করছি, এটা করতে আমার প্রায় সাত দিনের মতো লাগছে।
কেউ দেখেনি আশেপাশ থেকে, ধরেনি?
হ্যাঁ দেখছি, মানুষ যখন আসতো ফুটবল খেলতে আসতো, কেউ দাঁড়িচা খেলতো, কি কাবাডি খেলতো, আমি হাডুডু খেলতাম, সব তো চলে যেত।
আপনি ওখানে থাকতেন? ওখানে
আমি ওখানে একা থাকতাম।
ঘরের মধ্যে কি কি ছিল?
কিছু ছিল না, শুধু মাটি ছিল, আমি মাটিতে দিনের বেলায় ওইটা লেপে রাখতাম, শুকানোর পরে আমি ওইটার মধ্যে বসবাস শুরু করি। যখন ওই
একটা চাদর পর্যন্ত ছিল না,
বালিশ ছিল না, কোথায় পাবো? আমার চিন্তা ভাবনা ছিল যে একদিন মানুষ হইতে হইব, প্রতিষ্ঠিত হইব, এবং আমার বাবাকে দেখাইতে হইব, মানুষ আমাকে দেখলে সালাম দেয়। এটা ছিল আমার জীবনের প্রতিজ্ঞা।
নাথিং ইজ ইম্পসিবল ইন লাইফ, এবং আমরা সবসময় বলে থাকি লাইফ ইজ মোর দ্যান ড্রামা।
একদিন যখন বৃষ্টি আইসা আমার গুহাটা তলায় গেল, ভাবলাম যে গুহাটা আমি যেভাবে মুখ গোল করে করছি এভাবে না, একটু ঢালু করতে হবে। ঢালু করে এরপরে ওই দরজা বানানোর চিন্তা ভাবনা করলাম, যখন ওই যে আপনি দেখবেন যে বাঁশের দোকান ছিল রেল লাইনের পাশে, তো কিছু ছোটি ওই ফালানো যেগুলি থাকতো আর কি, সেগুলি আনতাম, গুনা টোকায় আনতাম, আইনা ঘাস আমি দিয়া ওইটা বাইন্দা 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 দরজা বানাম রাত্রে শোয়ার সময়, এখন ওইটা লাগাইছি। তারপরও আপনার একটু ফাঁকা থাকলে সেখানটা দেখা গেছে কোনো কোনো দিন আমার পা থেকে রক্ত ঝরতেছে, টেনশনে পড়েছি আমি, রক্ত আসলো কোথায়, কিচ্ছু দেখি না, একটা তেলা পোকা পর্যন্ত সেখানে দেখি না, পিঁপড়াও নাই, পিঁপড়া আগে ছিল ওই জন্য আমি মাটিতে লেপন করছি, না লেপলে পিঁপড়ায় গর্ত করে, লাল পিঁপড়ায় কামড়ায়, কিন্তু আমার পায়ে থেকে রক্ত ঝরে কোত্থেকে। পরে দেখলাম যে আপনার ছোট ছোট ইঁদুর আছে, তারপর বড় এক একটা ইঁদুর বিড়ালের সমান, ওগুলি আইসে আমার পায়ের যে নোকের সামনে থেকে চামড়া কেটে কেটে ইয়া করত। এরপরে আমি এই গুহায় বসবাস বন্ধ করে দিলাম, যে শুনছি যে ইঁদুরের একটা প্লেগ রোগ হয়। ওই সময় আমি গ্যান্ডারিয়া নাইট স্কুলে পড়ি।
আচ্ছা আচ্ছা,
মানে দিনের বেলা তো পড়তে পারি না, খরচ নাই। আবার আমি যখন ক্লাস ফাইভে পড়ি, আমি ক্লাস টু থ্রিতে টিউশনি করি বাসায় বাসায়, এই সময়টা আমার কেটে দেয়। রাত্র হইলে আমার আর কি সমস্যা, কোথায় থাকবো?
মনে তো একটা ভয় ছিলই যে বাড়ি গেলে তো রাতের বেলা যে কোনো মুহূর্তে মেরেও ফেলতে পারে।
পরে দেখলাম যে গুহায় তো আমার বসবাস চলবে না। তখন আপনার আলমবাগ সোমনিয়া মাদ্রাসা ছিল একটা, মাদ্রাসার চালে টালে ঘুমাইতাম। এইভাবে আমি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হইতে লাগলে, তখন আফসার নামে আমার এক বন্ধুর সাথে পরিচয়, সবাই একসাথে আড্ডা দিই, ওর সাথে তাদের বাড়িতে যাই, আফসারের আম্মাকে আমি মা ডাকি। প্রথম দিনই মা বলে সম্বোধন করি।
জি,
মা ডাকার পরে উনি আমার খুব আদর যত্ন করে এক পর্যায়ে বলে যে ঠিক আছে, তুমি যখন টিউশনি করো পড়াও, তো ওরও পড়াইবা নূরজাহান, রহিমা আর রিনা, ও ছিল বড়, ওকে আমি প্রাইভেট পড়াইতাম। আর যখন দিনের বেলা বাইরে যাই, তখন ওই মায়ের কথা যদি মনে পড়তো, এই গুনগুন গুনগুন করে একটু গান টান গাইতাম, গাওয়ার পরে আবার বাসায় চলে আসতাম, কারোর কিছু মানে মায়ের দুঃখটা বুঝতে দিতাম না। তো আইসা আবার আমি আফসারের মাকে মা ডাকতাম, মা ডাকার পরে সে আমার খুব যত্ন করত, গোসল টোসল করাই দিত, নূরজাহানে পড়াইতাম। পড়ানোর ফাঁকে আপনার যে একটা বাড়িতে যদি একটা ছেলে থাকে অপরিচিত, তো লোকালয় কিন্তু কিছু কানাঘুষা হয়
তৈরি হয়
যে ও পড়াইতেছে, এর সাথে না হয় প্রেম, আসলে কোন প্রেম বলতে কোন জিনিস হয় নাই, করে এই কানাঘুষাটা আমার কানে এসে বাজে। তো আমি ওই আফসার মাকে বললাম যে আপনারা যদি আপত্তি না থাকে, যেহেতু পড়াইতেছি আর কানাঘুষ হইতেছে, আর যেহেতু মা ডাকছি, মায়ের বন্ধনটা আমি চিরন্তন ভাবে রাখতে চাই, আপনারা যদি বলেন তো আমি নূরজাহানকে বিয়ে করতে চাই।
আচ্ছা,
তখন যখন বৈঠক বসছে মুফিজ ভাই, আফসার ভাই আরো তাদের বন্ধু বান্ধব নিয়ে বসছে, বসার পরে বিয়ের কথা আলোচনা হচ্ছে, আমার বললো যে তোমার গার্জিয়ান দে বলো। তা বলে বাপরে গার্জিয়ান, আমি যে কিভাবে মানুষ হয়েছি এটা তো আফসার ভাই জানে, তা আমার গার্জিয়ান তো আনা যাবো না, তোমার এক সপ্তাহ সময় দিলাম। তা আমি বললাম যে কতদিন যাওয়ার পরে জানা আমি তো আনতে পারবো না। তখন আমার শ্বশুর বললো যে ঠিক আছে, কেউ রান্না লাগবে না, ছেলে বলো সব বলো আমি দেব। তখন নূরজাহান জানতো না যে তার বিয়ে হচ্ছে, ছোট তো তখন ক্লাস ফাইভে পড়ে। তা আমরা কাজে অফিসে চলে গেলাম নিয়ে।
এই প্রসঙ্গে আমি একটু নূরজাহানের আপনার কাছে চলেছি, আপনি আসলে কি বুঝতেন, হাসছেন দুজনেই, আসলে কি ছিল ঘটনাটা একটু বলবেন?
আমি কিছুই জানি না, প্রিয়া যে বর্তমান বুঝি রাম বাবা মারে জিগায় আমার যে সময় জ্ঞান কহিল, আমি বললাম মা যে বিয়ে হয় কি জানি কয় সবার সামনে নেয়, আমারও তো নিলেন না আপনারা, কয় বাবা মা রাজি থাকলে হইয়া যায়, আগের মানুষ এই দেই কই, তুমি রাজি না থাকলে আমরা তো রাজি ছিলাম, এই আমি জানি। আর
বিষয়ে কিছু বুঝেন না,
বুঝিও না, আমার অনেক পরে বুঝেছে, হ্যাঁ বলতে পারবো, আমি কি বলুম, আমি হ্যাঁ মানতেই পারতাম না, আমি মানুষের ঘরে ঘরে ঘুমাইতাম, কইতেও পারতাম না সে তুমি এমন করে কে, আমি তো জানি না যে আমার বিয়ে হয়েছে।
তখন তো তার সাথে তো সাংসারিক না, বলছে যে কাপিন ঠাপিন করে রাখি, পরে আমরা এক পর্যায়ে এটা ইয়ে করে দেবো। তখন ওই সময়ে সময় হলো 2/9/83 বিয়ে, ওই সময় কিন্তু আমি পড়াইতেছি, কাবিন কিন্তু হয়ে গেছে, তো আমি হাটটার মধ্যে ধরছি।
ওকে, সোনিয়া কি জানে পরবর্তীতে এগুলো বলেছেন কখনো পরিবারের একই সাথে? তখন বলা হয়নি, তবে আজকেও প্রথম জানছে যে বাবা মায়ের প্রণয়টা কিভাবে হয়েছিল। ওকে, দ্যাটস অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, যে আমাদের হ্যালোইন 920 শ্রোতারা কত লাকি যে দেখুন এই বিষয়গুলো ঘরের একেবারে কাছের মানুষগুলো জানে না, কিন্তু লাখ লাখ শ্রোতারা থেকে কতটা আপন ভেবে এসে তারা এখানে এসে বলে। হ্যাঁ শুনি, তারপর
পড়তে বসছে, তো আমি আর হাত ধরছি আর কি, বাম হাতটা ধরে টান দিচ্ছি, এত হাত দিবে না আমার সাথে, মানে মা মা চিৎকার করে তো ডাকা শুরু করছে। ঠিক আছে আর কখনো ধরবো না, এরকম কয়েকদিন যায়। মোটামুটি যখন নাকি একটু উনি স্বাভাবিক হইল, তখন আমার সমদেবু ভাবি উনি বললো যে ভাই আপনি আজকে ওই ঘরে যান না, এই ঘরে থাকবেন। তো আমি বললাম ঠিক আছে, তো আমি চিন্তা করলাম যে আজকে হয়তো মানে যেটা বলে আর কি বাসের ঘর আর কি, তো সেরকম সাজানো না, তো চান্স আমার কাছে নাই। তখন আমিও মোটামুটি ভাবে তো প্রস্তুতি নিয়ে আসি, তো ভাবি শুয়া থাকে, ভাবি উঠা যায়, আমি পাশে গিয়া শুধু শুইলেই ও তো এক চিৎকার দিয়া বাড়ির মানুষ যা আছে আশেপাশে চাপড়ে মানুষ ঠেকে যায়। তা আমি তো লজ্জায় ভয়ে আর আমি মানে আতঙ্কে, তো গেল সেই দিন গেল, তো আমি সেদিন একটু মানে তার মানে গরমের দিন তো একটু পাউডার টাউডার দিয়ে দিতেছি, ও আলাপ পেয়ে গেছে, কে পাউডার দেয় ও মনে করছে ওর ভাবি দেয়।
আচ্ছা,
দেখেই তো লাভদ উঠা ওদের বড় করে চলে গেছে। তো আমার শাশুড়ি আবার বকতেছে, এভাবে চিলাচিলি করে মানুষ কি উঠবে। ও গিয়া ওদের ঘরে খাটে শুয়ে রয়েছে, তো ওই খাটের পাশেই ওই যে আপনি রাত্রে খাবার দাবার পরে কি বলে ভাতের যে মারগালা যে কাঁদা থাকে ওটার মধ্যে জুঠাইটা পানি থাকে, তো খাটে গিয়ে শুয়েছে। আমি ওইখানে গিয়া খালি শুধু হাতটা ধরে ডাক দিচ্ছি, আমারে বলবো
প্লিজ প্লিজ,
আমার এমন জোরে একটা লাথি মারছে, আমি খাটতে পড়ে পানির মধ্যে পড়ে মনে করে পুরো ঘরের মানুষ জানার জন্য হয়ে গেছে।
খুব স্বাভাবিক এবং এটাই ভেরি মাচ ন্যাচারাল আমার যেটা মনে হয়। ওকে, তারপর
কিন্তু আমি যে পড়ে গেলাম ব্যথা পাইলাম, এর মধ্যে কোন মমতাবোধ কিচ্ছু নাই। তারপরে আমি উঠে জিজ্ঞেস করছি, তুমি ব্যথা পাইছো, আমার লাথি দিছ, ব্যথা পাইছ? আমার সাথে কথাই বলে না, অনেক সময় রাগ করে চলে যেতাম, দেখ থাকবো না এখানে, কি হোক বাসায় থাকি এই জন্য মনে এরকম করে পাহাড় দেখায়, তো থাকবো না, চলে যেতাম, কিন্তু ওই সন্ধ্যা হইলে ওই কথাটা মনে পড়তো, কোথায় যাবো, এটা বুঝতে দিতাম না। সন্ধ্যা হইলে আমি বাড়ির গেটের সামনে দিয়ে একটু হাঁটাহাটা করতাম যে আমাকে একটু ডাক দেয় কিনা, দেখি সে তাও ডাক দেয় না, মানে
আলটিমেটলি তো বুঝতেনই না আসলে, ওনার জায়গাতে কোনো বয়সের জায়গাতে একেবারেই অবুঝ।
আমার শাশুড়ি আমার ডাইকে আনতো, আমার সম্বন্ধী বউ ডাইকে আনতো, গোসল করাই দিত, খাওয়াইতো, ভাই দেখেন যাই হয়েছে। তো আমি মনে করলাম আমি বেকার, কোন কাজকর্ম করি না, এই জন্য হয়তো হইতে পারে। তো আমার শ্বশুরের সাথে আলাপ হলো আমার একটা কাজের ব্যাপারে, তো আমি খুব সুন্দর ছিলাম, এখন হয়তো একটু শ্যামলা হয়ে গেছি, খুবই সুন্দর ছিলাম, মানে গায়ে হলুদ দিলে মানুষ চায় থাকত, আর এই গায়ে হলুদ দিলে মানে ভালো লাগাটা মনে আরো ছিল যে হলুদ দিলে খুব সুন্দর লাগে।
আচ্ছা,
তো আমার শ্বশুরে বলতো যে না আমার জামাই এত সুন্দর জামাই লেখাপড়া করছে, ওরে কোনো গ্যারেজেটের আগে কোনো কাজ দিব না, খালি ময়লা ঠোলা ঘুরে যাবো, আর এই কাজ দেওয়া যাবো না, ভালো একটা কাজ পেলে দিব। শ্বশুরে আমার কি করতো পার্সোনালি ভাবে 2,000-5,000 টাকা পকেট খরচ দিয়ে দিত, মানে বাজার খরচ ছাড়াও টাকা দিত,
তারপরেও হাত খরচ দিত,
হাত খরচ দিত।
বাবা,
যখন এই সংবাদ আমার বাবা জানতে পারলো যে ও তো বিয়ে করছে,
আমার মা খালা চাচি যা আছে হ্যাঁ বিয়ে করে ফেলছে, এই ছেলেরে বিয়ে করে তো এত টাকা যৌতুক নিতে পারতাম, এখন যে বাবুকে ছেলেরে ঘরে আনো, মোটর অঙ্কের যৌতুক নিবো, যৌতুক দিয়ে ওই টাকাতে তারপরে বিয়ে করবো, বিয়ে করছে কি এটা বাধ্যত। তখন বিয়ে করছে শুনে আমার বাবা কি করতো, কোর্টে চাকরি করতো, তো ওনার সাথে প্রশাসনের সাথে মানে উনি ডিসির স্টাফ ভালো একটা পরিচিত ছিল, থানা ছিল ড্যামরা, আমাদেরকে পুলিশদের দৌড়াইতো, পুলিশ কোথায় আছে ওই সাইডে কে আছে, আমার বাবা আছে সাথে মা আছে, আমি দৌড় দিতাম। এরকম বেশ কিছুদিন আমার আব্বা পুলিশ দিয়ে হয়রানি করলো কিন্তু আমার নিতে পারলো না। এরপরে আমি চিন্তা ভাবনা করলাম যে এত কিছু করে ঘটনাটা নাকি সরাসরি বলি তো তোমরা কি চাও, জিজ্ঞেস করার পরে বলতেছে আমার যদি দশটা ছেলে থাকতো আমি দশটা ছেলে বিয়ে করতাম, দশটা বউ হইতো, তোমার পছন্দে তুমি বিয়ে করছো, আমাদের পছন্দে বিয়ে করতে হবে।
বাবা বলছে এটা,
বাবা বলতেছে এটা তো সম্ভবই না, বলো তুমি যেটা বিয়ে করছো মানে আমার বাবা তো কালো মানুষ, তো বলতেছে এটার গর্বে যদি সন্তান আসে কালো হইবে, বলতে কি যে এটা কালো এটার দেখো কিভাবে, এটার কাছে যাস কিভাবে, ঘৃণা লাগে না, নানান ধরনের মানে আমাকে যত ঘৃণা আসছিল সেগুলি দিত।
আপনার সামনে বলতো এটা? আপনার সামনে বলতো না, ওনাকে আলাদা করে বলতো? আচ্ছা
বলতো বলতো, তখন এই সমস্ত কথা তো আমার নানা বলতেছে তোমার বাবা যখন বিয়ে করতে চায় তুমি করো না কেন, আর আমি কথার ছলে বলছি যে গরুরে জিজ্ঞেস করে কি হাল চাষ করে, আমি মনে করলাম যারা বুঝে নিব যে আমি তো যা করছি, এখন আমি আমার কথাটাই ভুল ছিল যে গরুর জিজ্ঞেস করে হাল চাষ করে, নানার সাথে বলছি দুষ্টামির ছলে। নানা গিয়া বলছে এই নাতি তো আমার রাজি, তোমরাই তো নাতিরে নিয়ে বেশি বারাবার গো বিয়ে করছো, ওইটা আস্তে আস্তে তালাক দিয়ে দিব আমরা সামনের দিকে আগে। এই কথা শুনে তারা কি করলো, আমার আব্বা বললো তোমার কোটে একটা চাকরি নিয়ে দিব পিয়ন পোস্টে, তুমি করবা? চিন্তা ভাবনা করলাম আমার শ্বশুরে কালির কাজে দিতে চায় না, ময়লা লাগবে, আমি রাজি হইলাম। তখন বললো যে ওইখানে সিকিউরিটি জমা দিতে হয়, তখন একটা স্টাম্প নিয়ে আমার বললো এইখানে সই করো, তা সই করতে গেছি পরে বললো যে তুমি স্বাক্ষর করলে কেন, তোমার পুরো নাম লিখতে হবে, তাই আমি বললাম এটা কেটে দিব কয় না, তারপর আবার আরেকটা স্টাম্প দিল, তো একটার মধ্যে আমার পুরো নাম নিল আরেকটার মধ্যে স্বাক্ষর নিল, নিয়ে ওই কাগজটারে তালাক নামা করছে, ডিভোর্স নামা করছে, এফিডেভিট করে কোর্ট থেকে।
ওকে,
চার দিন পরে আমার দেখাইলো যে এই ঘটনা, তুমি কিন্তু আর ওই বাড়িতে যাও না, তোমার বউ কিন্তু তালাক হয়ে গেছে। আমি তাৎক্ষণিকভাবে বাড়িতে আর দেরি করে দৌড়ে আসছি, এসে বললাম যে ঘটনা তো এরকম একটা পেশ লাগছে, আমি আমার বাবার সাথে শেয়ার করলাম, এখন কি করা যায়, তোমরা কিন্তু তালাক নামা নিও না। আচ্ছা ঠিক আছে। আর ওইদিকে এটা পাঠাই দিয়ে কি করছে, বিক্রমপুর শ্রীনগর এলাকা গ্রামের নাম রশুনিয়া, ওইখানে একটা মেয়ে দেখছে, আমার বলছে বেড়াইতে যাবে, তো বেড়াইতে যাওয়ার পরে ওখানে গিয়ে দেখলাম যে মেয়ে দেখাইতেছে। নানা জিজ্ঞেস করতেছে নাতি কেমন দেখলা, বলো গ্যাসুদ্দিনের জন্য, আমি খুব ভালো, তোর পছন্দ হয়েছে, আমি পছন্দ জবাব ছাড়া, খুব সুন্দর ভালো, তো নানা গিয়া বলছে হ্যাঁ ঠিক আছে পছন্দ হয়েছে, তারা কথাবার্তা বলে ফেলছে কিভাবে বিয়ে শাদী করবো, কত টাকা নিব, অলরেডি মেয়ের পক্ষ থেকে কিছু টাকা পয়সা আদান প্রদান হয়ে গেছে, আর এদিকে ওর তালাকনামা পাঠিয়ে দিয়েছে, ওরা তালাকনামা রাখে না, তা আমি ওদের বাসায় থাকি বিক্রমপুরে, যে শ্রীনগর বিয়েটা ঠিক করে আমি আমার ওয়াইফের সাথে সম্পূর্ণটা শেয়ার করি এই ঘটনা। আচ্ছা ঠিক আছে। পরে আমরা দুইজনেই ওই গ্রামে যাই, ওই সময় আমার এই বড় মেয়েটা ওর পেটে,
আচ্ছা আচ্ছা,
আর আমার ওই যে বন্ধু সম্বন্ধী আর কি বর্তমান আফসার ভাই, আমরা এই তিনজনে ওই গ্রামে গেলাম। আমি বললাম যে আমার সম্বন্ধীর বললাম যে আপনি আপনার বোনকে নিয়ে এইভাবে এইভাবে যান, আমি চকে দাঁড়ায় থাকি, আমার দেখলে তো তারা চিনবে, হয়তো আমার আটকে ফেলতে পারে, তখন দেখতে আসলে কি আমি তো বুঝি নাই। তখন আমার ওয়াইফ আর আমার সম্বন্ধী ওই বাড়িতে গেল, আমি একটা কৌশল করলাম, আমাদের দুইজনের একটা ছবি, যুগল ছবি, ওই ছবিটারে হটস্টেট করলাম, কইরা আমি মানে নিজেই আর কি একজন গোয়েন্দা সংস্থা সাইজা, যে আপনারা যে মেয়েকে এই ছেলের কাছে বিয়ে দিতেছেন, এই ছেলে এই বিয়ে করছে, এই যে তাদের ছবি এখানে সংযুক্ত করা হইল, যদি আপনারা এই জেনে শুনো আপনাদের মেয়ে এখানে বিয়ে দেন, তাহলে আগে যে বিয়ে করছে তার অবস্থানটা কোথায় থাকে, আর যাদের মাধ্যমে এই পত্রটা পাঠাইলাম তাদেরকে যদি কোন প্রকার আটকানোর চেষ্টা করেন তাহলে আইনের লোক আপনার বাড়ির আশেপাশেই আছে। আর ওই দিন ছিল হাটবার, আমাদের মানে কাজটা মানে সহজ হয়ে গেছে, তো বাড়ির চতুর্দিকে লোক আছে, হাটবার দিক কথায় কাজে মিল হয়ে গেছে, ওরা দেখে ওদেরকে আর আটকায়নি। আর আমার সম্বন্ধী আর আমার ওয়াইফ যখন ওই বাড়ি থেকে বের হয়ে আসতেছে, এর মধ্যে ওদের এক গার্জেন যে মারফতে কথা হয়েছে, ওই গার্জেন বলতেছে তাদেরকে যাইতে দিলি কেন আটকা, এটা আবার ও আবার পিছন থেকে শুনছে আটকাইব, ওর তো বাচ্চা পেটে হাঁটতে পারে না। আমার সম্বন্ধী আর ও এত জোরে হাঁটছে আর মানে কান্না করছে যে আমরা এসে বললো তাড়াতাড়ি তুমি পালাও, কেন কাউরা পিছিয়ে পিছিয়ে আসতেছে, ফেরি যখন পার হয়েছি তখন বলছে আর আমাদের ধরতে পারবে না, এখন রাত্রে আমরা এই ঘরে ঘুমাই ওই ঘরে ঘুমাই, আমার বাবা নাকি পুলিশ পাঠায় আমাদের ধরার জন্য, আর আমার শ্বশুরও কখনো মানে বাড়িতে সময় মতো আসে না, মানে ইন্ডাস্ট্রির গাড়ি চালায় তো 15 দিন সপ্তাহ এক মাস থাকে, আজকে আমার শ্বশুরও ঘরে, তা আমরা ঘরে রাত্রে দরজার করানোর তো ঠক 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 ঠক, আমরা আইনের লোক, দরজা খোলার পরে দেখি পুলিশ, আমি তো খাটের নিচে পালাইতে যাই, আমার ওয়াইফ কে তুমি পালাও কেন, সামনে হোক কথা বলি, আর গিয়ে বলছে এই তোমার নাম কি নূরজাহান, জি, তোমাকে তো তালাক দিছে, তাহলে তুমি ঘরে জায়গা দিছো কেন, কই তালাক দিছে, আমার স্বামী তো আমার সাথেই, তালাক দিল কোথায়,
আচ্ছা ঠিক আছে, এই কথাটাই ওসি সাহেবরে বলবা, চলো ওরে নিতেছে না, আমার বলতেছে চলো। আমি বের হইলাম, মহিলা পুলিশ আছে, ওরে আবার ঘাট দিয়ে রাখছে, ও বলতেছে ওরে যাইতে দেনা, তুমিও চলো। তা আমাদের দুইজন আমরা জুরাইন রেল গেট দেখলাম একটা গাড়ির মধ্যে, ওরা মধ্যে দেখি আমার আব্বা আমার মা বসা, এরাই তো করছে, আর আমার খালু।
পুলিশ গুলি অনেক ভালো ছিল, থানা অনেক নিল, নিয়ে এরে আর আমার একসাথে রাখলো, রাখার পরে আমার শ্বশুরে আনলো।
না আমি বলছি যে হাত ধরে রাখো, আমার হাত থেকে ছুটে গেলে কিন্তু এরা তোমার আলাদা করে ফেলবে। আমি আরো বলছি আমার হাত ধরে রাখো, তুমি কিন্তু আমার হাত ছাইরো না, তুই এইটা তালাক দিবি, দিয়া আমি সকালে গাড়ি সাজিয়ে নিয়ে আমি চলন যাবি। তা আমি বললাম বাবা একটা জিনিস চিন্তা করেন, যে ওর গর্বে কিন্তু আমার সন্তান, আমার কত ময়লা দেখালো এই সন্তান এই নর্দমার মধ্যে হওয়ামু। আমি বললাম বাবা আমার জন্য আপনার যতটুকু কষ্ট লাগে আমার সন্তানের জন্য কষ্ট লাগে, আর এই কথাটা বলছি যে আমি কিন্তু জন্মের পরে মা দেখিনি, আমার একটা আশা ভরসা যে আমার এই প্রথম সন্তানটা আমার মা হবে, আমি মা ডাকবো।
এই মেয়েটি হচ্ছে সোনিয়া। আমার গায়ে লোম শিউরে উঠছে এই কারণে যে এই গল্পটা আমি জানি শেষ পর্যন্ত এটা কোথায় দাঁড়িয়ে আছে, এবং সেটা ভাবতে গিয়ে আসলে গায়ের লোমটা শিউরে উঠছে। আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই যে আজকের এই জীবনের গল্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, জাস্ট আমাদের সঙ্গে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে একজন বাবা তার সন্তানের জন্য কি করে, একজন মা তার সন্তানের জন্য কি করে, আসলে তারা দেখতে কেমন। আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে তাদেরকে দেখার জন্য, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 12:06।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিং মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ঘড়ি দেখ কয়টা বাজে, হিসাব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে? এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
FM 89.2 Close Up presents Hello 8920, Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আপনার সঙ্গে রয়েছি আমি আরজি কিবরিয়া, এবং আমার সঙ্গে রয়েছে আমার অতিথিরা বাসার, বাসারের স্ত্রী এবং তার কন্যা সোনিয়া। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে এসে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে ফোন করে বলবেন যে আপনার জীবনের গল্পের বিষয়টি আসলে কি, মাত্র 2-3 মিনিটের মধ্যে, এবং সাথে আপনার নাম ও সেল নাম্বারটি দিয়ে দেবেন, আমরা যাতে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। ফোন করার পরে এখানে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়, সুতরাং প্রিয় শ্রোতা আপনি ফোন করার পরেই আপনার নাম এবং সেল নাম্বারটি বলে আপনার গল্পে চলে যাবেন। আরেকটি বিষয় বলতে চাই, যারা হ্যালো 8920 শুনে জীবনে কোনো না কোনো ভালো কাজ করেছেন, কাউকে ভালো কাজ করতে দেখেছেন, কিংবা কোনো না কোনোভাবে প্রতিজ্ঞা করেছেন জীবনটাকে পাল্টে ফেলবেন, এই 100তম পর্বের পর থেকে আমরা চেষ্টা করছি নতুন একটি সেগমেন্টকে যুক্ত করার, এবং সেটা হচ্ছে আপনারা কি মনে করলেন, কি পেলেন হ্যালো 8920 শুনে, এবং প্রাত্যহিক জীবনে কতটা কাজে লাগছে হ্যালো 8920 সেটার একটা চাক্ষুষ প্রমাণ আমরা অনুষ্ঠানের শুরুতে রাখতে চাই। আপনি যদি মনে করেন হ্যালো 8920 কোন একটি পর্ব শুনে আপনার জীবনে কোন পরিবর্তন এসছে, সেটা পজিটিভ অর্থে, কিংবা আপনি কোন পরিবর্তন করতে পেরেছেন কারোর জন্য পজিটিভ অর্থে, সেটা আপনি আমাদেরকে বলতে পারেন, আমরা আপনাকে এখানে অতিথি করে আনতে চাই। আমাদের ফোন নাম্বারে ফোন করে বলতে হবে কি কাজ আপনি করেছেন পজিটিভ অর্থে, এবং একই সাথে কার পর্বটি শুনে, কার জীবনের গল্পটি শুনে আপনি আসলে অনুপ্রেরণাটি পেয়েছিলেন। আমাদের ফোন নাম্বারটি ওই আগের নাম্বারটি 9115668, আবারও বলছি 9115668, এখানে ফোন করে বলবেন যে কি কাজটি আপনি করেছেন, কার পর্ব শুনে, এবং সাথে আপনার সেল নাম্বারটি দিতে অবশ্যই ভুল করবেন না। প্রিয় শ্রোতা, আমরা আমাদের অতিথিদের ছবি এবং তাদেরকে নিয়ে কোন প্রশ্ন থাকলে সবকিছুই ফেসবুকে কানেক্ট করছি আপনাদের। আপনারা ফেসবুকে চলে আসতে পারেন তাদেরকে দেখার জন্য। অসাধারণ একটি পরিবার তারা। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, স্পেলিংটা হচ্ছে HELLO8920। ওখানে গিয়ে লাইক দিলেই আপনি সঙ্গে সঙ্গে হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। বাসার সাহেব, আমরা যেখানটাতে ছিলাম যে আপনার বাবা বলছেন যে
নর্দমার মধ্যে আমার সন্তানের জন্ম হবে, তো ওই মুহূর্তটা আমি মানে ঠিক থাকতে পারিনি, হয়তো আমি একটু সেন্টিমেন্টাল হয়ে গেছিলাম, তো আমি রাগত বসে আমার বাবার কলার চিপে ধরছিলাম। আপনার জীবনে তো সন্তান কি জিনিস আপনি মূল্যায়ন করেন নাই, আপনি শুধু সন্তান হঠাৎ জন্ম দিচ্ছেন, সন্তানের কোন খোঁজ খবর নেননি। আমি রোদ্রে শুকাইছি, বৃষ্টিতে ভিজছি, মানুষের লাত্তুষ্টা খেয়ে বড় হয়েছি, আমি আশা করি না কেউ আমার সাথে ভালো ব্যবহার করবে বা কারো কাছ থেকে আমি ভালো কিছু পাবো, তো আমার জীবনটাকে আপনি নষ্ট করতে চাচ্ছেন কেন? ও তো আমার সন্তান, আমার সন্তান আমি এইভাবে নষ্ট হইতে দিতে পারি না। তো সেই মুহূর্তে পুলিশ আমাকে ধরে খুব মানে বন্দুক দিয়ে আমার ঘাড়ের মধ্যে বাড়ি দিয়ে আমার জামা কাপড় খুলে জায়গে পরে আমাকে, শীতের দিন তো, আমাকে বাইরে কতক্ষণ বসে রাখছে, প্রচন্ড শীত, বাতাস, বাতাসের মধ্যে বলতেছে যে হচ্ছে স্ট্যান্ড ফ্যান আছে, এগুলি দিয়ে আমার এইভাবে শাস্তিটা দিছে,
স্ট্যান্ড ফ্যান ছিঁড়ে দিয়েছিল চারপাশে।
আমি তো শীতের থপথপ করে কাঁপি, ওই মুহূর্তটাই আর কি আমার ওয়াইফকে আর আমাকে আলাদা করে ফেলছে। এক পুলিশ বলতেছে তুমি যদি ইচ্ছা করো এখন তুমি দূরে পালাই যেতে পারো, তোমার কেউ আটকাবে না, ধরবে না। তার মানে ওরা চাচ্ছিল আমাকে নিয়ে যেতে, পালাই কিনা, আর আমার ওয়াইফকে আটকায় রাখছে লকারের ভিতরে। ওরা আগে মুক্ত করেন, তারপরে যায় কিছু মানুষ, তারা বলছে যে তুমি তোমার বাবার কথা শুনবা না তোমার ওয়াইফের কথা শুনবা। আমি বললাম যে আমি উভয়ের কথা শুনবো, আমি বাবাকে চাই, আমার ওয়াইফকে চাই, আমার সন্তানকে চাই। তাহলে এক কাজ করো, তোমার ওয়াইফটা তোমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও, আর তুমি এদিকে চলন দেখিয়ে তোমার ওয়াইফের বলার দরকার নেই, তুমি শুধু মেয়েটা বিয়ে করে আয় না তোমার বাবার বাড়িতে দিয়ে দাও। আমার নানা বলতেছে, মামুরা বলতেছে, খালারা বলতেছে, তা আমি রাজি হইলাম, কৌশল করলাম। আর আমার ওয়াইফকে বললাম তোমার আব্বাকে বলো, বাইর হওয়ার পরে আমার যেন পিছে না সারে, তোমার আব্বা গিয়ে কি বলবে যে ওর একটা কাজ ঠিক হয়েছে, ওইখানে আমি নিয়ে দেখা আবার পাঠাই দিন। তা আমার শ্বশুর এই কথাই বলছে, বলার পরে এখন আমার ওই যে মামু গ্যাসুদ্দিন, ও আমার আর পিছ ছাড়ে না, রিক্সায় উঠে এই করে অলরেডি মানে প্রাইভেট দুলা সাজার সজ্জা সবকিছু করে রাখছে, এখন আমি যেদিক যাই ওই গাড়িটা সেদিক যায়, যে কোনো উপায় আমার শ্বশুরের থেকে আমার একাটায় তো আমার মামু নিয়ে গেছে, আমি যে ভাবুক আমি আবার আমার মামুর একাটায় গোটায় মনে করেন আমিও পালাইছি, পালা আমি আবার আমার শ্বশুর বাড়িতে এসেছি। আমার মা আসছে, আমার মামু আসছে যে আমার এই কথাটা রাখ, আমাকে ইজ্জত যায় সব যায়, এই বিয়েটা যদি না করো বউ তুমি কোনো অসুবিধা হইব না। তখন আমার ওয়াইফ গিয়ে কি করলো, আমাদের ওই এলাকায় একটা পঞ্চায়েত কমিটি ছিল, সেইখানে গিয়ে সে একটা দরখাস্ত দিল যে আমার স্বামী এই ঘটনা এই ঘটছে। বিচারকরা খুব রাকসাপ করলো যে আপনি আপনার ছেলের বিয়ে করতে পারবেন না, এই মেয়েটার গর্ভে সন্তান, এটা ডেলিভারি হবে, দেখতে হবে, আপনি এই পর্যন্ত কোনো বিয়ের সাথে করাইতে পারবেন না। বলো ঠিক আছে, যে কোনো উপায়ে বিয়েটা বন্ধ হয়েছে, বিয়েটা আর ডেলিভারি হওয়ার সময় হয়েছে। তা আমি আবার এরে বলছি যে আমার প্রথম সন্তান, তা আমার জিজ্ঞেস করছে তুমি কি চাও, আমি বললাম আমি মা, মা ছাড়া আমার কোনো শব্দ নাই, খুশি হয়েছে। তো আমি বললাম যেদিন ডেলিভারি হবে আমার কিন্তু জানাই, আমি কিন্তু থাকবো।
আপনি তখন কোথায় ছিলেন?
কাজকর্ম করতাম, অর্থাৎ আমি ফুটপাতে ব্যবসা করতাম।
কিসের ব্যবসা করতেন?
ওই সময় এই মেয়েটা গর্বে পয়সারও দরকার আছে, তো এক লোকের সাথে গেছিলাম, তো ওই লোক কবিতা বিক্রি করত, তো আমি ওই কবিতা একটু পড়তে পারতাম। তো আমার একদিন নিয়ে গেল যে তোমার 20 টাকা রোজিমো, তুমি শুধু কবিতাটা পড়ে দিবাম। সেইখান থেকে আমার ফুটপাতে চলা, এরপরে আমি বিভিন্ন ব্যবসা রেডিমেড এই সেই বিভিন্ন ব্যবসায় জড়ায় আবার এই কোর্ট কাছারিতে মানে প্রতিষ্ঠিত হইলাম। তো আমি বলি আমার কিন্তু ডাইগো, তো আমি দেখলাম যে আমার জামা কাপড় যা আছে ও ধুয়া টুয়া সব পরিষ্কার করে রাখছে। তো আমি বাসায় আসছি, সবাই দেখি একবার চুপচাপ, আমি ঘরে ঢুকতেছি, এই ঘরে ঢুকানোর ঘরে কি করতে হবে, সেকে ঢুকতে হবে, আগুন দিয়ে সেকে যেতে হইব। আচ্ছা ঠিক আছে, দেখে পাতিলের মধ্যে আগুন ঠাকুন রাখছে, সেকে দেখে ঘরে গিয়া মেয়ের চেহারাটা দেখলাম, মানে আমার কাছে মনে হইলো এমন একটা জিনিস মনে হইলো যে কি একটা জিনিস এখানে রাখা, ঘরটা মনে হয় যে একেবারে ঘরটা আলো হয়ে গেছে আর কি এই অবস্থা। এখন আদর করতে শখ লাগে কিন্তু লোকজন তো আছে, ধরতে পারতেছি না, কিন্তু মন চাচ্ছে যে আমি কোলে তুলে নিতে। চিন্তা করলাম যাক সবাই খাওয়া দাওয়া করুক, তারপরে তো একটা চান্স আমার আছে। পরে আমি মেয়ে কোলে নিলাম, মা মা করে ডাকলাম, জন্মের পরে আমি মা দেখে নেই, আর এই মায়ের জন্য আমি এই গুনগুন করে ওই যে গুয়াত ঘুমাইতাম, গান গাইতাম। পরে ওরাম মধ্যে আমার ওয়াইফ যাতে না শুনে আমি কানে কানে আমার মায়ের ওই কণ্ঠটা শুনে আর কি গানটা গাই। তখন বললাম যে আজকে থেকে আর এই গানটা আর আমার দরকার নেই, আমি শ্বশুরি আজকে আমার মা পাইছি। এই 6 মাসের মধ্যে আমি ওরে কোলে নিয়ে, আগে তো আমার ওয়াইফ নিয়ে আমার বাসায় যাইতাম, আমার বাবা বলতো
কালো, ওরে কিন্তু মারছো, লাথি দিয়ে ফেলে দিছে, এ আমার বাসায় আসছে কেন, আমার বাড়ির ফেরস্তা গেছে গা, ও আমার আব্বার অজুর পানি নিয়ে আগায় দিছে যে অজু করে নামাজ পড়ি, একটু নিয়ে আমাদের প্রতি একটু সহানুভূতি হয়, কোনোভাবে মন পায় না।
আমার কাজ করতে করতে হাতে ঘা হয়ে গেছে গা, তারপর আমি মনে বুঝছি কি যা শ্বশুর বাড়ি তো দেখি নাই, শ্বশুর বাড়ি থাকি, আমার বাবা বলছে কি আমার বাবা অনেক আদর করতো আমারে, দে বলতো দিয়ে আমার মেয়েটার একটু নিয়ে এসো, আর হ্যাগো ভাই তো হ্যাগো যাইতে দেয় না, তা আমার এই আফসার ভাই যে বলে হে ভাই গেট পার যায় আমার ডাইকা, আরে ওরে হ্যাঁ তো গেছে বুঝতে পারে না, হ্যাগো রে হ্যাঁ গেট পার হ্যাঁ গেছে ভাই আইসে দেখা করো, আমার বলতেছে কি মা না পান খাইছে বেশি করে গুন্নাদা পুরা গেছে তোমারে দেখতে চায়, আমি কই না আমি যাবো না, গেলে আমার আর ঘর উঠাইব না।
মোটামুটি বুঝতে পারছি যে মেনে নিয়েও এক ধরনের অত্যাচার করেছে, ঠিক আছে তো মেয়ে হলো, তারপরের প্রশ্ন
এখন মেয়ে এই ঘটনায় গেল, ওই বাড়ি থেকে আমরা ওই যে পনেরো দিনের দিনে আসলাম আর জায়গা দেয় না, মেয়ে তো আমার শ্বশুর বাড়িতেই হইলো, মেয়ে হইলো মেয়ে তো চান্দেলান ফুটফুট মাইয়া,
সেটা আমাদের ফেসবুকের শ্রোতা যারা আছেন তারা ওকে দেখলে বুঝতে পারবেন, এবং ওর যে সর্বশেষ অবস্থা এবং ও এখন কেমন আছে বা সবকিছু মিলিয়ে যে মেয়েটাকে নিয়ে আসলে আমরা বারবারই বলছিলাম যে আমাদের জীবনের গল্পের সেন্ট্রাল ক্যারেক্টারটা আসলে কে, আমরা এতক্ষণ পর্যন্ত হয়তো আপনাদের কাছে পরিষ্কার হয়নি, আপনারা বিভিন্ন রকমের ডিলেমার মধ্য দিয়ে যাচ্ছেন, আমাদের জীবনের গল্পের সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে আজকে নূরজাহান বেগম যিনি আছেন, তিনি মা, তার মুখ থেকে আপনারা শুনছেন জান্নাত এবং ওর ডাক নাম হচ্ছে সোনিয়া, আমাদের জীবনের গল্পের সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে সোনিয়া, সোনিয়া হয়তো খুবই অল্প কিছু বলবে, সোনিয়ার প্রেজেন্সটা এখানে ইম্পর্টেন্ট ছিল এবং সোনিয়ার কথা আসলে তার বাবার মুখ থেকে আসবে। আজকে যারা হ্যালোইট 920 শুনছেন আমরা তাদের সবাইকে স্পেশালি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ একদম শেষ পর্যন্ত শুনবেন, এবং এই গল্পটা আমি মনে করি পরিবার সমাজ এবং একই সাথে আমাদের ভালো থাকার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। যাই আপনার কাছে যাই, তারপর কি হলো?
তারপরে মেয়েটা যখন ওর বয়স ছয় মাস হইল, আমি কোলে করে ভাবলাম আমার বাবা তো বলছিল সন্তান হইলে কালো হইব, এখন আমার তো গর্বে বুক ভরে যাচ্ছে যে এরকম মেয়ে তো আর কুটি কুটি মানুষের মধ্যে আমার মেয়ের মতো হয় না, তা আমি ওরে কোলে খুব আনন্দ আনন্দ করে।
আপনি হাসছেন কেন সোনিয়া, হাসছেন কেন, মানে
আমার দৃষ্টিতে মনে হচ্ছে
আপনার আপনাকে সবসময় এরকমই মনে হয়েছে না, প্রত্যেকটা বাবার কাছে তার সন্তানটা আসলে এরকমই
না, সেটা তো লিসেনার যারা দেখবে তারা তো ভাববে যে আমার
না, এক্স্যাক্টলি আমি 100% সাপোর্ট করি এবং শি ইজ রিয়েলি বিউটিফুল। ওকে,
তখন আমি কোলে করে আমি নিয়ে গেলাম আমার বাবারে দেখানোর জন্য, ও একটু চঞ্চল ছিল, মানে খুবই চঞ্চল, ও কিন্তু নয় মাসই মনে করে
হাঁটে কথা কয়
ইশারা বুঝতো, তখন যখন নিয়ে গেলাম দেখলাম যে আমার বাবা চেয়ারের মধ্যে বসা, আমার মা লম্বা হয়ে শোয়া খাটের মধ্যে, তো আমি যখন কোলে নিয়ে গেছি আমার বাবা তো আমার তাকায় না, আমি দেখি যে একটু আর চোখে আমার মেয়েটার দিকে বাবা তাকাচ্ছে, আমি বলতেছি মা তোমার দিকে কিন্তু তোমার দাদু তাকাচ্ছে, তুমি তাকায়ও না, তোমারে কিন্তু অনেক কথা বলছে তুমি তাকায়ও না, ও তো আমার সাথে তাকায় রয়েছে, ওই দিকে আর তাকায় না, পরে আমার আব্বা খালি এইভাবে দেখে, খালি আর চোখে দেখে, আমি আর মাটিতে যাই না, এক মা ওর কি আমরা মাটিতে রাখতে পারি, সর্বক্ষণই তো কোলে কোলে, তো ওইখানে নিলাম, পরে চিন্তা করলাম এখানে তো আর আমার ওয়াইফ দেখতেছে না, আমি নামাব মাটিতে মানে পাকার মতো ছাড়বো, আমার আব্বা দেখুক কেমন হয়েছে, তো আমার আব্বা দেখে আর চোখে দেখে দেখে তো আমার মা নিয়ে গেছে, ওই যে বলছিলাম মা যখন ওনার ফ্যামিলিগত ভাবে মানে কেউ না থাকে তখন আমরা খুব প্রিয়, আমাদের মতো প্রিয় নাই, মা তো একেবারে নাতিন পায়ে ধরেছে, নানু ভাই নানু ভাই এত সুন্দর নানু ভাই চুমা ঠুমা দিতেছে ওরে, তো আমার আব্বা ওরে দেখার ছল করে আমার আব্বা ওই সময় আপনি স্মোক করতো, তো আমার বাবা ওই আমার মার উপর দিয়ে গিয়ে ওই যে সিগারেট খাইতো ওইটা একটা ডিব্বা ছিল ওইটা নিতে গেছে, পরে আমার মেয়ে করছে গিয়ে আমার আব্বার দাড়ির মধ্যে ধরে ফেলছে পরে আর বিড়ির ডিব্বা নিতে পারেনি, ওই আমার মাও ছেড়ে দিছে, ও দাড়ি এমন ভাবে ধরছে ছাড়ে না, তো দাড়ির সাথে ঝুইলা আমার বাবার কোলে গেছে, আমার বাবা এখন ওরে কোলে নিয়ে সোজা বাইরে চলে গেছে রাস্তায়, আমি ভাবলাম আবার রাস্তায় কি আবার ড্রেনে ড্রেনে ফালাই দেয় নাকি মেরে ফেলায় নাকি, আমার জন্য কেমন একটা আতঙ্ক লাগছে, আবার বললাম না শিশু তো নাও মরতে পারে, মানুষ তো এতটা ইয়া হইতে পারে না, বেরহম হইতে পারে না, যাও নিব বাবা তো আমার নিয়ে গেছে, যাও নিয়ে গিয়ে কি করছে উনি ওই যে আপনার চা বানায় যে দুধ আছেন একটা ডিব্বা দুধ কিনার ওর হাতে করে নিয়ে আসছে সাথে সাথে, আমি বললাম এটা কি ওরে খাওয়াবি, ওরে এই দুধ খাওয়াম, আবার বললাম না ঠিক আছে বাবা তো দিছে দেয় তো না, যাক বাসায় আসলাম, ওই যে আমার বাবার দাড়ি ধরলো, ধরার পর আমার বাবা যে সিগারেট নিতে পারলো না, আমার বাবা ওই দিন থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিছে,
মানে আলটিমেটলি ওনাকে অনেক পছন্দ করেছে,
হ্যাঁ ওরা আমি বাসায় নিয়ে আসছি, এখন আমার ওয়াইফ দেখে বলছে এটা কিসের দুধ, ওরে খাওয়াইতে দিছে, এটা একটা খাওয়া হইলো আমাকে রাখো, তিল থেকে তাল হয় আস্তে আস্তে দেখি দেখি করে, প্রতি সপ্তাহে আমি ওরে নিয়ে যেতাম, পরের সপ্তাহে ডিব্বা দুইটা দিল, তারপরের সপ্তাহে ডিব্বা আরেকটা বাড়লো, এরপরে বলতেছে না এরকম ছোট ছোট দিলে হইব না, বড় একটা ডিব্বা কিনে নিয়ে এলো,
নাকি আমার মন জয় করার জন্য করলো, নাকি আস্তে দেখলো ছোট ডিব্বা দিলে আমি রাগ হই না কি, নয় মাস বয়স হইল, এখন তো আমি নেয়া যাই নিয়ে ছেড়ে দিছি হাঁটতেছে। আমার বাবা অর্ধেক খালি তাকায়, বারে বারে তাকায়, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে তা আমরা তখন সিম্পলি মানে বসবাস করতাম, কেবল মাত্র মনে হয় যে আমরা ঘর নিয়ে আলাদা নিয়ে, এই মানে মেয়ে তো হয়েছে আমার ভবিষ্যৎ আছে, এই আমরা সংসার করে শুরু করলাম আলাদা। তখন ওই কারেন্ট গেছে পরে ও হাসতে হাসতে পিট পিট করে হাইটে গিয়ে ওই হাত পাখা আছে পাখাটাই না আমার বাবার হাতে দিছে। আর দাদা জিজ্ঞাসা করে কে বাতাস দেওয়া লাগবে গরম লাগে, মাথা ঝুলে মানে ইঙ্গিত দিছে যাহা। তো আমার আব্বা ওরে বাতাস করতে করতে আমার ভাই শোন কি ওই দেখতো কেউ পাখা টাকা বিক্রি করে কিনা, আমি কি জন্য আমার লাগবে, আমি তো আর বুঝিনি কি করবো, আমি আবার একজন বিক্রি করবো আমার জানা ছিল। আমি বলি হ্যাঁ কত, আমি কই 850 টাকা চাইছে, কয় নিয়ে আমার টাকা দিয়ে দিল পাখা নিয়ে এলাম। এর বলে এটা ঘরে লাগাবি
ফ্যান,
আমার নাতি যেন গরমে না মরে এই পাখা দিল, ইলেকট্রিক পাখা, এই পাখাটা আজও পর্যন্ত আছে। তো এইভাবে যখন ও ধীরে ধীরে বড় হচ্ছে স্কুলে ভর্তি করলাম, ওর মা নিয়ে দিয়ে আসে আমি নিয়ে আসি, এইভাবে স্কুল চলতেছে। সেইখান থেকে যখন কলেজে যখন ভর্তি করি, কলেজে লেখাপড়া করে ইন্টারে, আমার কেমন যেন সম্ভবত মনে হইল আমি যখন কলেজে নিয়ে যাচ্ছিলাম যে ওই মুহূর্তে আহমদ আলী নামে এক লোক আমার মেয়েটাকে দেখছে, আমার সাথে ওর মার সাথে দেখছে, ঘটক পাঠাইছে আমাদের বাড়িতে। আমি বাসায় ছিলাম না, আমি কোর্টেছি। তো আমার বাসায় আমি আইসা দেখি বিকাল 5টা পরে, আমি খুব তাড়াতাড়ি আসতাম, কাজ না থাকলে আমি বাইরে আড্ডা দিই না, আমি চলে আসি ঘরে, আমার ছেলে মেয়ে নিয়ে মানে আমার দিনকাল চলে। আর জন্মটা শুনলে হয়তো একটু আশ্চর্য হবেন, ওর জন্মটা হলো 92 26শে মার্চ। ওর পরে আমার একটা ছেলে হয়েছে, ছেলেটার জন্ম হইল 94 তে 16 ডিসেম্বর, তার নাম হইল আলামিন। তারপরে আমার ছোট মেয়ে, সেই মেয়েটা জন্মগ্রহণ করছে আপনার 96 তে, ওর জন্মটা হইল 21শে ফেব্রুয়ারি।
বাহ বাহ, চমৎকার, পুরো স্বাধীনতা ভাষা দিবস।
জি জি, আমার মনে হইল আমার জন্মটা হচ্ছে 10ই জানুয়ারি।
আমি একটু সোনিয়ার কাছে যাই, ফাঁকে অনেকক্ষণ ধরে কষ্ট করে বসে আছে সোনিয়া। এই যে আব্বু আম্মু বলছিল যে অনেক আদরে বড় করা, কেমন মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি কতটা আদরে পেয়েছেন, আব্বু আম্মুর সহযোগিতা কতটুকু?
আমার জীবনে আমি কখনো কষ্ট পাই নাই।
আচ্ছা,
আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে, আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আমি অসুস্থ কখনো হই নাই, আর ওরকম ভাবে অসুস্থ হওয়ার আগে আমার বাবা মা অনেক কেয়ার নিত, দেখা গেছে কোনো কিছু আমার প্রয়োজন চাওয়ার আগেই আমাকে সেটা দিয়ে দিছে।
কি বেশি ভালোবাসতো, বাবা না মা?
দুইজনই ভালোবাসে, তবে আমি প্রকৃতপক্ষে দুইজনকে ভালোবাসি, বাবাকে একটু বেশি ভালোবাসি।
বাবার কাছে বাবা বারবার মা মা বলছে। যাই হোক, একটু জাস্ট আপনার ফোকালটা দরকার ছিল বলে আপনার সঙ্গে কথা বলা, ঠিক আছে আপনার কাছে আমরা আবারও আসবো। না, মা রাগ হয়নি, আই থিঙ্ক মা রাগ হয়নি, কারণ মা অনেক বেশি উদার এসব ক্ষেত্রে। হ্যাঁ, আপনি ইন্টারমিডিয়েটের ঘটনার কথা বলছিলেন, যে কোন এক লোক ফলো
ঘটকের কথা বলছিলাম
জি।
তখন এই আহমদ আলী সাহেব আমার বাসায় সোফার মধ্যে বসা, আমি বেগানে বললাম কে, কয় মেয়ে দেখতে আসছে, কথাবার্তি বলতেছে। মেয়ে কি বললা, মেয়ে দেখতে আসছে মানে? কয় হ্যাঁ, ওনার ছেলে বিদেশ থাকে, ওনার ছেলের জন্য বলছে ছুটিতে আসতে সময় নাই, 2 মাস সময় আছে, বিয়ে করে চলে যাবে। না এখন বিয়ের দরকার নেই, কেবল ইন্টার পরে বিয়ে পাশ করুক, তারপরে দেখা যাবে।
ইন্টার পাশ করেছি।
হ্যাঁ,
ইন্টার পাশ করে ফেলেছে। আচ্ছা,
আমার একটা ইচ্ছা ছিল যে আমার মেয়ে হয়তো যদি বিসিএস তাকে করাইতে পারি, হয়তো একটা ম্যাজিস্ট্রেট হবে অথবা একজন উকিল বা ব্যারিস্টার হবে, যেহেতু আমাদের বংশ পদবী উকিল, আমার সেই দিকে চিন্তা ভাবনা ছিল প্রত্যেকটার উপরে। তো আমি এই কথা বলি যে বিয়েটা মানে ক্রস করতে চাচ্ছিলাম যে বিয়ে দেব না। তা আমি যখনই বাসায় আসতাম দেখতাম ওই লোকটা বসা, তো আমি আসলে চলে যেত। তো একদিন বলতেছে যে আহমদ আলীর মেয়ে আসবে আর কি, আয়েশার নাম, ও আর আহমদ আলী আসছে আমার মেয়েটাকে দেখার জন্য। তো আমি ঘরে ঢুকছি, শুনতেছি যে তারা মেয়ে দেখতে আসছে, তারও দেখা চলে যেতেছে, বিয়ে শাদী হবে, মানে তাদের খুব পছন্দ হয়ে গেছে, তাদের কোনো চাওয়া পাওয়া নাই, তারা মেয়ে দেখছে, কোনো কিছু লাগবে না, আপনারা জামাইরা যদি খুশি হয় কিছু ঘরটা সাজায় দেন সেটা আপনাদের ব্যাপার, না দিলেও কোনো ব্যাপার না। তো আমার একমাত্র আদরের মেয়ে, তার জন্য আমরা একটা কিছু করতে পারি না, তা আমরা যাই হোক তো কিছু একটা তার জন্য তো আমরা রাখছি। তখন আমি কিন্তু রাজি না। তো আমার ওয়াইফ কি করছে, আমার বড় সমন্দিরে, আমার মেজ সমন্দিরে, আমার শ্বশুরে, মানে উনি সব ক্লোজ করে আনছে আমার বোঝানোর জন্য, আমাকে মেয়ে বিয়ে দেবার পরবর্তীতে বর্তমানে মেয়ে নিয়ে মানুষ কত জুলজুলি করে থাকে, বাইরে জায়গা তোমার মেয়ে তো। তা আমার মেয়েদেরকে বলা ছিল যে আমি তোমার বাবা না, আমি ফ্রেন্ড, আমি বন্ধু, যদি কেউ তোমাদেরকে কোনো অশ্লীল কথা বলে বা কোনো চিরকুট দেয় আমার সাথে শেয়ার করবা, প্রয়োজন ওই চিঠির জবাব আমি দেব তোমাদের হয়ে।
চমৎকার।
হ্যাঁ, কিন্তু তোমরা ঘাবড়াইবা না, ভয় পাইবা না, তোমরা কলেজ করবা ঠিক মতো, কিন্তু কারো সাথে ইয়ে করবা। তাহা না হইলে কি হবে, তুমি যদি একজন হঠাৎ একটা বয়কট করো হয়তো এসএফ ছুড়ে মারতে পারে, সমস্যা হইতে পারে। যাই হোক, পরবর্তীতে কি হইল, আহমদ আলী, আহমদ আলীর মেয়ে আয়েশা আর তার ছেলে শাহ আলম, ওরা আসছে কন্ট্যাক্ট করে, মেয়ে দেখতে আসছে। আর আমার ওয়াইফ আমার কৌশল করে বাসায় মনে রাখছে, যখন নক করছে যে ওরা আসছে, ঘটনাটা কি আজকে কথা বলছে ফাইনাল হয়ে যাবে। আমি ওরে ইশারা ডাক দিলাম আমার মেয়েরে, জানো দিদি গেছো, তুমি এদিকে গেছো, তাতে আসো, কি তোমার কিন্তু নিয়ে যাইব, চুপ করে বললাম, বাবা মা দেখতে পারবো না, তাড়াতাড়ি আসো। আমি ল্যাপের তলে ওরে জায়গা রাখছি, আমার মানে ল্যাপের তলে বাপ বেটি দুইজনই পলাই নিছি। আর বলছি তুমি বলবা যে মেয়ে তো বাসায় নেই, কার দেখবে, পরে আসতে হবে। এরপরে এখন খুঁজে মেয়ে কোথায়, তখন লেপ যদি একটা খাটের মধ্যে উঁচু হয়ে থাকে, তো ওই যে আয়সা, ও আয়সা লেপ উঠে এই যে আপনি লুকিয়ে রাখছেন, তখন বলছে ওর বাবা বিয়ে দিতে চায় না, কি মেয়ে বিয়ে দিবেন না, ঘরে গিয়ে রাখবেন, খুঁটি দিবেন, খাপ দিবেন, অনেক কিছু বললো কি তাদের যত কিছু
করলো আর কি, এমন কোন
তখন দেখলো শাহ আলম দেখলো, দেখে বললো যে হ্যাঁ পছন্দ হয়েছে, তা ঠিক আছে, কবে ফাইনাল কথাবার্তা বলবেন, আমার শ্বশুরও ছিল জমক দিন, তা আমি একটু ডেকোরেশনের আয়োজন করলাম, খাবার দাবার দিলাম, আমার শ্বশুর এখানে কথা দিয়ে ফেলছে, তখন আমি আমার শ্বশুরের কথায় রাজি হইলাম। তো ওইখানে ভাঙলো, বিয়ে যে কিছু চাওয়া পাওয়া নাই, আমরা ঘর সাজিয়ে দিলাম, তো কাবিনটা কত দিবেন, কেন কাবিন নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব আছে না, কাবিন ইনসাফ করিয়ে দিব। ওই মুহূর্তে তার বিয়ে বললাম, বিয়াই কাবিন দিয়ে কিছু হবে না, যদি আমার মেয়ের কিসমত তকদির ভালো থাকে যথেষ্ট, কাবিন আপনার ইচ্ছা মতো দিয়েন, আপনার যা মনে হয় তাই দিয়েন, আপনি যখন বলছেন ইনসাফ, আমি ইনসাফের উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে। এরপরে বলতেছে আমার তো বাড়ি ঘর আছে, আমার দোতলা বাড়ি আছে, এই তিনতলা করবো। তা আমি বললাম আপনার যখন বাড়ি ঘর আছে, বাড়ি ঘর দামের কি হবে, আমার মেয়ের যদি তকদিরে থাকে, কিসমতে থাকে, সেই বাড়ি ঘরে তার যদি কিসমত থাকে থাকবে, হঠাৎ একটা ঘূর্ণিঝড় আসলো, বাড়িটা ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে গেল, আপনি রাস্তার ভিখারি হয়ে গেলেন, তখন আমার মেয়েটা কোথায় যাবে, তবে বাড়িঘর এগুলো আমার বলবেন না, বলবেন যদি আপনার পছন্দ হয়ে থাকে, আমার শ্বশুর কথা দিচ্ছে সেই সুবাদে আমি রাজি, তাহলে কিন্তু আমি এই মেয়ে বিয়ে দিতে রাজি না, আমি ওর লেখাপড়া করাবো, তারপরে বলো যে ঠিক আছে কাবিন আমরা ইনসাফ মতো দেব। কতজন আসবেন চলন, বলো যে 100 জন চলন আসবে। আমরা আপনার বাসায় কতজন যাব, বললো যে 10 জন যাইবেন। আপনি আমার বাসায় 100 জন নিয়ে আসবেন, আমার তো মেহমান আছে, আমি কয়জন নিয়ে যাব, বস এইভাবে কথা কাটাকাটি হইতে হইতে 20 জনের আমরা একটা ইয়ে দিলাম, 20 জন আমরা যাব। অলরেডি বিয়ে শাদী দিন তারিখ চলে আসলো, আমরা তো জীবনে কখনো মেয়ে বিয়ে দিইনি, মানুষের বিয়ের দাওয়াত খাইছি উপকরণ দিয়া, কিন্তু বিয়ের যে কি একটা ঝামেলা, আর কোন দিন কিভাবে নিতে হয় সেটা আমাদের দুইজনের জানা ছিল না, আর আমাদের ওই সেই ধরনের গার্ডিয়ানও ছিল না আমার শ্বশুর ছাড়া। আমার বাবার সাথে তো কথা আমাদের চলেই না, আমরা তো আলাদা বসবাস করতেছি। এইভাবে যখন বিয়ের 3 তারিখ চলতেছে, আমাদের এর একটু আগের ঘটনা, যে বিয়ের ঘটনার আগে, বিয়েটা কেন হচ্ছে, আমার বাবা তখন জীবিত নাই, 23 জানুয়ারি 2008 সালে মারা গেছে। ও আমার বাবাকে আমার মা, আমার এই সৎ বোন যারা ছিল, ওই যে আমি বলছিলাম 67 লাখ টাকা আমার বাবার অর্জিত সম্পদ ছিল এবং পেনশনের টাকা পয়সা ওনার অ্যাকাউন্টে রাখছে, টাকাটা তুলতো আমার ছোট বোনকে দিয়ে, উনি শুধু স্বাক্ষর করে দিত, লিখতো যে 5000 টাকা উঠায় নিয়ে আসো, ওই 5000 জায়গায় 2,50,000 করতো। এইভাবে করে আমার বাবার টাকাগুলি আত্মসাত করছে। উনি হজে যাবো বলছিল, আমি বলছি পেনশন পাইছেন না, আপনার টাকা দিয়ে আপনি যা মনে হচ্ছে তা করেন, হজে যাবো, হজে যাইতে পারে না। ও বাবাকে এক প্রকারে মানে ছোট বোন তো গরম চা খাইছিল, চা খাওয়ার পরে গ্লাস উড়ে মারার পরেই আমার বাবা আমার বোনের দিক তাকায় বলছি কি করলি বলতে গিয়ে স্টক করছে, স্টক করে পড়ে গেছে। এটা বিশাল একটা ইতিহাস, তাকে অলরেডি কাফনের কাপড় আইনা গোসল টোসল দেওয়া হয়ে গেছে, তার দাফন কাফন হয়ে যাবে। তো আমি আমার ওয়াইফে পাঠাইলাম ওই মুহূর্তে যে তুমি যা দেখো, আমি ওই বাইক যাবো না। তো ও গিয়ে বললো তোমার বাবার দেখতেছিল, তাতে শুনি তো এই অবস্থা। পরে আমি ওই অবস্থায় আমার ছেলের নিয়ে আমার বাবাকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে নিয়ে ভর্তি করি, ভর্তি করার পরে দেখি যে উনি জীবিত আছে, কি মারা গেছে। ভর্তি করলাম, 4-5 দিন পরে জ্ঞান হুষ্টুস হয়েছে, পরে বাবা আর ওদের সংসারে যায় নাই। জিজ্ঞেস করছি আপনি কোথায় যাবেন, আমি আপনার সন্তান, আপনি আমার জন্ম দিয়েছেন, আপনি যদি বলেন যে আমার বাসায় যাবেন, পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবেন, আমি আপনাকে নিয়ে যাব। আমার আব্বাকে এখানে হাসপাতাল নিয়েছে, এদিকে আমার মা খালারা এরা র্যাব নিয়ে হাসপাতালে হামলা দিয়েছে আমাকে গ্রেপ্তার করার জন্য, আমি আমার বাবাকে মেরে ফেলছি। এদের হাসপাতালে অনেক সিনকেট হয়েছে, যাক ওইখান থেকে আমার আব্বাকে সুস্থ সুস্থ করে পরে এক সেট প্যারালাইসিস হয়ে গেছিল। আমার আব্বা বললো আমি তোর বাসায় যাব, আমি আমার আব্বারে আমার বাসায় নিয়েছি, আমার মায়ের বলছি আপনি আসেন। তো আমার আব্বা যখন মারা যায় 23 জানুয়ারি রাত্রে, তো আমার ওয়াইফরে তো পছন্দ করতো না, আমার শুধু এইটুকু বলছে যে দরজাটা ভিড়া, কি যে তখন কোনো কিছু দিতে পারিনি, কিছু করতে পারিনি। তো আমার বাবা মৃত্যুর সময় আমার পুরো গালটা চুমাইছে, চুমাই বলছে বাবা তোমার আমি কিছু দিতে পারিনি, কিন্তু তুমি মনে কোনো কষ্ট নিবা না, আর ওরা যে আমার টাকা পয়সা আত্মসাত করছে সেটা তুমি যদি ইচ্ছা করো কেস মামলা করে তুমি অনেক কিছু করতে পারো, ওরা এমনি ধ্বংস হয়ে যাবে। এই কথা বলার পরে ঠিক আছে আমি মানে রাত্রে পরিষ্কার টরিষ্কার করে রাখি, ওরা সারাদিন করে। তো ওই রাত্রে যখন গেছি তখন ফজরের আজান দিব দিব ভাব, দেখি ঘরের সব বিছনাপাত্রী মানে কাপড় চোপড় এলো মলো, আমি বাসটাস করে থইলাম যে যদি মারা যায় মানুষের বসবো কই, আমার মনে মনে জায়গা দিয়ে দিল, আমি বুঝতে পারিনি মারা যাবে। তো আমার আব্বা বড় রাইতে আমার ছেলের বলতেছে চাপা, চাপানোর পরে কি হইলো যে ফেরেস্তা আসতেছে, ফেরেস্তা কেন আজরাইল আসছে। তো আমার বাবা বললো যে আমার একটু সুরা ইয়াসিনটা পড়ে শুনাইবা, তো পড়লাম পরে আমার আমি একবার পড়ছি আমার বাবা নয়বার পড়ছে, বুকটা গেড়গেড় করে আমি একটু তেল মালিশ করতেছি, কি খাইবেন জিজ্ঞেস করছি, সবই ঠিক ছিল, আমার বাবার একটা ইয়ে ছিল আম খাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি সন্তান হিসাবে আম জোগাড় করতে পারিনি, আমি অনেক জায়গায় চেষ্টা করছি গাজীপুর বিভিন্ন জায়গায় বারো মাসে
আমের সিজন ছিল না।
আমার বাবা ফজরের নামাজের পরে চোখ বুক বড় করে ফেলছে, তো জিজ্ঞেস করতেছে আমার ওয়াইফ যা বাবা আমারে খবর দিয়া, না না ডাক দেও না, এই হাত দেওয়া টাটার দিতে দিতে আমার আব্বা ওই মুহূর্তে ইন্তেকাল করে।
জীবন কোথায় এসে দাঁড়িয়েছে সেটাই আসলে বলার, সেই বাবা এবং এই যে বাবা চলে গেল দুনিয়া থেকে, যে বাবা সন্তানকে বারবার দৌড়াচ্ছেন পেছন পেছন, যে বাবা একেবারে ভীম মূর্তি বাবা, সেই বাবা শেষ মুহূর্তে এত আদরের এত কাছের হয়ে চলে যায়। জীবন এই জন্য আমরা সবসময় বলে থাকি যে জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। প্রিয় শ্রোতা, কোন নাটক অপেক্ষা করছে বিরতির পর সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে মাত্র তিন মিনিটের জন্য। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, চার মিনিটের বিজ্ঞাপন বিরতি, সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের চার মিনিটের জন্য। চার মিনিট পরে ফিরে এসে আমরা বাকি গল্পে যাব। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন শেষ পর্যন্ত, তবে আজকের এই জীবনের গল্প শুধু একটা কথাই বলার আছে যে কোথায় গিয়ে দাঁড়াবে আপনি চিন্তাও করতে পারবেন না, ইভেন এখনই কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা আনথিঙ্কেবল। চলে আসুন তাদেরকে দেখার জন্য, ছবি দিয়ে দেওয়া হয়েছে আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক চার মিনিট পর।
Close up presents Hello 8920 Close up The closer the better আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা, হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা হাত ধরা একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিং মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর্চি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা। আর আজকে জীবনের গল্প নিয়ে এখানে রয়েছেন বাসার, বাসার স্ত্রী নূরজাহান এবং তাদের প্রথম সন্তান জান্নাত, যার আসলে ডাকনাম হচ্ছে সোনিয়া। আসলে যার জীবনের গল্প এখানে একজন মানুষের জীবনের গল্প আসলে নয়, আমরা বলতে পারি বাসারের জীবনের গল্প, কিন্তু জীবনের গল্পের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়টি হচ্ছে তার সন্তানকে নিয়ে, সোনিয়াকে নিয়ে, এবং সেই হচ্ছে আজকের এই গল্পের সেন্ট্রাল ক্যারেক্টার। কিন্তু তার কথা আসলে বাবার মুখ থেকে আমরা শুনছি। তিনজনই এখানে স্টুডিওতে আছেন, মাঝে মাঝে আমরা তাদের কাছে যাচ্ছি। আর আপনার কাছে এই মুহূর্তে যেতে চাই এই অর্থে যে আপনি যদি মনে করেন এই যে হ্যালো 8920 আজকে শততম পর্ব পার করে আজকে এই জায়গাটা এসছে, আপনাদের কাছে এত এত জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে, এবং এই জনপ্রিয় অনুষ্ঠান কতটা প্রভাব ফেলেছে আপনার ব্যক্তিগত জীবনে আমরা একটু জানতে চাই। আপনি যদি মনে করেন যে হ্যালো 8920 কোন একটি বিশেষ পর্ব শুনে বা কোনো কিছু শুনে আপনি আপনার জীবনে কোনো ভালো কাজ করেছেন, তাহলে আপনি আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি বলবেন কার জীবনের গল্প শোনার পরে আপনি উৎসাহিত হয়েছিলেন এবং কোন ভালো কাজটি আপনি করেছেন। আমরা হ্যালো 8920 শুরুতেই আপনাকে স্পেশালি প্রমোট করতে চাই। আর জীবনের গল্প বলার জন্য সেই আগের মতোই নিয়ম, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668। ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নম্বরটি স্পষ্ট করে বলতে অবশ্যই ভুল করবেন না, তারপর আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলবেন। চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, তাদেরকে দেখার জন্য আজকে যারা গেস্ট রয়েছে কিংবা যোগাযোগ করবার জন্য আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দিলে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। জি, বাবা চলে গেলেন,
বাবা চলে গেলেন, শুধু বললেন যে তোর ওয়াইফের কাছে তো আমি কখনো সশরীরে ক্ষমা চাইতে পারবো না, তো বলিস যে আমার যেন
মাফ করে দেয়, আমার যে সেবা যত্ন করছে আসলে ওরে বলিস। আমি বললাম ঠিক আছে, বাবা যে এত কষ্ট দিছে, এত কিছু হয়েছে, কিন্তু যখন আমার বাবা মারা গেল মনে হয়েছিল যে পৃথিবীর মধ্যে মনে আমার আর কেউ নেই। তখন আমার মায়ের ডাকলাম, আত্মীয় স্বজন ডাকলাম, ডেকে বললাম যে আমার বাবা মারা গেছে, আমার বাবার ধন সম্পদ কি ছিল আমি সেই দিকে যাব না, কিচ্ছু নাই, আমার বাবা একজন রিক্সা চালাইতো, মনে করেন আপনারে বিয়ে করছে, আমি ছেলে, আমার দায়িত্ব আপনাকে লালন করা, এখন আমার কর্তব্য। আপনি যদি মনে করেন যে না আমার কাছে থাকবেন, আপনি নায়নাত খুঁজে নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে আপনি আমার এখানে আসবেন, আপনার পরনে যে কাপড় আছে এটা খুলে দিয়ে আসবেন, আমি বাজারে গিয়ে কাপড় আনবো, আপনি সেই কাপড় পরে আমার বাড়িতে ঢুকবেন। আপনার কি আছে আমি জানতে চাই না, বাড়িঘর করছেন না, টাকা পয়সা আত্মসাত করছেন জানতে চাই না। বললো যে আমি আসবো না আত্মীয় স্বজনের সামনে। তখন আমি বললাম ঠিক আছে, যদি না আসেন আপনাকে আমি 3 মাস সময় দিলাম, 3 মাসের মধ্যে যদি মনে করেন যে না আসবেন তো আসবেন, 3 মাস পরে কিন্তু আমি কখনো আপনার আমি আর আশ্রয় দেব না। তো ওনারা আর আসে নাই, আমার বাবার চল্লিশা ওনারা আলাদা ভাবে করছে, আমি আলাদা ভাবে করি, এইভাবেই বাসনই চলতেছে। যাই হোক, আমার বাবা মারা গেল, তখন আবার এইদিকে মেয়ের বিয়ের চাপ পড়ছে। আমাদেরকে দিন তারিখ দিল 11 ফেব্রুয়ারি 2010 সাল বৃহস্পতিবার। ওনারা তো ওনার 3-4 মেয়ে বিয়ে দিছে, ওনার অভিজ্ঞতা আছে, আমার তো অভিজ্ঞতা নেই। আমার শ্বশুর আমার যেটা বুঝছে যে তো কি করবে, মেয়েটা বিয়ে দিলে একটা আনন্দ ফুর্তি হলে বাবার মৃত্যুটা হয়তো ঘুষবে। তো ঠিক আছে, বৃহস্পতিবার দিন আমরা এলাম। এখন আমরা তো কবে বিয়ে, হয়তো 15 দিন মনে হয় এরকম একটা সময়। এখন
15 দিন
এখন আমরা তো সেন্টার পাই না, বিয়ে উঠাবো কি করে, দিন তারিখ তো করে ফেলছি, কোথাও সেন্টার
সময় নাই। 6 মাসের ছুটি এটা আসছে, 4 মাস চলে গেছে, 2 মাস আছে।
ছেলে কি করতো?
ছেলে সৌদি আরব ফ্রিজের কাজ করতো, তো নিজস্ব দোকান আমাদের বলছে। এখন কোথাও সেন্টার পাচ্ছি না, কিভাবে আমরা এই অনুষ্ঠান করবো, আবার 100 লোক তাদের, আমার তো লোক আছে, এগুলো কোথায় যাবে? সর্বমোট 600 লোকের আয়োজন, মানে সবাইকে দাওয়াত দিছি, বলছি আমার মেয়েটাকে একটু দোয়া করে আসবেন, জন্মের পরে মা দেখিনি, আমার মা, তার বিয়ে হচ্ছে, আপনার সবাই যাবেন, আমার উপকরণ লাগবে না। তখন সেন্টার না পাওয়াতে যে বাড়িতে আমি থাকতাম ওই বাড়ির পাশে একটা রাস্তা ছিল স্কুলের সামনে, সেই রাস্তাটা চিন্তা ভাবনা করলাম যে এখানে অনেক সময় দেখছি হয়, তো আমার একটু লজ্জাবোধ হইলো। আমি বললাম যে আমার ওয়াইফের সাথে শেয়ার করলাম, তুমি একটু দেখো না, কোথাও তো কিছু ইয়ে করতে পারতাছি না। তো যে বাড়িতে থাকতাম সেই বাড়ির ছাদ বড় ছিল, তারা সেই ছাদটা আমাদেরকে ব্যবহার করতে দেয়নি, যেটা দেওয়া যাবে না। তাই না দেওয়াতে হয়নি, মেয়ের বিয়ে নিয়ে আমি ঝগড়া করলে মানুষ খারাপ বলবে। তো তার পাশের বাড়িতে তুই বাড়িওয়ালা বলছে আমার ওয়াইফে যে আমরা জায়গা দিব, তাদের ছাদের জায়গা দিল। আমি বিশাল প্যান্ডেল ট্যান্ডেল করে একবারে নৃত্য ঠিত্য আয়োজন করে আমার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করতেছি। ইতিমধ্যে আপনার ওই আমার এক রাজনৈতিক নেতা আমার এই গায়ে হলুদের আগে নিয়ে গেছে, আমি বলতেও পারতাছি না শুইতেও পারতাছি না, গাজীপুর নিয়ে গেছে। আমি বললাম লিডার আমার তো মেয়ের রাত্রে 8টায় গায়ে হলুদ, লিডার আমি কিভাবে যাবো, কয়ে তোমার 3টার মধ্যে ছেড়ে দেবো। তো আর 3টা ছাড়া হয়নি, আমি আবার এক লোকের দায়িত্ব দিয়ে গেলাম, যিনি আমার মেয়ের বিয়ে উকিল বাপ হয়েছেন শামসুল হক, ওনাকে দায়িত্ব দিলাম, ভাই এখন আমি কি করতে পারি, আপনি একটু বাজার সদেটা দেখেন, আমি 3টার মধ্যে আসতেছি। তো আমার আস্তে আস্তে প্রায় 8টাই বাজছে, আমার তো মনটা ছিল বাড়ির মধ্যে, আমি আইসা গায়ে হলুদের অনুষ্ঠান করে। এই বৃহস্পতিবার দিন এরা চলন আসবে, বৃহস্পতিবার দিন জন্য কিন্তু আমরা কোথাও সেন্টার পাইলাম না, এরা তো শুক্রবার দিন নিচে সেন্টার সেন্টার ভাগ করে, আমরা তার জানি না। তো তারা 100 লোক আসবে, 100 লোক আসলে আমি আরো 500 লোকের আয়োজন করছি। এখন ওনারা আসছে 170 জন। এখন রোস্ট জানে তো ঢাকা শহর যদি থাকেন যে একটা হিসাবে থাকে, যদি আমি 500 লোক দাওয়াত দিই ওইখানে আমার আবার 20-25 জন বাড়তেই পারে, আমি সেই হিসাব করছি। এখন ওনারা যদি আবার 70 জন বাড়তি আসে তো আমার তো ঝামেলা পোহাইতে হয়। এখন আমরা দুইজনে শেয়ার করলাম কি করা যায়, যে রোস্ট কিনে আনতে হবে। তখন তাড়াতাড়ি তাৎক্ষণিকভাবে আমার বড় সমুদ্রে রোস্ট কিনে এনে বিয়েটা আমরা উঠাইলাম। বাবরচিও এমন অবস্থা করছে, আমার চাল বেশি রাঁধছে, বাবরচি আন্দাজ করতে পারে না। আমি ফিরাউল টার্নের এবং ওই যে আরাইনর করে যেগুলি এই চাল একবার আনছি, তার বলছি আমার চাল এখানে আনা আছে বাবরচির হিসাবে, সমস্ত কিছু সব রেঁধে গেছে। এখন এই কি করুম, রোস্ত কিনে আনছি, 170 জন বিদায় গেল, পরে আশেপাশে দোকানপাট যা আছে সবাইরে মানে ফ্রি প্লেটে করে টিফিন বাড়ি দেবো, মানে বাড়ি বাড়ি পাঠাচ্ছে, এগুলো যদি ফ্রিজে রাখতে চাই নষ্ট হচ্ছে। আমার মেয়ের
খাবার
খুব আনন্দ উল্লাস করছি মেয়ের বিয়েতে, এরকম আনন্দ উল্লাস ওই এলাকার মধ্যে আর
হয়
আমার মনে হয় আর দেখিও নেই। তো আমি বিশাল ভাবে অনুষ্ঠান করে মেয়ে বিয়ে দিয়ে দিলাম, মেয়ে চলে গেল। যখন মেয়ের দিয়ে দিই এই এই জায়গায় একটা কষ্ট কি বিয়ে পাই, সেটা হচ্ছে যে আনন্দ ফুর্তি করতেছি, গায়ে হলুদ করলাম, নাচ গান করলাম, বিয়ে শাদী পড়াইতেছি, এখন কাবির নিয়ে ঝগড়া লেগে গেছে। ওই যে বলছিলাম আপনি ইনসাফ মতন দিবেন, এখন আমার বিয়ে হিসাব বলতেছে 50,000 টাকা কাবিন দিবে। আমি বললাম এইটা একটা কথা বললেন,
আমার ওয়াইফ তো আমার উপরে পারা না, আমার সেই পুটবে নয় মানে আমার ধরে এরকম হয়েছে। তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করতেছো, 50,000 টাকা কিসের কাবিন? দেখো কাবিনে কি হবে, মনের সাথে যদি মনের মিল থাকে তোমার সাথে আমার সম্পর্ক।
আমার একটু কষ্ট, কুঠে কাজ করে, কুঠে কাজ করা আমার কষ্টটাই জাগায়। তো আমি আগেই কইছি দেখো এইটা তো কল্যাণ না, দাঁতে জিবলারে বিশ্বাস করে না মানুষ, কোনোদিন বিশ্বাস করো না। তুমি ভুল করতেছো কইলাম, 500,000 টাকা কাবিন ছাড়া আমার মেয়েরে দিব না, যাও আমার এই টাকা নষ্ট হয়েছে, দিব না আমার মেয়েরে বিয়া, নিজের পক্ষে 3,00,000 টাকা দাও তুমি, তুমি এটা করো না, যাইব গা যাও গা।
আমার কথা শুনে উঠে চলে যাচ্ছে, আমাদের একটা সম্মান বোধত্ব আছে, 50,000 টাকার বেশি কাবিন দিবে না। আমার ওয়াইফকে বুঝাইতে সক্ষম হইলাম যে তোমার সাথে আমার আন্তরিকতা কেমন, মনের মিল কেমন। তুমি যদি আমার ভালোবাসো, আমি যদি তোমার ভালোবাসি, কাবিনে বাদ দিবে না। তোমার কাবিন তো 10,000 টাকা, আমাদের কাবিন হচ্ছে 10,001 টাকা। তো সেই আমলে ছিল, আমি সেই আমলে কি আমার দেওয়ার ক্ষমতা ছিল? ভালোবাসার জিনিসটা হইল বড় জিনিস, কাবিন বড় কিছু না, কাবিন আইনসম্মত জিনিস। তখন বলছে না তুমি কাবিনটা বাড়ায় দাও, এরকম 50,000 টাকা কাবিন এটা কিভাবে হয়? তখন ওই মজলিশে কথাবার্তা চলতেছে, এক পর্যায়ে বললো যে ঠিক আছে কাবিনটা হইল 2,50,000 টাকা। 2,50,000 টাকা ঠিক আছে, একটু উপরে উঠছে। এখন আমার বিয়ে হিসাব বলতেছে 2,50,000 টাকা, 2,00,000 টাকা উসিল
করে দিল।
এরপরে বলো না 2,00,000 টাকা কাবিন, 1,50,000 টাকা উসিল। আচ্ছা দেন ওই ঘুরে ফিরে মানে 50,000 টাকা। আমি বুঝলাম দেখো থাক এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। যাক কাবিন ঠাবিন হয়ে গেল, মেয়ের কাছে আসলাম, মেয়ের নিচে তোর মা যখন আমার ওই জামাই শাহ আলম ঘরে বসলো, ও আংটি পড়াই দিতেছে, কান্দতেছে। আমি কিন্তু কান্নায় এখনো মানে পড়ি, আমি খুব নিজের খুব শক্ত করে রাখছি যে না কিসের কান্না, বুঝেছি, আনন্দ ফুর্তি করতেছি। যখন মেয়েটারে মানে নিয়ে যাবে, এখন আমি আর থাকতে পারতেছি না, এখন আমার মনে এমন কিছু হয়েছে পারি না কি করব। তো মেয়ে তো আমাকে ধরে কান্দতেছে, আব্বু আব্বু করে, আমি আমার ধরছি আমি ধরছি। মেয়ে প্রায় অজ্ঞান হয়ে গেছে, খাওয়া দাওয়া করিতে পারিনি, এই অজ্ঞান অবস্থায় তাকে গাড়ির মধ্যে তুলে দিলাম। দিয়ে আমার মা এবং আমার শাশুড়িকে বললাম যে ওর সাথে যান, ওরা নিয়ে গেল। আমি শুধু সিঁড়িটা ওঠার পরে, এরপরে আমি বাকি রুগার বলতে পারি না।
আমি কোন জায়গায় দেখি না, আপনারা এত ভালোবাসেন কে, এত আল্লাহ দিয়ে নষ্ট করছেন, মানুষের কয় আমার শুনতে বিরক্ত লাগে, নিজের কলম খারাপ লাগে না, এরকম অবস্থা। আমার দুনো ছেলে মেয়ে ডাক্তারখানায় নিয়ে গেল, নিয়ে গেল গা, আমি গেলাম হ্যাঁ বাবা সুদ। আমার এই জন্য আমার যে কি লস হয়েছে আমি বলতে পারি না, কই না।
This track was downloaded from fusionbd.com.
মনে হয় ভালো মাটমার ইয়াতে ডেক দিয়ে দিছি, খাওয়া দাওয়া কিচ্ছু খেল নাই, কখন পরে ফোন, আমার মেয়েটা কেমন আছে। ফোনটা করলে ওরা বিরক্ত ভাবত, বিয়াটার পরে যে কান্না করছে এরা না, কিছু কিছু মানুষের কইছে যে উঠাই দিছে, এত কান্না করে নাকি মেয়ের মনে কিছু সম্পর্ক আছে,
তারা খারাপ বলছে।
আয় হ্যাঁ পাশের গুলো কয় কি এগুলি কি বলে,
প্রেম প্রেম ছিল নাকি,
আমি তো এইটা কি কয়, আমি কি শুনি, আমার এই যে কলি যা পার দিল, আজ পর্যন্ত এই পারটা আমি
এত কান্না করে কেন মেয়ে। কিন্তু আমার মনে হচ্ছিল কি বিয়ে ভাই, যে আমার ভিতর থেকে মনে হয় আমার জীবনটাই চলে যাচ্ছে, এরকম অবস্থা মনে হল যে একটা পাখি প্রাণটা কিভাবে চলে যায়। মানে এখন বাবার স্মৃতি মনে পড়ে, মেয়ের স্মৃতি মনে পড়ে, মানে অসহ্য যন্ত্রণা, নিজে নিজে লুকায় লুকায় কাঁদি, সারাত শুয়ে শুয়ে কাঁদি, এমন একটা যন্ত্রণা। এক সময় দেখলাম যে মানে আমি কথা বলতে পারি না, তো যাই হোক কতক্ষণ পর মেয়ের বাড়িতে যাব এই টেনশনে আছি, সব রেডি করে এখন আমাদের যে 20 জন যাওয়ার কথা এই লোকের জন্য চিন্তা ভাবনা করি না, আমরা 2 জন কোন সময় যাব। ঠিক আছে লোকজন আসছে, আমরা গেলাম, গিয়ে দেখলাম যে মেয়েটা চেয়ারের মধ্যে বসে রয়েছে, দেখে মানে নিজে যে কান্না করতেছি ভিতরে, দেখে একটা অনুভূতি আসলো না, খুব ভালো তো, হাসি খুশি, আব্বু তুমি কেমন আছো, জড়ায় ধরছে সবার সামনে, আব্বু কেমন আছো,
মা পছন্দ করতো না,
ধরছি যে আমরা তো ভিতরে ভিতরে কান্দতেছি কিন্তু প্রকাশ করতে পারি না। তো ওদের বাড়িতে পরে খাবার দাবার করে আমরা এলাম, তখন ওই যে আমার মেয়ের ননদের জামাই বাদল করে নাম, উনি আমার আড়াই বলে যেদিন ওই দিনই আমার বলছে
তালই
আমার বাসায় আসছে, ওদেরকে নাকি আবার জামা কাপড় দিতে হয়, প্যান্ট শার্ট জামা কাপড় দিতে হয়, তাই সেগুলি আবার প্যান্ট পিস শার্ট পিস এগুলি আমরা ইসলামপুর থেকে কিনে নিলাম, ওনাদেরকে দিলাম। তো ওই বাদল জেরে জামাই
25 জন
উনি আমার বললো
শাড়ি কাপড়
যে তালই
শার্ট পরাইছি, ফিরা উল্টাই আইলো যে ওদিনটা জামাই লগাইছে, আবার জামাই নিতেই মেয়েরে কি চাপটা, তাও আমি কিছু আমার মেয়ের শান্তি তো আমার শান্তি দিছি।
বাদল তালই বললো যে আপনি তো এখানে সম্বন্ধ করছেন, তো একটু কেয়ারফুললি থাকেন। আমি বললাম ঘটনা কি, ওনার নিয়ে আমি নিচে গেলাম, কয়ারে কিন্তু লোক বেশি একটা সুবিধাজনক না, আমার কাছে মেয়ে বিয়ে দিছে বলছে এই করবে সেই করবে, কিন্তু আসলে কিছু না, আপনার কাছ থেকে কিন্তু এরকমই করবে, আপনার মেয়েরে বলবে বিদেশ নিবে, আপনার নিবে, আপনার ছেলেরে নিবে, এরকম কিন্তু লোভ লালসা দিব, দিয়ে টাকা পয়সা আত্মসাত করতে পারে। বললাম যে না, আমার কাছ থেকে এগুলি প্রশ্রয় পাবে না। তো ঠিক আছে, আমি কথাটা তেমন একটা গুরুত্ব দিইনি, আবার উড়াইও দিইনি, কথাটা আমার মনের মধ্যে রেখে আমার ওয়াইফের সাথে শেয়ার করলাম, দেখো কি অবস্থা। তো ওই বিয়ের সময় যে আসবাবপত্র দিলাম, আপনার আলমারি খাট কি বলবো, যে মেয়ে বিয়ে দিলে সকলেই চায় বিয়ে বাড়িতে একটু বেড়াতে, তারা কিন্তু আমার বাসায় একদিন দুদিন সপ্তাহ অবস্থান করছে, ঢাকা শহরে পর্যন্ত একটা ফ্ল্যাটে কতটুকু জায়গা থাকে, দুটো রুম থাকলে কি হয়, আর ওনাদের কিন্তু নিজস্ব বাড়ি, কিন্তু আমি বা আমার ওয়াইফ 2010 সালে বিয়ে হয়েছে, অদ্যাবধি আমরা একটা রাত্রি যাপন করতে পারিনি সেই বাড়িতে, মানে সেই ধরনের কোন সহানুভূতি ছিল না। আমরা গেছি সকালে, গেছি দুপুরে, খাবার টাবার দিছে, মানে আমরা যাবার আগে জিজ্ঞেস করছে বাজার করব নাকি আসবেন না আসবেন না, আসতেছি তখন তারা বাজারে যেত, আমরা বসে থাকতাম, এই খাওয়া দাওয়া তো জামাই যতক্ষণ ছিল, মানে শাহ আলম যতক্ষণ ছিল মোটামুটি মানে ইয়া ছিল, ভালো ছিল, এইভাবে আমরা ওই বাড়িতে মানে আমাদের যাতায়াত। তখন আট নায়র বলে যেটা, আট নায়রের সময় এখন ওকে ওর হাজবেন্ড অনেক কিছু বলছে, ওই যে কান্না করছে এইটা তারা কি পুঁজি করছে জানি না, বলছে যে ওর সাথে কারোর সাথে প্রেম ঠেম ছিল কিনা,
কান্নাটাকে পুঁজি করে
কান্নাটাকে যে প্রেম ছিল কিনা, তা না হলে মেয়ে আসার সময়
আসলে
মেয়েটার তো আমরা একটা টোকা দিয়েছি, এত সুন্দর, তাকে তো একটা টোকা দিলে রক্ত ঝরঝর করছে।
তোমার সতীত্ব নিয়ে কথা কে বলেছে এটা? এটা কি হাজবেন্ড বলেছে নাকি অন্য কেউ বলেছে?
আমার স্বামী।
তুমি কি মনে করতে পারো, প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে নোটিশ করছি, আমি সোনিয়ার জীবনের গল্প, সোনিয়া হচ্ছে আজকে এখানে সেন্ট্রাল ক্যারেক্টার, কিন্তু সোনিয়াকে আমরা বারবার আনতে পাচ্ছি না, তার কারণ তার মানসিক অবস্থা এবং তার শারীরিক অবস্থা আসলে কথা বলার মতো নেই। আপনারা শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে বুঝতে পারবেন যে আজকের এই কিছুটা হলেও আজ করতে পেরেছেন যে জীবনের গল্পটি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। স্বামী যে এই যে কথাগুলো বলেছে শাহ আলম, মনে করতে পারেন একটু জাস্ট কি হয়েছিল ঘটনাটা?
যখন আমি ওই বাড়িতে ছিলাম, ওই বাসা থেকে আসার পরে আমাদের বাড়িতে, তখন বলছে যে তুমি তো ঠিক না, অনেক বাজে কথা বলছে যে আমাকে নাকি ঠিক পায় নাই এটা সেটা। পরে আমি অনেক কান্না করছি, কারোর সাথে বলার সুযোগ পাই নাই।
আপনি তো আপনার বাবার সাথে অনেক বেশি ফ্রি ছিলেন, মার সাথে অনেক বেশি ফ্রি ছিলেন, এই বিষয়গুলো কি বলেননি?
না,
কোন বান্ধবীর কাছেও বলেননি?
ওরকম কোন ফ্রেন্ডও ছিল না আমার যে এরকম শেয়ার করবো, আমি তো ঘরের বড়, আমার তো ভাবিও ছিল না, বড় বোনও ছিল না, আমি কার সাথে শেয়ার করতাম?
তো শাহ আলম যখন আপনাকে ধরনের কথা বললো, আপনি শাহ আলমকে কি বলেছিলেন?
আমি বলেছিলাম তুমি এগুলো কি বলো, আমি তো কিছুই বুঝতে পারি না, আমার জীবনে তুমি ফার্স্ট, তুমি সবকিছু, তারপরে তুমি কেন এরকম কথা বলো, আমি অনেক কান্না করছি।
এই ঘটনাকে কেন্দ্র করে সে আপনার সাথে অন্য কোন ধরনের আচরণ করেছিল নাকি এটাই বলে শেষ হয়ে গিয়েছে, নাকি এরপরে এই ঘটনাকে কেন্দ্র করে সে আরো খারাপ আচরণ করেছে কোনো কিছু?
এই ঘটনাকে কেন্দ্র করে আরো আমাকে অনেক অপবাদ দিছে।
আচ্ছা, আমরা ওর কাছে যাবো পরে, আমরা এখান থেকে আসি আপনার কাছে। আমি বুঝতে পারছি যে ঘটনা ধীরে ধীরে কোথায় যাচ্ছে, তারপর কি হলো?
ও যে কথাটা বলছিল, এখন আমি বাবা হয়তো বলতে পারি না, তো আমার যে জেরি আয়েশা, যখন আমরা আট নায়রে যাই আমি আমার ওয়াইফ, তখন আমাকে এবং আমার ওয়াইফকে বলছে, উনি কিন্তু সম্পর্কে আমার জিয়ারি, উনি বলছে আপনার মেয়ে যে বিয়ে দিচ্ছেন, আপনার মেয়ে তো ভালো না, কেন সেটা এখন ও আমার মেয়ে, ওর সামনে আমার বলা ঠিক হয় না, কিন্তু বোঝানোর জন্য কিন্তু বলতে হয়। তার মানে আপনি কি বিয়ে সংক্ষেপে বুঝে নেবেন যে মানে তার সতীচ্ছেদ যেটাকে বলা হয়, যে কেন হলো না, সতী মেয়ে হলে তো হতো, এটা আমার জিয়ারি আমার ওয়াইফকে বলে, আমার সামনে আমাকে বলে। আমরা তখন তাকে বুঝেছি কারো হয় কারো হয় না, তুমি মা এটা নিয়ে বাড়াবাড়ি করো না, আর তুমি কিভাবে জানলে? বললো যে ভাই আমার সাথে শেয়ার করছে। বললাম এটা ঠিক না, আপনারা জানেন, ডাক্তার বলেন, যেখানে বলেন, বৈজ্ঞানিক বলেন, এই বিষয়টা আগে জানেন। তো তারা এই বিষয়টা, তারপরে দেখলাম যে মোটামুটি আমাদের মেয়ের সংসার ভালোই চলতেছে। তো দুই মাস হয়ে গেল বিয়ের, তখন ও ছুটি দিচ্ছিল, এখন সৌদি আরব চলে যাবে, তা আমাদেরকে বলল এয়ারফুট আগে দিতে। তা আমরা আমাদের বাড়ি থেকে এয়ারফুট গেলাম, আর আমার মেয়ে ছিল ওই ওর শ্বশুর বাড়িতে, সেখান থেকে ওরা এয়ারপোর্ট চলে গেল। এয়ারপোর্ট চলে যাওয়ার পরে ওইখানে কে গেল, ওই যে আরেক জিয়ারি জামাই আছে তার নাম হলো হাসমত। এই যাবার আগে কিছু কথা আছে, জামাই যখন বিদেশ যায় তার আগেই আমাকে ডাইগা বলল যে আমাদের কখনো আব্বুও বলে না সালামও দেয় না জামাই, খালি ফোন দিয়া বলতো কেমন আছেন, ভালো আছেন নি, আমি সালাম দিতাম, আমি আমার মেয়েদেরকে এখনো সালাম দিই, আমি জামাইকে বাবা বলে কথা বলতাম যে বাবা কি সমস্যা কি, আপনি একটু আসেন তো, কোথায় ব্রিজের ঘরে কেন বাসায় আসো, কয় না বাসায় না একটু জরুরি কথা আছে, কি কথা, কয় দেখেন টাকা পয়সা দিলাম এই বাড়িঘর ঠিক করার জন্য, এখন বাড়িঘর এইভাবে ঢাইবা গেছে, তারপরে তার দুই ভাইয়ের নামে নাকি বাড়িটা দলিল করছে, ওই আমার এক পুত্র ছিল আলী নাম এবং আমার জামাই শাহ আলম, এই ব্যাপারে সে আমার সাথে কথা বলতে চাচ্ছে, অর্থাৎ তার বাপের তার জন্মদাতার ব্যাপারে আমার কাছে কিছু মানে অসঙ্গতি কথা বলতে চাচ্ছিল। পরে আমি বললাম যে না, তোমার বাবা জন্ম দিছে, তোমার জন্মদাতা, বাবা যে কি জিনিস তোমার আছে তুমি বুঝতে পারো না, ওনার বাবাকে বাড়ি থেকে বের করে দেবাম কিনা, এখন গিয়ে মাপ চাবা, কেন এই কথা বলবা, বলো ঠিক আছে চলে গেছে। যখন বিদেশ চলে যায় এয়ারপোর্টে আমার মেয়ে এবং জামাই দুইজনে মানে এত কান্না, অজস্র কান্না, কেউ কাউকে ছাড়তেছে না, জড়ায় জড়ায় রাখতেছে আমাদের সামনে। তো জামাই আমাকে বলল ও তো অনেক কান্নাকাটি করবে, ওরে আপনার বাসায় নিয়ে রাখেন, ও রাতে তো আমার বাসাতে একা থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে। তো এখানে হয়তো সম্ভবত আমি নিজেকে মনে করি এটা আমার ভুল হয়েছে, সেটা কি আমি জামাইয়ের কথায় কেন মেয়ে আমার বাসায় নিয়ে আসলাম, আমার বিয়ে তো আমার সাথে ছিল, তো বিয়েকে আমি স্থানে বললাম চলেন আমার বাসায় চলেন খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবেন। তো উনি যদি আমার বলতো না আমার বাসায় চলেন, তা আমরা উনার বাসায় যাইতাম খাওয়া দাওয়া করে মেয়ে নিয়ে আবার চলে আসতাম, আমার থিওরি ছিল এটা, কিন্তু উনি বলেন আমি উনারে বলছি উনি তো রাগ করে দিচ্ছে আমি জানি না, মেয়ে আমার বাসায় নিয়ে আসছি ওনারা চলে গেছে, এই যে তাদের মধ্যে রাগ, কেন আমি এয়ারপোর্ট থেকে মেয়ে নিয়ে গেলাম, ওনাদের কি বাড়িঘর নাই, আমি রাস্তা থেকে মেয়ে নিলাম কেন, বউ নিলাম কেন, আসলে এটা আমার আমি মনে করি আমার অপরাধ। ওই মুহূর্তে ওই মেয়ের কান্না দেখে সহ্য করতে পারিনি, আবার জামাই বলছে আমি সব আমার ঘরোয়া পরিবারের মতো মনে করছিলাম, ওনারা যে রাগ করছে এই বিষয়টা আমি জানতাম না।
প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই, মাত্র কয়েক মিনিটের বিরতি, ঠিক রাত একটায় আমরা আবারও ফিরে আসছি এই জায়গাটি থেকেই। এই জীবনের গল্পটি শেষ পর্যায়ে কোথায় দাঁড়িয়ে আছে আজকে কিছুটা হলেও আপনি পর্যায়ে আজ করতে পারছেন, কারণ আমাদের যে সোনিয়া সেই সোনিয়া এখন ঠিক মতো কথা বলতে পারে না এবং কিছুটা গেস আপনি করতে পারেন যে আসলে সাংসারিক অবস্থা কি দাঁড়িয়েছে, কিন্তু অনুমানের চাইতেও অনেক বেশি কিছু অপেক্ষা করছে আপনার জন্য, ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসছি। এই পরিবারকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পর আপনি লাইক দিলেই সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত একটায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জেল মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা এবং আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন বাসার, বাসার স্ত্রী এবং তার কন্যা। আমরা সেই জায়গাটি থেকে ফিরব, তবে তার আগে বলতে চাই তাদেরকে যদি আপনি দেখতে চান, কোন প্রশ্ন যদি থেকে থাকে, আপনি চলে আসুন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরও একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। আপনার জামাই তিনি দেশের বাইরে চলে গেলেন,
আমি গেছি কোর্টে, ওখান থেকে বিয়ে যাব, আমার বিয়ে নার্সে আমার বাড়িতে, আমার মেয়ে ফোন দিয়েছে জান্নাত আবু আমার শাশুড়ি আসছে, তাই আমি বললাম বিয়ে দাও, বিয়ে বললাম যে আপনি আমার বাসায় চলে যাচ্ছেন, আমি তো আপনার বাসায় রওনা দিচ্ছিলাম, এই ঘটনা তো থাকেন, আমি কোর্ট থেকে আসতে আমার যতক্ষণ সময় লাগে, আমি এক মুহূর্ত থাকতে পারবো না, আমি এখন আমার বউ নিয়ে যাবো, খালি বাড়িতে বউ নিয়ে জন্য ঘরে কেউ আছে, বলতেছে না আমি নিয়ে যাবো। তা আমি মেরে বললাম যে খাবার দাবার দাও, আমরা আসতেছি। আমি আবার আমার ওয়াইফের সাথে কন্ট্যাক্ট করলাম, তাড়াতাড়ি আসছে, যাই হোক একটা জন মন মনে হচ্ছে, আইলে আমরা দুজনে মিলে দিয়ে দিই। তখনই ও আমার ফোন দা বলতেছে না এখন আমি আমার বউ চুলের মুঠি ধরে এই সিঁড়িদাটাই হেসরে নামাই নিয়ে যাবো, আপনার কোন বাপ আছে ঠেকাইয়ান। আমি বললাম এইভাবে কথা বললেন, আপনার একটা ক্ষমতা আছে, একটা মেয়ে আপনার বউ হোক, তার চুলের মুঠি ধরে রাস্তায় টাইনে নিবেন, একটু বসেন আমরা আসতেছি। না মানবো না, আমি এখন নিয়ে যাবো। আমি আপনি যদি এই ধরনের আচরণ করেন তাহলে আমি মেয়ে এখন দিব না, সেটা জামাই যদি আসে, জামাই আসলে আমি মেয়ে দেব। তো উনি তো চলে গেল, জামাই ওরে ফোন দিয়ে বলতেছে এই মুহূর্তে এখন তুমি একা চলে যাবা, মেয়ে তো একাই রওনা দিছে যাইব চুলা। আমি না একা যাবা কেন, আমরা যাব। তখন আমার ফোন দিল যে আপনি আপনার মেয়েটা নিয়ে দিয়ে আসবেন বাসায়, যদি না দিয়ে আসেন আমি কিন্তু ওনার নিয়ে সংসার করবো না, কারণ আমার আব্বা আমার রাগ হয়ে গেছে, তাদের কথা আমার রাখতে হবে, তা আপনি যে কোনো উপায়ে এটা ওরে বুঝায় দিয়ে আসেন। আমি আচ্ছা ঠিক আছে। তখন আমি ওর উকিল আব্বুরে নিয়ে, ওরে নিয়ে, আমার ছেলের নিয়ে, আমার মেয়ের নিয়ে গেলাম তাদের বাড়িতে। দোতলায় উঠলাম, ওইটা আমি ওর বিপ কেসটা রাখলাম, এরা সব ঘর থেকে বাইরে গেল, ওরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল, এই বাড়িতে জায়গা নেই। তা আমি ঘরে বসে রইলাম, দেখি আমার বিয়ের কোনো খবর নাই। তখন কিন্তু রোজার মাস, রোজা থেকে গেছি। তা আমরা বসে রয়েছি, আমার জামাই বলছে এক ঘন্টা অপেক্ষা করেন, একটা লোক আসতেছে, ওই লোকটাই আপনার এটা যে দ্বন্দ্বটা হয়েছে এটা মীমাংসা করে দেবো। ওই লোকের জন্য অপেক্ষা করতে করতে দেখলাম যে সময় পার হয়ে গেছে, ওই লোকও আসে না, এখন কি করব। পরে আবার গাড়িতে চড়ে আমরা জুরাইনে চলে আসছি, যখন পোস্তকলা ব্রিজের গোড়ায় এসে পড়ছি, আজান দিব আর কি ইফতারের সময়। আমার জামাই আবার ফোন দিয়েছে, 10 মিনিট থাকলেন না, চলে আসলেন 10 মিনিট না, তুমি জিজ্ঞেস করে দেখো আগে, আমি তো এখন আসছি, এই মুহূর্তে যান। আমি বললাম দেখো আমি তো রোজা, সবাই রোজা, এখন তো আজান দিবি, ইফতারটা করি তারপরে যাই। ফোনটা কাটে দিছে, তা মনে করলাম যে মানছে, ইফতার করলাম, আর আমার সাথে মানে তার সাথে আর কথা হয় না। পরের দিন ফোন দিয়ে বললো কাজটা ভালো করেন, এই করেন সেই করেন, আমার ফ্যামিলিতে ওরা আর জায়গা দিবে না, এখন কি করবেন। আমি কি করণীয় কি সেটা বলো। তখন ওই যে জিয়ারি জামাই হাসমত, এই হাসমতের মাধ্যমে আমার ঠিকানা দিল, ফোন করে আপনি যাইবেন, যাইয়া আর বিশ্রয় বাড়ি করবেন। তা বিশ্রয় বাড়ি করলাম, আমি আবার গেছি একটা লোক নিয়ে গেছি, আমাদের এলাকায় মানে সালিস্টাস করতো, একটু বিবেকমান মানুষ, তো ওনারে নিয়ে গেলাম আমার বিয়ে নিয়ে। আমি জিনজিরা বাজারে একটা হোটেলে ওনারে বসলাম, বিয়ে কথা আছে বসেন। তা আমি বললাম বিয়ে একটা কাজ করেন, ছেলেও আপনার মেয়েও আপনার, আবার ছেলেও আমার মেয়েও আমার, তা আমরাই তো গার্জিয়ান, তো ছেলে মেয়ে অপরাধ করতেই পারে, তা আমরা যদি একটা দ্বন্দ্ব থাকি মানুষ খারাপ বলে, তা যাই হোক মেয়ে এবং ছেলের পক্ষ থেকে আমি আপনার কাছে ভাই আল্লাহর হস্তে মাফ চাই, আপনি পিছনের দ্বিতীয় দ্বন্দ্ব কি হয়েছে রাগ গোসা করছেন আমি বুঝতে পারিনি, আমি যদি বুঝতে পারতাম আপনি যেভাবে চাইতেন আমি সেইভাবেই করতাম, তো এই বিষয়টা নিয়ে আর ইয়ে করেন না। তো উনি হোটেলের মধ্যে ওই মুহূর্তে আমি তো একজন লোক নিয়ে গেছি, তা আমি ঘটনাটা আস করতে পারিনি যে উনি আমার সাথে আমার বিয়ে যে এই ধরনের একটা কাণ্ড করে বসবে। আমার বিয়ে করলো কি হোটেলে পাটা লম্বা করে আমার দিকে দিয়ে বললো পা দূরে মাপছান। তখন ওই লোকটা দেখি আমার দিক তাকায় রয়েছে, আমি লজ্জায় পড়ে গেলাম যে সিচুয়েশনটা কি তৈরি হইল। ওই মুহূর্তে আমার পিছনের অনেক কল্পনা জল্পনা এসে পড়ে যে জীবনটাই কি আমার এরকম, যে ছোটবেলায় এত কষ্ট করে মানুষ হইলাম, প্রতিষ্ঠিত হইলাম, কিন্তু আমি কোনোদিন খারাপ হইনি, আজকে শেষ পর্যায়ে এসে মেয়ে বিয়ে দিয়ে এখন এই হোটেলের মধ্যে পা দুটা আমার সামনে গোটা দিচ্ছে। তা আমি বললাম যে বিয়ে বয়সের দিক দিয়ে আপনি আমার সিনিয়র, যে মা যদি আপনার কাছে পা দুটা চাইতে হয় তো হোটেলে কেন, হোটেলে কয়জন লোক দেখবে, চলেন নিচে নামি বাজার আছে, যে ওখানে গেলে হয়তো বলবে ঠিক আছে যাই হয়েছে। তখন ওই হোটেল থেকে বাজারে নামলাম, মাছ বাজার রাস্তার কিনার দিয়ে দেখবেন কি ভাবে মাছ বাজারে অনেক লোকজন হয়। তো এখানে গেছি, পরে বলে মাপচা মাপচা আমার তুই তাবারি অনেক কিছু বলতেছে, তা আমি শুনে শুনি না, মানুষ মনে করতেছে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, আর আমি লজ্জা পাইছি আমার এলাকা থেকে একজন মেহমান নিয়ে গেছি ওনার সামনে এই ঘটনাটা, আমি আসলে লজ্জিত ওনার কাছে। তা আমি বললাম ঠিক আছে, আমি লোকজন ডাক দিলাম, ভাই আপনার একটু এদিকে আসেন, আমার মেয়ে ওনার ছেলে শাহ আলমের কাছে বিয়ে দিছি, আমার মেয়ে অপরাধ করছে, সে বিদেশ চলে গেছে, তার স্বামী হাজবেন্ড বলছে আমাকে আমার বাসায় নিয়ে যেতে, আমি নিছি, আসলে আমি অপরাধ করছি। তখন মনে হয়েছিল কি বিয়া ভাই, যে মেয়ে জন্ম দেওয়া কি এতটা পাপ, যে মেয়ে জন্ম দেওয়ার কারণে একজনের পা ধরে মাপ চাইতে হবে, আমার মানে আমি কি যে করব। আবার চিন্তা করছি যে আমি জীবনে মা দেখিনি, যা মেয়ের জন্য নাই তো একটু বললাম, এই এলাকা তো আমি আর আসবো না, দেখবে কি। তো আমি ডাইকা আমি পা ধরে বললাম যে আমার আল্লাহর রাস্তে মাফ করে দেন। তো উনি কোনো কথা বলে না। তো বিল্লাল সাহেব বলতেছে কি ভাই মাফ করছেন, আর কিছু লাগবে, কজন মাফ করছি। আমি তো মেয়েটারে কবে আনতে চাইবেন বলেন, আমি একটু আয়োজন করি। ওই ঠিক আছে আমি বলবো, কিন্তু আর বলে না এই কথাটা, জামাইরা আর জানাই নি যে পা ধরে মাপ চেয়েছি। মাসের পর মাস চলে যায়, আসে না, ফোন দিলে ফোন বলে ফোন দেন কেন। জামাই হঠাৎ একদিন ফোন দিল যে এক কাজ করেন, আজকে আপনার মেয়ের নিয়ে হসপিটাল আছে আপনার ওই যে কেরানীগঞ্জ, যেখানে আমার আব্বা চক্ষু চিকিৎসা করতে গেছে ওইখানে আপনি আপনার মেয়েটা রাইখে আসবেন। আমি বললাম ঠিক আছে। পরে হসপিটালে আমি মেয়ের নিয়ে গেলাম, গিয়ে আমরা বসে রয়েছি, মেয়ের বললাম তুমি শ্বশুরের মাথা টিপে ঘুরে সেই কোন ওরা শ্বশুরের সামনে বসতেই দিল না ওর শাশুড়ি, হ্যাঁ তুমি ছোবানা তুমি ওইখানে বসো। তা আমি বললাম বেআইন আর কত, যা হনের হয়েছে ওনাদের কাপড় চোপড় রেডি করলো ওনারা বাইরে চলে আসে, আমি আমার মেয়ে পিছনে পিছনে হাঁটতেছি, ওনারা গাড়ি তুলবে না রিক্সা নিবে না, যদি রিক্সা নিয়ে আমি ওনাদের পিছনে বাসে যাই, আঁকা বাঁকা রাস্তায় হাঁটতেছে। বিশ্বাস করবেন কিবরিয়া ভাই, আমি মেয়েটাকে নিয়ে আমার মনে হচ্ছিল যে আমি কুকুর হয়ে গেছি, মনিবের পিছনে পিছনে আমরা দৌড়াচ্ছি, এরকম মনে হচ্ছিল। আমি ওরে জড়ায় ধরে বললাম মা আসলে তুই তো আমার মা, কিন্তু আমার মনে হচ্ছে যে পৃথিবীতে কেউ যেন মেয়ে জন্ম না দেয়। তো মেয়ে বলতেছে বাবা আমার কি অপরাধ আব্বু, আমি কি করছি, আমি অপরাধ জিনিসটাই তো আমি খুঁজে পাইতেছি না। পরে সেখান থেকে চলে আসলাম, ওনারা নিল না বাসায়। এরপরে ওই এলাকায় ওবায়েত করে নাম ছিল একটা লোকের, ওনার কাছে বললাম ভাই আপনার এলাকায় এই ঘটনা, আমার মেয়েটা নিয়ে আমি খুব এই পা ধরার কথাটা বললাম। বলার পরে উনি রাগ হয়ে গেল, আপনি পা ধরছেন কেন, আপনাকে পিটাবো আপনাকে মারবো, ঠিক আছে মারেন কিন্তু আমার মেয়েটার একটু ব্যবস্থা করেন, ঠিক আছে। তো ওই এলাকায় একটা ক্লাব আছিল, টিটু মাহমুদ দুজন ব্যক্তি, উনি তাদের কাছে বলছে আমি বলি নাই, ওই ওবায়েত ভাই বলছে। তো ওই ক্লাবে উনি যখন বলছে ওরা আমাদেরকে ডাকছে অমুক দিন আসবেন। পরে ওই ক্লাবে তারা জিজ্ঞেস করতেছে এই মেয়েটার দোষ কি, আমার বিআইডি জিজ্ঞেস করতেছে। তখন আমার জামাই শাহ আলমকে তারা ফোন দিল, ফোন দেওয়ার পরে বলল যে আমি ওরে নিয়ে সংসার করব না, যে মেয়ে ক্লাবে আসছে। তো বলল যে এই মেয়েটার দোষ কি, কোন ছেলের সাথে প্রেম করে। জামাই শাহ আলম বলল যে না, তাহলে কি যদি প্রেম না করে গর্ভে কোনো সন্তান আসছিল হয় না, তাহলে কেন সংসার করবেন না। তখন ওই ক্লাব থেকে আমার বিআইকে একটু রাগ করলো যে আপনার ছেলেকে তিন মাসের মধ্যে দেশে আসতে বলেন, আপনার ছেলে আইসার যা কিছু আমাদের সামনে বলুক। তা আমরা ওই পর্যায়ে থেকে যাই, তিন মাসের মধ্যে আর আনলো না। এখন জামাই কিছুদিন পর আমার ফোন দিল যে আমার আব্বা হসপিটালে ভর্তি হয়েছে, আপনারা ওইখানে মেয়েকে নিয়ে যান, গেলে ও চলে যাবে। আমার ওয়াইফের বললাম যে তুমি নিয়ে যাও। তো যখন নিয়ে যায় ওইখান থেকে আমার মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যায়, এই মেয়েটা নিয়ে গেল। এর মধ্যে মেয়ের সাথে মানে খুব অশ্লীল কথাবার্তা বলে, অর্থাৎ কিভাবে আপনি জানেন যে মেয়েলি একটা সমস্যা থাকে, সেটা তো এই বিষয়টা আমরা বাবা হয়ে এইগুলো আমাদের শুনতে হয়েছে। তো ওরে একটা সন্দেহ করছে আমার মেয়েকে যে আমার বাসায় যখন ছিল হয়তো কারোর সাথে প্রেম টেম ছিল, মেয়ের গর্ভে সন্তান আছে, সে গর্ভবতী। এই কথা যখন নাকি আমাকে বলা হইল, আমার বিয়েই বলল যে মেয়ে তো রাখছেন কাম তো বানাই দিছেন, তখন কি ভাবে যদি বাবা, জানি না সন্তান আপনার কত বড়,
যদি
বাবা যদি ওই মুহূর্তে এই ঘটনাটা শুনে জানি নিজের মধ্যে জানি কেমন একটা হিমশিম খেয়ে গেলাম। তারপরে মনের মানাইলাম হইতো পারে, মেয়ে তো আমি তো আর বাসায় থাকি না, আমার ওয়াইফকে আমি সন্দেহ করা শুরু করলাম। তখন মানে জীবন একটা গালি দিলাম, জীবন এরকম, এই জীবনের গল্প যদি আমরা কোথাও শেয়ার করতে পারতাম। তো এই দিকে একটু একটু পিছনে যাই যে আপনাদের এখানে যে জীবনের গল্প বলা হয় এটা আমি কয়েকজনের সাথে শেয়ার করার পরে তারা বলছিল এগুলি বানায় বলে। আমার মনে হলো হইতেও পারে তারা বানায়, হয়তো মানে মানুষ আকর্ষণ করে, আমার আগ্রহ জাগলো আসলে ঘটনার কি একটু দেখে আসি আমার জীবনের গল্পটা বলো।
আপনি তো দেখলেন, আপনার বলার কি আছে, যারা যারা বলে এরকম ধরনের কথা
যারা বলছে, এখন আমি আসলে বাস্তবে এসে দেখলাম যে তাদের কথা আসলে মিথ্যা।
নিন্দুকের বাসী আমি সবার চেয়ে ভালো, যুগ জন্মের বন্ধু আমার আধার ঘরের আলো, সবাই মোড়ে ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাশে পাশে। আমরা মনে করি হ্যালো 8920 তে যারা নিন্দুক আছেন তারা আমাদের আরো কাছের বন্ধু, আপনারা সমালোচনা করুন এবং তারাই কোন একদিন হ্যালো 8920 এর অতিথি হয়ে যাবেন।
আমার ওয়াইফ বলছে দূরের বাধ্য হতো এগুলি সব মিথ্যা।
ঠিক আছে, শেষ পর্যন্ত আপনারা এখানে আসছেন, আমরা সম্মানিত। হ্যাঁ,
যখন নাকি এই ঘটনা হলো তখন আমার ওয়াইফের বললাম এখন মেয়েকে তো ওই বাড়ি থেকে আনাও যাবে না, যদি আমরা ওই বাড়ি থেকে মেয়েকে এনে ফেলি তাহলে যদি ঘটনাটা সত্য না হয় তারা কিন্তু ভাববে আমরা এনে এটারে ওয়াশ করে ফেলছি, তো মেয়ে ওই বাড়িতে থাক। তো আমার বিএনকে আমরা দুইজনে গেলাম, জিজ্ঞেস করলাম যে কিভাবে বুঝলেন যে ওর গর্ভে সন্তান আছে, বলল হাসপাতালে নিয়ে গেছিলাম ডাক্তার বলছে, কিন্তু এই যে ডাক্তার প্রেসক্রিপশনটা আছে এটা নাকি বলছে, আমরা গেছি এই ডাক্তারের কাছে।
আপনাকে সোনিয়া ডাক্তারের কাছে কেন নিয়ে গিয়েছিল?
আমার প্রিয় বন্ধু ছিল, মাস দুই মাসের হয় না, এটা বেশি দিন না মানে দুই মাস, বিয়ের পরে এটাই ফার্স্ট হয়েছিল,
বিয়ের পরে ফার্স্ট এটা হয়েছিল। প্রিয় শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এত লুকোচুরি করার কিছু নেই, দিস ইজ আ ভেরি অবভিয়াস থিং ইন আওয়ার লাইফ, এবং এগুলো নিয়ে সামাজিকভাবে পারিবারিকভাবে যে কতটা হেনস্থার মুখোমুখি হতে পারে একটা মেয়ে সেটার একটা জ্বলন্ত উদাহরণ আজকে আমরা এখানে দেখাচ্ছি। সেই বিয়ের পর থেকে কিন্তু শুরু হয়েছে, সতীত্বের পরীক্ষা থেকে শুরু করে এই যে শারীরিক যে ব্যাপারটা এটা নিয়েও প্রশ্ন তুলছে এবং এটা নিয়ে ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার এখানে যে রিপোর্টটা দিয়েছেন, আল্ট্রাসোনো করা হয়েছে, আল্ট্রাসোনো ছাড়া তো রিপোর্ট আসবে। লাগবে না, ইনফ্যাক্ট আল্লাহ সুন্দর করাটাই স্বাভাবিক।
ডাক্তারের
রিপোর্টটা তো কি আসলো নর্মাল আসলো, কিছু নেই,
টেনশন করলে আসলে তো টেনশন করছে,
টেনশন করেছে এবং বিয়ের পরে ধরনের অনেকেরই হয়, যেহেতু ডাক্তারের রিপোর্টে আসছে এটা নর্মাল, তারপরেও কি আপনার উপরে অপবাদটা এরকম ভাবে চালিয়ে গেছে?
সবাই মিলে যখন রেডি পড়নি হচ্ছে তখন মানে ওরকম আর কিছু নাই, এখন সবাই ভালো।
যখন আমরা চ্যালেঞ্জ পড়লাম ডাক্তারের কাছে গেলাম তখন ডাক্তার বলে আমি এই কথা বলিনি।
আমার জামাই অনেক ভালো ছিল, আমার মেয়ে বিদেশ তাইলে মনে হয় ওরা ছাড়া কিছুই বুঝতো না, বিদেশ গেলেই এরা এমন কান পড়া দেয় আমার মেয়ের দুই চোখেই দেখতে পারে না।
এবং এটা হওয়াটাই হয়তো বা স্বাভাবিক, এই কারণে যে দূরত্বে আছে, একটা সম্পর্ক তৈরি হওয়ার পরে বিশ্বাসের জায়গা তৈরি হওয়ার জন্য যে সময়টা দরকার ছিল সেই সময়টা তাদের মধ্যে হয়নি, খুব বেশি দিন সে দেশে থাকতে পারেনি, এবং যেই দূরত্ব কিন্তু অনেকখানি সন্দেহের সৃষ্টি করে, এবং সেই সন্দেহের জায়গাটাতে সে প্রথমেই দেখেছে যে সতীত্ব নিয়ে যে ধরনের একটা প্রশ্ন এসছে সেখানে সেই ব্যাপারটা নিয়ে কনফিউজ ছিল। তার পরবর্তীতে পরিবার থেকে যদি এইভাবে সাপোর্ট না দেওয়া হয় তাহলে মেয়েটার সাথে তার দূরত্ব তৈরি হবে, এটাই স্বাভাবিক।
জামাই আমাদেরটা নিচ্ছেন এই জন্য আমাদের ব্যাপারটা তো ওনার কাছে আমরা সরাসরি বলতে
পারছেন না, রাইট?
এরপরে মেয়ে ওই বাড়িতে থাকলো, ওরে নিয়া খুব ঝগড়াঝাটি হইতেছে, মেয়ে আর এখন আমাদেরকে শেয়ার করে না, তা আমরা জানি ভালো ফোন দিই, হাই হ্যালো। তো একদিন ভোরে ফোন দেয় আমার ওয়াইফকে যে আম্মু আম্মু, আর কোন শব্দ নেই, দুইটা ডাক, ও নামাজ পড়ি আমার বলতেছে তাড়াতাড়ি চলো, আমি আমার ওয়াইফ আর ওই যে ব্যক্তিটা যিনি দেখলো আমি পা ধরে মাপ চাইছি আর কেউ শেয়ার করতে পারি না, ভাই একটু চলেন না ভাই, তো ওনারে নিয়ে আসছি। আয়সা দেখি আমার কিভাবে বলতে পারবো না যে এত আদরের মেয়েটারে এরকম নির্যাতন করছে, কোথাও কোন আঘাতের চিহ্ন পাচ্ছি না, কিন্তু মেয়ে আমার লম্বা হয়ে টান টান হয়ে শুয়েছে, কোন সারা শব্দ নাই, ওর মা তো চিকরা কানতেছে, কেন বলতেছে এই কি পাইছেন, এইভাবে মেয়ের আদর দেন, এইভাবে করেন। তা আমরা বলতেছি যে আমাদের তো কলেজার টুকরা, আমরা তো দিছি আপনাদের কাছে, তো আমার মেয়ে এরকম টান টান হয়ে শুয়ে রয়েছে কেন, পাঁচ দিন খাওয়া দাওয়া করে না।
আমি মাথায় পানি দিয়ে আমি খাওয়াই, তাও
আমার ওয়াইফ তাড়াতাড়ি পানি আনলো, এর মধ্যে ওরে ঘরের মধ্যে রাখতো, ওর লাগে যে স্বর্ণের জিনিস বাইরে দিয়ে ওরে সিটকারি লাগানো থাকতো,
এগুলিও বলেনি মেয়ে।
তো পাঁচ দিন খাওয়া দাওয়া করে না, লম্বা টান হয়েছে, কিভাবে আপনি যদি ওই মুহূর্তটা দেখতে যে চাঁদের মতো আলো যে মেয়েটা তার কি অবস্থা, আমার ওয়াইফ তাড়াতাড়ি পানি এনে ওর মাথায় পানি দেয়।
আচ্ছা আমি এই জায়গাটাই আপনার কাছ থেকে শুনি, এক সময়টা আপনার সঙ্গে কি আচরণ করতো পরিবারের যারা সদস্য ছিল?
কেউ আমার সাথে কথা বলতো না, আবার বললেও অন্যরকম সুরে কথা বলতো, আমাকে নানান রকমের জিনিস চাইতো, আমার স্বামী আমাকে বলতো কথা শুনো না, সবার সাথে মিলে থাকতে পারো না, মানে এমন একটা অবস্থা ঘরের ভিতরে সবাই একদিকে থাকে আর একজন মানুষকে যদি একা কোণঠাসা করা হয় তাহলে কিরকম অবস্থা হয়, আমার অবস্থা ঠিক সেই রকম হয়েছিল।
আপনি এগুলো আপনার বাবা মার সাথেও শেয়ার করতেন না?
না।
কেন করতেন না?
তারা কষ্ট পাবে।
এটি হয় আসলে, মানে রিয়েল পরিস্থিতিটা আসলে এরকমই হয়, কি হবে বাবা মার সাথে শেয়ার করলে বাবা মা তো কিছু করতে পারবে না, এবং যে বাবা তার সন্তানের জন্য লোক সমাগমে হাটের মধ্যে নিজের শ্বশুরের পায়ে ধরে মাপ চাচ্ছে সেই বাবাকে আবার কি সে হেনস্থা করবে, কোন দিকে যাবে একটা মেয়ে, দেখুন কি জটিল পরিস্থিতির মুখোমুখি।
আমরা তো ওর অবস্থা দেখে অবাক, আমার বিয়েকে বললাম যে ভাই আমার মেয়েটা কোন জিনিসটা কমতে আছে বলেন, কেন এগুলি করলেন আপনারা? উনি কি করলো, ঘর থেকে বের হয়ে গেল যে বসেন আসতেছি, উনি পুলিশ পাঠাইলো। ওই মুহূর্তে কিবরিয়া ভাই সিটিএসবি গোয়েন্দা ডিপার্টমেন্টের এক লোক ছিল, আমার ফ্রেন্ড সাব ইন্সপেক্টর, তো উনি এক ফোন দিছে কদমতলে আছে, আমি বললাম যে ভাই আমার তো বিয়ে বাড়িতে, উনি বলতেছে বিয়ে বাড়ি তো আমার দেখাইলেন না, এই ঘটনার মধ্যে তার দেখানো যায় না, বললাম যে এইখানে আসি আমার মেয়েটা তো সমস্যা, আমি ভাবলাম যে দেখি ওনার দিয়ে কোন সহযোগিতা পাওয়া যায় না, এখন করলিও কি, মেয়েটা তো অবস্থা পড়েছে, আমাকে কি নিতে দিব না হাসপাতালে, কি করবো? তো বললো ঠিক আছে আসি, তো দেখলাম উনি সিভিলে আছে, উনি বাসায় গেছে, ওনারা যে পুলিশ আনছে ওই দারোগা তার ওনারে চিনে না, ওনারা আমি বললাম যে ভাই আমার বিয়েস কিন্তু খারাপ মনে করবো পুলিশ নিয়ে আসছে, তো উনি ওটা পকেটে রাখছে। তো ওই কেরানীগঞ্জ মডেল থানার এএসআই উনি আইসা পরিচয় দিচ্ছে যে আমি সাব ইন্সপেক্টর, আমার নামে বাঘে মহিষের ঘাটে পানি খায়, আপনাকে ধরে নিয়ে এখন থানায় ভরবো, আপনাদের নামে ওনারা জিটি করেছে। আমি জিটি করলে কি জন্য, মেয়ে আমার তারা মারধর করছে না কি করছে আমি এখনো তো জিজ্ঞেস করিনি, এখন বসলাম মাত্র, মেয়ে অসুস্থ আমরা তার গায়ে পানি দিচ্ছি, কিন্তু তাদের সাথে তো কোনো কথা আমাদের কাটাকাটি হয় নাই। বললো কি করবেন, দেখি ওনারা কি বলে বিয়ে কি করবেন, বললো আপনার মেয়েকে নিয়ে যান, ওই দারোগা বলতেছে নিয়ে আগে চিকিৎসা করান, তারপর দেখা যাক কি হয়েছে। তাই আমি বললাম ঠিক আছে। তো আমার সাথে যিনি আসলেন উনি সাব ইন্সপেক্টর, উনি ওনার প্রশ্ন করলো, ভাই আপনার পরিচয় আপনি কেটা? তখন উনি বলল যে আমি সাব ইন্সপেক্টর সিটিএসডি গোয়েন্দা স্পেশাল ব্রাঞ্চ। এখন ওনার একটা স্যালুট মারলো, এখন নরম হয়ে ওনাদেরকে বললো যেমন হোক আগে মিট করে এই মেয়েটাকে আগে বাড়ি থেকে পাঠাও, নাহলে সমস্যা আছে যে অবস্থা। আমরা বললাম ঠিক আছে মেয়ে নিয়ে যাই, আগে চিকিৎসা করে সুস্থ হোক তারপরে কথা। তো ওই দারোগা সাহেব বললাম ভাই ওর কাপড় চোপড় কি কি আছে এগুলো একটু দিয়ে দিতে বলে। বলে যে না এখন মেয়ে নিতে পারবেন না। কেন নিতে পারবো না? এখন এই অবস্থা যদি মেয়ে নেন আপনি যদি কেস মামলা করেন, মেয়েকে তো টর্চার করা হয়েছে,
কিছু হলেই তালাক দিবে, কে বলতো এটা? ওই সৈয়দ আরব থেকে বলতো যে কিছু হলে তালাক দিয়ে দিব।
ওই দারোগার সাথে আমার জামাই কথা বলতেছে যে ওনার যদি না মানে তালাক দিয়ে বিদায় করে দেন। আমি বললাম ঠিক আছে আগে চিকিৎসা করে। এই কথার মধ্যে আমার মেয়েটাকে আমি যখন নিয়ে আসবো আমরা দাঁড়াইছি, ও আলমারি খুলে ও দেখেন ও সর্বপ্রথম কি নেয় ওর হাজবেন্ডের ছবি, যে আমি আর কিছু নিব না আমি অ্যালবামটা নিয়ে যাবো। আলমারি থেকে যখন এটা নিতে যায় তখনই ওর শাশুড়ি আইসা ওরে আমাদের সামনে, আমরা সবাই বসা ওই দারোগা বসা সামনে মেয়ের মাথার চুলের মধ্যে ধরে।
আমার মেয়ে তো নিচে পড়ে গেল, আমি তো কান্দতেছি, আমার নন্দে একটা ছিল লয়ে গেছি দেখি ওর পাড়াইতেছে ওর নন্দের জামাই নন্দে ওর শাশুড়ি।
কি ব্যাপার, মারামারিটা তো আগে হয়েছে,
আগে হয়েছে মেয়ে
আগে হয়ে কি করছে ওর যে জিনিসপত্র ছিল গায়ে সেগুলি নিয়ে গেছে সব করে, মানে এমন অবস্থা করছে। ও যখনই ওর শ্বশুরের কাছে বলছে যে আমাকে এইভাবে মারধর করছে, আব্বা আপনি কি বলেন, শ্বশুর ওর গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। হাসমত যে জেরে জামাই ও তলপেটে লাথি মারে আমার সামনে, আমার মেয়ে মারে কি ভাই, তখন আপনি কি করবেন? আমার মেয়েটাকে একটা পরপুরুষ সে মারতেছে আমার সামনে। তখন ওই এলাকার লোকজন আসলো, একটা সাদা কাগজ দিল, এই সাদা কাগজে লিখলো আমার মেয়েকে আমার কাছে বুঝাই দেওয়া হইলো অবস্থান করব যে পর্যন্ত তার স্বামী বিদেশ থেকে না আসে। এই মারধরের পরে আমি মেয়েটাকে নিয়ে আসলাম, এই কাগজের মধ্যে তারা লেখছে স্বর্ণের জিনিস আমার কাছে, যখন আমি সই দেই না তখন বলছে স্বাক্ষর করবেন না কেন, স্বাক্ষর করেন, এই কাগজটা লিখছে এটার মধ্যে দেখেন কোন স্বাক্ষর নাই। তখন বলতেছে কোন সমস্যা নেই আপনি সাদা কাগজে সই করে যান, এটা লাগবে না। কেন সাদা কাগজে সই করবো? সাদা কাগজে সই না করলে মেয়ে এখন বেড করতে পারবেন না, চিকিৎসা চলবে না, এখানে মারা যাও। আমি বললাম আপনি একজন পুলিশের লোক, আপনি জনগণের সেবক, আপনার মুখে এই কথা মানে না। তখন উনি আমাকে একটা জিটির কফি দেখায় যে কথা বলবেন এখন আমি ভিতরে দিয়ে দেবো সব, মেয়ে চিকিৎসা করবে কে? আমি আমার ওয়াইফের দিকে ইশারায় কথা বললাম যে একটু সই দিলে কি হবে, সই দিয়ে আমাদের কিছু করতে পারবে না, আমার মেয়ের আগে বাঁচাইতে হবে। আমি তখন এই সাদা কাগজে সই করি, সই করার পরে মেয়ে নিয়ে আইসা আগে যাই প্রথমে হসপিটালে গিয়ে তারে চিকিৎসা করি। এখানে চিকিৎসার সার্টিফিকেট কপি আছে আপনি দেখেন।
হ্যাঁ আমি সব দেখতে পাচ্ছি। ডাক্তার কি বললো
মায়ের? কি মায়েরটা হইলো যেমন কোন কাটা ছিঁড়া মায়ের না, এটা যে কি ধরনের মায়ের,
কি ধরনের মায়ের মারে আমি
কাটা ছিঁড়া কোন মায়ের না। মেয়ের জিজ্ঞেস করলে মেয়ে বলতো
খালি কয় মাথা, আর
মেয়ের জিজ্ঞেস করলে বলতো আমার মাথার মধ্যে শুধু চুলে ধরা ঝাঁকড়াইতো আর শরীরে উঠা পাড়াইতো, এই জন্য কোন চিহ্ন আর পাই না। আমরা মেডিকেল থেকে আইসাই দেখলাম যে অবস্থা ভয়াবহ। ওই যে দারোগা সাহেব আমার একটা জিটির কফি দেখাইল, ভয়ভীতি দেখালো, এইবারিতে আমি মেয়ে নিয়ে আসবো, এই দারোগাইতে আমার সমস্যা করতে পারে। তখন আমি মেয়ের সুস্থ করে বুঝাইলাম, সার্টিফিকেট নিয়ে আমি নারী শিশু আদালতে একটা মামলা করলাম। কে মারল? আমার চোখের সামনে যারা মারল, এর আগে যে মারছে মেয়ে বলছে আমি বিশ্বাস করিনি, আমি তাদেরকে আসামি করে আমি মামলাটা দায়ের করি। এক নম্বর আসামি যে তলপেটে লাথি দেয় সে হলো পরপুরুষ, আমি ধরে নিয়েছি শ্বশুর শাশুড়ি মারতে পারে কিন্তু ননদের জামাই যখন মারে।
উনাকে কি অ্যারেস্ট করা হয়েছে?
জি। এই মামলা করার পরে যখন জামাই শুনতে পাইল যে আমরা একটা মামলা করছি, ওই মামলায় এক নম্বর আসামি হাসমত গ্রেপ্তার হয়েছে, ও 20 দিন জেল খাটছে, আর বাকিরা কোর্ট সালান্ডার করে যাবেন নিচে, মামলাটা এখনো বিচারধীন অবস্থায়। তো ওই করছি 8 তারিখে মামলা হইতে হইতে 13 তারিখে আপনাকে একটা ডিফোজ লেটার পাঠাইছে। এই ডিফোজ লেটার পাঠানোর আগে আমার মেয়ের মোবাইলে মানে বিভিন্ন মেয়ের ছবি দিয়ে বলতো তোকে আমি তালাক দিয়ে দিছি, এই মেয়েকে বিয়ে করবো। তো ডিফোজ লেটারটা পাঠায় ঠিক বেলা 1টার দিকে, এটার মধ্যে কোন কাজের কোন সিল নাই আর যার কারণে আমি কাজীকে খুঁজে পাই নাই।
ওকে, ডিভোর্স লেটার আমি করে
দিই। এই যে এই
ডিভোর্স লেটারটা কোথা থেকে আসে? সৌদি আরব থেকে? না, এটা তো সৌদি আরব থেকে আসেনি, এটা কেরানীগঞ্জ মডেল থেকে।
জামাই তো আমার সৌদি আরব, স্বাক্ষর আসলো কোত্থেকে দেখেন কে কে?
এটা ছিল খাম।
যে এটা ছিল খাম,
খামে যেটা বুঝতে
পারি খামে ওদের বাড়ির ঠিকানা।
রাইট, এখানে আমি যে ডিভোর্স পেপারটা দেখতে পাচ্ছি সেখানে এটা তো আলটিমেটলি কোন ডিভোর্স পেপার না, প্রথম কথা হচ্ছে এটা কারণ
স্বাক্ষর করছে
না, এখানে যদি স্বাক্ষর করেও থাকে,
আহমদ আলী স্বাক্ষর আছে, আমার বিআই স্বাক্ষর আছে,
আপনার বিআই স্বাক্ষর এখানে আছে, শাহ আলম সাহেবের স্বাক্ষর এখানে আছে,
আরেকটা
এখানে তো কোন জায়গার কোন সিল সাপোর্ট
নাই, আমি এটা বাড়িতে বলছি এটা ফস, এটা কোন ডিভোর্স নামা হয় নাই, তো আমি আমার বিআই সাথে শেয়ার করলাম যে এটা কি করলেন, ডিভোর্স নামা পাঠাইলেন, এটা শাহ আলম কিভাবে স্বাক্ষর করলো, সৌদি থেকে স্বাক্ষর করছে, সৌদি কাগজ পাঠাইছে কাজী, আমি বললাম কাজীর নাম্বার দেন, তালাক হলে কাজীর নাম ঠিকানা কোথায়, এটা রেজিস্টার নাম্বার কোথায়, বালাম বলিয়াম কোথায়,
প্রথম কথা হচ্ছে এটা একটা ফলস
ফলস, এটা ডিভোর্স না, এটা সে টেস্ট করছে যে আমরা কতটুকু কি করি, কিন্তু আমার মেয়ে এটাকে বুঝাইতে পারিনি, তো আমি বলছি মেয়েটা যেন কোন প্রকার এই ডিভোর্স লেটারটা না দেখে, এই যে দেখেন খামটা ছিঁড়া কেন, মেয়েটা ছিঁড়ছে, এটার মধ্যে কি পাঠাইলো, ও দেখছে, আমি চলে আসছি আমার কাজে, ওর আম্মু ওরে ঘরে রাইখা,
আমি একটু বলি
তারপরে বলো,
এর আগে জামাইয়ের লোকে খালি যে মোবাইলে ছবি পাঠায় খায় না, তিন দিন চার দিন খায় না, খায় না, পরে আমি কি দেখতে মা যদি
ছবি আর কি,
হ্যাঁ দেখ এরম করিস না, এগুলি বুয়া, এগুলি বুয়া, এগুলি বিশ্বাস করিস না, তোর আব্বু কইতাছে তালাক হয় নাই,
ওর হাজবেন্ড ওকে সেই দুখাই দিছে, তালাক যদি না মানো,
আমি এই প্রসঙ্গে ওর কাছে ফিরে যেতে চাই, আমি ওর কাছ থেকে শুনবো, তবে তার আগে আমরা বোধহয় একটা বিষয় একটু কমন করছিলেন, ও কি কোন ধরনের সুইসাইড করার চিন্তা ভাবনা করেছিল, সুইসাইডটা কখন করার চিন্তা ভাবনা করেছিল,
এই তালাকের কাগজ পেয়ে,
তালাকের কাগজ পেয়ে কিভাবে করেছিল সেটা,
তিন দিন চার দিন খায় নাই, না খাওয়ার পরে আমি কই কি খাস না তুলে তুই, আমি বাসাতে চলে যাই, কয়দিন না খায় থাকুম তোর লগে, কইরা আমার ছোট মেয়ে এক ঘরে ঘুমাইতেছে, ও এক ঘরে ঘুমাইতেছে, আমি তিনটা সাড়ে তিনটা চারটা দিই আমি গেলাম, যাওয়ার পরে গেলা তো তুমি যাও, তুমি আমার ফিরে পেলে, আমি কই কিচ্ছু কই না,
ওইখানে ঘটনাটা রেখে যাও কেন, ওইখানে তোর হাজবেন্ড যখন ফোন দিয়া বলছে যে আপত্তিকর ছবি, তুমি যদি তালাক না মানো তাইলে তো এটা আমি নেটে ছাড়বো, তখনই তুই সুইসাইড করার করে, তুমি তোর ঘরে রেখে গেল, এই বিষয়টা মেয়ের জিজ্ঞেস করলেই ভালো হয়, কেন সুইসাইড করতে,
সুইসাইড করার জন্য কি ধরনের অ্যাটেম্প নিয়েছিল,
ওই যে আমি আবার আমি তো জানতে পারি না, যে উরু শুয়েছে ঘরে মারার জন্য,
কীটনাশক ওই যে খেতে দেয় যে
ধান খেয়ে ফেলেছিল,
হ্যাঁ
পুরোটাই খেয়ে ফেলেছে,
খাওয়া পর আমি আমার ছোট বোনের বলতেছি না তুমি না সোনিয়ার একটু ফোন দাও তো, আমি তো রাগ করে বাসাতে এলাম, আমার জানি কেমন লাগতেছে, আমার বোন আরো ফোন দিতেছে, ও আর ফোন ধরে না, আমার কইতেছে আপা ও তো ফোন ধরে না, আমি বাসায়ও যাই না বাপের বাইক, মনে করেন আমার বাসার থেকে পাঁচ টাকা রিক্সা ভাড়া না, এত দূর আমি গেছি আবার রিটার্ন করতেছি, এর মধ্যে ফোন দিয়া ওর কথা সূর্যানি কিরম, আমার কাছে আবার মোবাইলে আমার টাকাও ছিল না যে আমি ওর ফোন দিম, আমি ভাবলাম কি করবো, আইলাম তো হপায় মনে করেন আধা ঘন্টা হয় নাই,
মানে ওরা তো একা রাখি না,
একা রাখি না, এরকম হইল
তালাকের পরে আমরা ওরে ঘাট দিই,
আমার একটু গোসা লাগছে যে দুর্ঘটনা ঘটবো, যে খাই না তিন চার দিন ধরে এমন করতেছে, আমরা আর কি করতে পারি, হাতে ধরলাম পায়ে ধরলাম, অপমান অপদস্ত তো কম হইলাম না, এখন মায়ের রেলে আমি কি করতে পারি, আমি ওর সাথে ডাক করলাম, আমার ফোন দিছে, ফোন দেওয়ার পরে আম্মু আমি রাগ করো না, ওর কথাই আমি বুঝি না, কেমন জানি জ্ঞান ভালো থাকো, এগুলি কইতেছে কর পরে আমি কই হায়রে কি কয়, আমি বাসায় গেছি দরজা খুলেও না ফোন
আমাদের সন্দেহ
আছে, আমি দরজা খুলে
ঠিক আছে,
ফ্যান দো ঠিক আছে, আমার ছোট মেয়ে বারো যে ফাঁকা আছে ফ্যানটা কিছু, হ্যাঁ হ্যাঁ আমি কি করুম, আমার বইয়ের ছেলেটা রাজু নাম, ওর কইতে পাখির মতন উড়াল দিয়া গেটটার মধ্যে লাথি দিল, আল্লাহ কপাল ভাগো বেগটা খুলে গেল, গা ছিটকিটা পেয়ে গেল, দেহি গন্ধে ঘরে ঢুকুন যাইতেছে না, এমন গন্ধ আর ওর লেপটি যায় আমার পুরা রয়েছে, আমি তো চিৎকার পরে অন্ধকার, আমি হ্যাঁ কি হইল আমার মেয়ের, হে রাজু দোতলা থেনাই মানি সে আল্লাহর এই হুকুম, একটা ভ্যান গাড়ি আইছে, ভ্যান গাড়ির মধ্যে যে উঠাইয়া ওর দোলাইপার নিল, দোলাইপার ওয়াশ করলো, করা কি করলো, হেরা রাখলো না, তাড়াতাড়ি আপনার ঢাকা মেডিকেল পাঠান, আপনার রোগী বাঁচাইতে পারলেন, আমার ওই ছেলেটা না থাকলে আমার মেয়েটার আমি বাঁচাইতে পারি,
এই যে ঘটনাটা ঘটলো এটা কি সোনিয়ার হাজবেন্ড কি জানা,
না আমরা
ওর হাজবেন্ড ওই মুহূর্তে আমি বুঝতে পারিনি, দিব্যা ভাই ওর হাজবেন্ড বারবার আমাকে ফোন দিচ্ছে, মেয়ের যে এই ঘটনা আমি ফোন আর রিসিভ করি না, খালি জিজ্ঞেস করে যে জান্নাত কোথায়, তা আমি মনে করছি স্বামী স্ত্রী যে মহাব্বত এই জন্যই তো জিজ্ঞেস করি, এখন আমি বলতেছি দেখো জামাইর আমি কি জবাব দিব, তোমার মেয়ে এই কাজটা কেন করলো, এখন আমি কি জবাব দিব, বারবার ফোন দিতেছে আমি তো ফোন উঠাই না, পরে আমি একবার ধরলাম যে জামাই তো রাগ করে ফোন না ধরলে, তা আমি বললাম যে কি ব্যাপার, কয় জান্নাতের ফোনটা বন্ধ কেন, ফোন ধরে না কেন, আমি তো ফোনটা তো চার্জ নাই, আপনার ফোনটা একটু দেন, আমি তো বাসায় নেই, আমি বাসায় গিয়ে দিব না, ঠিক আছে, মেডিকেল ভর্তি করলো, ভর্তি করার পরে চার দিন পর্যন্ত কোন ইয়া ছিল না তো।
আচ্ছা এই যে ফলস যেটা আমরা দাবি করছি, ইনফ্যাক্ট এটা তো ফলসই কাগজ, এই ব্যাপারটাতে নিয়ে আপনারা শাহালমের সাথে কখনো
কথা বলেন না?
আমরা তো সুযোগ পাইনি, ও তো এর মধ্যে
না, ইনফ্যাক্ট পরবর্তীতে কখনো কথা হয়েছে
না? পরবর্তীতে
কি বলেছে উনি ওনার জায়গা থেকে? কি বলেছে
ওনার জায়গা থেকে? এক কথাই বলছে যে আপনি তো যে মেয়ের নিয়া গর্ব করছেন, মেয়ে খুব আদরের আদর করে রাখেন।
তালাকের ব্যাপারে কি বলেছে?
তালাকের ব্যাপারে আমার সাথে কথা
হয়নি।
তালাকের ব্যাপারে আপনাদের
আমি যে মামলা করছি যে ভুয়া কাগজ এটা দিয়ে যদি আমি বলি তালাক দিয়েছি তো কোর্ট আমাকে ভুয়া বলবে। তারা যদি বলে যেটা আমি পাঠাইনি, তাদের তো সব ঠিকানার ইয়া দেওয়া আছে।
তার মানে এই জন্য এই ব্যাপারটাকে পুরোপুরি এখন স্টপ জায়গাতেই আছে, এটা নিয়ে আপনারা কোনো কথাবার্তা
বলেন এটা নিয়ে?
শাহালম কি অস্বীকার করছে যে ওকে আর নিবে না, ওর সাথে সংসার করবে না, এরকম কোন কিছু বলছে? আচ্ছা কি বলছে?
এটা হলো মামলা করার পরে,
মানে ওনার কথা হচ্ছে যেহেতু আমার বোনের জামাই এখানে ইনভলভ হয়ে গেছে, বোনের জামাই যেহেতু শাস্তি পাচ্ছে, সুতরাং আমরা পারিবারিক ভাবে ওকে আর নিব না, এটাই হচ্ছে ওনার সে এই জায়গাটাতে। ফাইন, আমি এই জায়গাটা কিছু নোট করতে চাই, আমি শেষ পরিস্থিতি বুঝতে পেরেছি। আমি সোনিয়া আপনার কাছে আসি, আপনার বাবা মা যখন বলছিলেন তখন কিছু বিষয় এখানে উঠে এসছে। একটা হচ্ছে যে আপনার হাজবেন্ড আপনাকে এরকম কোন ভয় দেখায় যেটা যে আপনাদের অন্তরঙ্গের কিছু ভিডিও কিংবা কিছু ছবি এগুলো নিয়ে কোনো কিছু কি বলে?
হ্যাঁ,
কি বলে?
বলছে মামলা উঠাও আর তালাক দিছে, যদি এটা মামলা মানো তাহলে ভিডিও ক্লিপস আমি ছেড়ে দেব, তোমাদের এলাকায় ছাড়বো, ছাড়াবো, বিশ্ব দেখবো।
এই যে তালাক নামাটা এটা পাঠিয়েছে, এটা নিয়ে আপনার সঙ্গে কথা বলেছে যে আমি তালাক দিয়েছি তোমাকে?
হ্যাঁ।
কি বলেছে তালাকে?
যে আমি তো তোমার তালাক দিয়ে দিছি, এটা তোমরা মানলে মানো, না মানলে না মানো।
আচ্ছা আপনি ব্যক্তিগত ভাবে কি চান?
আমি চাই আমার স্বামী যদি এখনো আমাকে নিয়ে সংসার করতে চায় আমি করব।
যে মানুষটা আপনার সাথে এত অন্যায় আচরণ করছে, যে মানুষটা তার বাবা মায়ের কথা শুনে, আপনারও তো এখানে স্ত্রী হিসেবে হক ছিল, সেই ব্যাপারগুলোর দিকে লক্ষ্য না রেখে আমরা তো সবকিছু শুনলাম,
আমার কি দোষ?
এক্স্যাক্টলি, সেই প্রশ্নটা তো আমাদেরও।
আমার কি দোষ আমি জানতে চাই? আমি কি অন্যায় করেছিলাম ওদের সাথে? আমি কি করছি ওদের সাথে? আমার সাথে এমন করলো ওরা সবাই।
কিরে ভাই, ও যখন সুইসাইড করে দেখেন ওর কাছে এই চিরকুটটা চাপ দিন, ওই যে কাপড় যখন পাল্টাইতে যাই এই চিরকুটটা ওর মাঝে ওর আম্মু পায়ে পাওয়ার পরে ওকে সুস্থ করি।
এই চিরকুটটা প্রিয় শ্রোতা আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখতে পাবেন যে মৃত্যুর আগে যে সুইসাইডাল নোট আমরা যেটাকে বলি, সেই সুইসাইডাল নোট হচ্ছে এটা। ওখানে লেখা আছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি নিজের ইচ্ছায় আমার জীবন ত্যাগ করলাম, এতে কারো কোনো হাত নেই, আপনারা সবাই সুখে থাকবেন, প্রাণের স্বামী আমি তোমার কাছ থেকে চিরবিদায় নিলাম, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ইতি সোনিয়া। ফেসবুকের ঠিকানা নিশ্চয়ই আপনাদের জানা আছে, facebook.com/hello8920। সোনিয়া, আমি আপনার ইমোশনের জায়গাটা বুঝতে পারছি, আপনি অনেক ভালোবাসেন, আপনার জীবনের প্রথম পুরুষ হচ্ছে আপনার স্বামী, এবং এই মানুষটাকে আপনি পাগলের মতো শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এটা আমরা সবাই জানি। দু তিনটা বিষয় আমার কাছে পুরো গল্প শুনে মনে হয়েছে, লাখ লাখ শ্রোতারা যেটা বলবেন এবং যা বলছেন সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনাদের ঘর সংসার তো যতটুকু সময়েরই হোক কাছাকাছি ছিলেন, সর্বোচ্চ 2-3 মাস আমি যতটুকু জানি, তাই তো?
না,
কত সময় পর্যন্ত আপনারা কাছাকাছি ছিলেন?
6-7 মাস।
6-7 মাস, এই 6-7 মাস একটা মানুষকে চেনার জন্য খুব বড় সময় না। প্রেমে পড়ার জন্য একটা মুহূর্তই এনাফ, প্রেমে পড়ার জন্য ভালোবাসার জন্য একটা ঘন্টাই এনাফ, সেটা আপনি আপনার হাজবেন্ডের সাথে পড়েছেন, কিন্তু মানুষ চেনার জন্য 6 মাস 6 বছর খুব বড় সময় না। আমি বলছি না আপনার স্বামী খারাপ মানুষ, আমি শুধু একটা কোয়েশ্চেন আপনাকে রাখতে চাই, সেটা হচ্ছে যে মানুষটা দূরে থেকে তার স্ত্রীর ওপর কনফিডেন্ট রাখতে পারে না, যে মানুষটা দূরে থেকে তার স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, সেই মানুষটার জন্য আপনি কেন আপনার নিজের জীবনটা নষ্ট করে দেবেন? আমি কিন্তু এটাও বলছি না যে শাহালমের সাথে আপনার দূরত্ব তৈরি হোক, কিন্তু আপনার কি ভাবা উচিত না যে বাবা যে মা আপনাকে এত কষ্ট করে এত বড় করেছে, আপনার ভালোর জন্য তারা আপনাকে সংসারে পাঠিয়েছে। হ্যাঁ, এখানে কিছু মানুষের ভুল ছিল, আপনার শ্বশুর শাশুড়ির ভুল ছিল, যদি আরো ডিটেলে যাই আপনার বাবা মারও হয়তো কিছু কিছু ভুল ছিল, কিন্তু আপনার কোনো ভুল ছিল না ব্যাপারে আমরা 100% নিশ্চিত,
আমরা তার ভুল বুঝা পাই না।
হ্যাঁ, এবং সেই জায়গাটাই শাস্তি কিন্তু কারা পাচ্ছে, সবচেয়ে বড় শাস্তিটা আপনি পাচ্ছেন ব্যক্তিগতভাবে, এবং পরোক্ষভাবে আপনার বাবা মা পাচ্ছে, আপনার স্বামী পাচ্ছে, শ্বশুর শাশুড়ি পাচ্ছে। আজকে আপনার যে অবস্থা, ব্যক্তিগত যে অবস্থা, ডাক্তার আপনাকে বলেছে ঘুমানোর জন্য, বেশি বেশি ঘুমানোর জন্য, আপনার উপর যতটা অত্যাচার হয়েছে, মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলেন, ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন আপনি, আপনার রেজাল্ট কি ছিল?
A-minus
ছিল। আপনার বিয়ে হচ্ছে কত বছর?
4 বছর।
তার মানে আপনার পড়াশোনায় একটা বড় গ্যাপ চলে এসছে। আমি তো মনে করি আপনার শ্বশুর শাশুড়ির কোনো অভাব ছিল না, আপনার হাজবেন্ডেরও কোনো অভাব ছিল না, বাসা বাড়িতে কাজ করার মানুষের অভাব ছিল না, আপনার হাজবেন্ডের উচিত ছিল আপনাকে লেখাপড়া করানো। জীবনের সবচেয়ে প্রথম ভুলটা হচ্ছে এটা, আপনাকে লেখাপড়া বন্ধ করানো। আপনারা বিয়ের সময় কি বলেছিলেন যে ওটা লেখাপড়া যাতে
কন্টিনিউ করে? বলছি লেখাপড়া করব, বলছিলাম তারা বলছে কি না আমরা আমার বউরে ছয় দিদিম আমরা লেখাপড়া করাবো না,
লেখাপড়া করানো করা বন্ধ করে দিয়েছে,
বন্ধ করে দিয়েছে।
এবং আমি মনে করি আপনার কোন দিক থেকে আল্লাহর রহমতে কমতি নাই, আপনার এত ভালো একটা বাবা আছে, আপনার একটা সংসার আছে। আপনি হ্যালো 920 শোনেন, আপনি বলছিলেন মাঝে মাঝে হয়তো মনে রাখতে পারেন না, আপনি দেখবেন যে এখানে কিছু মানুষ আসে যারা এসিডে ঝলসে গেছে, পরিবার তাদেরকে আশ্রয় দেয়নি, না আছে বাবা না আছে মা, তারপরেও তারা বেঁচে থাকে। এখানে কিছু মানুষ আসে যাদের পিতৃ পরিচয় নেই, যারা ডাস্টবিনের ময়লা খেয়ে বড় হয়েছে, তারপরেও তারা বেঁচে থাকে এবং তারা প্রতি মুহূর্তে ফাইট করে বেঁচে থাকে। এখানে কিছু মানুষ এসছে যাদের জীবনের কাছাকাছি গেলে নিজের জীবনের কষ্ট কোনো কিছু মনেই হবে না। আমি আপনার নিষ্পাপটাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনি যেভাবে নিজেকে হাল ছেড়ে দিয়েছেন যে আপনি ওকে ছাড়া বাঁচবেন না, যেই মানুষ আপনার গায়ে হাত তুলেছে, আপনার বাবা তো সঠিক কাজটাই করেছেন, তার অবশ্যই বিচার হওয়া উচিত এবং আইনে যেটা বিচার হয় সেই বিচারটাই হওয়া উচিত। এবং আমি তাকে শ্রদ্ধা রেখে বলছি যে আপনার জামাইয়ের উচিত ছিল এটাকে সাপোর্ট করা, আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে কেন আপনার গায়ে সে হাত তুলবে। আপনি তার স্ত্রী, আপনি হচ্ছেন এমন একজন মানুষ যে প্রথম ক্লেম করবে, আপনার হাজবেন্ড আল্লাহ না করুক যদি মারা যায়, আপনি তার প্রথম ক্লেইমকারী, যে তার যা আছে সবকিছুর অধিকারী আপনি, এবং আইনও সেটা বলে, রিলিজিয়নও সেটা বলে। সেই জায়গাটা থেকে আপনার গায়ে যদি কেউ হাত তোলে, সেটা তো তার স্বামী হিসেবে তার জায়গা থেকে প্রতিবাদ আসা উচিত ছিল, সেটা তার শ্বশুর নিজের চোখে দেখেছে, সবাই সেখানে দেখেছে, সেটার জন্য সে ক্লেইম করেছে এবং সেটাকে কংগ্রাচুলেট করা উচিত। সেটাকে ক্লেইম করে যদি আপনার সাথে অন্তরঙ্গ কোন বিষয়ে সে ভিডিও নিয়ে যদি ইন্টারনেটে ছেড়ে দিতে চায়, ছবি করে সেটাকে মানুষকে দেখাতে চায়, কিংবা এটা নিয়ে যদি আরো বড় ধরনের কোন ক্লেইম করে, সেটা নিয়ে আপনার সুইসাইড করতে যাওয়া বা ওকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না, ওকে ছাড়া জীবনটা শেষ হয়ে যাবে, এই ধরনের চিন্তা করা চরম বোকামি।
শুধু তো এই অত্যাচারী না, এই যে যখন বলছে যে ঠিক আছে তোমাকে নিয়ে আর সংসার করব না, মামলা না উঠাইলে।
আচ্ছা, লাস্ট পর্যন্ত কি আপনারা মামলাটা তুলেছেন? মামলাটা তোলা হয়নি এখন পর্যন্ত,
মামলাটা তোলা হয়নি
এবং মুসলিম অ্যারেস্ট অবস্থায় আছে, তাই তো? আর মানসিক ওর যে অবস্থা খারাপ, এক ধরনের প্রতিবন্ধিত্ব আমরা এখন দেখতে পাচ্ছি, এটা কাগজের মেডিকেল রিপোর্টগুলো এখানে আছে, আমরা সবকিছু চেক করেছি।
মীমাংসার কথা বলে শ্বশুর শাশুড়ি নিয়ে যায়, নিয়ে মারধর করলে পরের দিন সকালে মেয়ে ফোন দেয় আমাকে, বাঁচাও তাড়াতাড়ি, আমি আর এই বাড়িতে থাকি।
আবার একইভাবে অন্য কোনো
অত্যাচার করেছে, আবার নিয়ে আসলাম ওই বাড়ির কিছু মানুষ সাক্ষী রেখে, আমরা নিয়ে আসছি, নিয়ে এসে এই হাসপাতালে নিয়েছি। নেওয়ার পরে ওই দিন হলো বন্ধের দিন, বলছে যে আমাদের দ্বারা সম্ভব না, এটা মানসিক বিভাগে নিয়ে যান, মানসিক বিভাগে ভর্তি করি, ওইখানে তার
চিকিৎসা চলতেছে।
এই অবস্থা ভাই, আজকেও আপনাদের এখানে যখন আসবো সিদ্ধান্ত নেই, আমার সিঁড়িতে নামার পরে আমার ছেলেটা এখন পরীক্ষার্থী, পিয়ন আইসা বলতেছে আপনাদের নামে মামলা হয়েছে, আজকে আবার একটা কাগজ পেলাম তারা আমাদের নামে একটা মিথ্যা মামলা করছে।
কি মামলা করেছে?
মামলা করছে আমরা নাকি জামাইকে বিদেশ থেকে আনার জন্য চাপ সৃষ্টি করছি, তাদেরকে হুমকি দামকে দিচ্ছি, আমাকে আসামি করছে, আমার মেয়েকে আসামি করছে, আমার ছেলে লেখাপড়া করে পরীক্ষার্থী তাকেও আসামি করছে, আমার ওয়াইফকে আসামি করছে।
আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি সেটা হচ্ছে, একটা সম্পর্ক কোনোভাবেই অসুস্থ অবস্থায় কাউকে কখনো সুখী রাখতে পারে না এবং এটা এভাবে চলতে পারে না। প্রথম কথা হচ্ছে এটা, একটা জায়গা থেকে সমাধানের একটা সুযোগ আছে, সেটা হচ্ছে শাহ আলম যদি সত্যি সত্যি ওকে, ও যেভাবে লাভ করে সেভাবে যদি ওকে পাগলের মতো ভালোবাসে থাকে, তাহলে এই সংসারটা আপনাদের কাছ থেকে, বিশেষ করে ও আপনাদের যে গাইডেন্স এবং একই সাথে শাহ আলমকে তার ফ্যামিলি যে গাইডেন্সটা দিচ্ছে ভুল গাইডেন্স, এই জায়গাটা থেকে আলাদা করে নিয়ে আলাদা করে সংসার করার যদি জায়গা থাকে, আমি আমার জায়গা থেকে যেটা ব্যক্তিগতভাবে মনে করি। এছাড়া যেভাবে যাচ্ছে সমষ্টিগতভাবে, এখানে আমার মনে হয় যে আপনারা যেটা বললেন সেটাও যেমন সঠিক, ওনারা বললে হয়তো ওনাদের জায়গা থেকে কিছু বলতে পারবেন, এই যে পারিবারিক কলহ ব্যাপারটা, এটা শুধুমাত্র একজন মানুষের মারাত্মকভাবে ক্ষতি করছে এবং সেটা হচ্ছে আপনার মেয়ে, এবং ওর যে আজকে মানসিক অবস্থা, ও কিন্তু না পারবে বাবাকে ছাড়তে, না পারছে স্বামীকে ছাড়তে, না পারছে কাউকে ছাড়তে, সেই জায়গাটা থেকে ওর ব্যালেন্স করাটা অস্বাভাবিক রকমের একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এই জায়গাটা থেকে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ওর মেন্টাল সাপোর্টটা খুবই জরুরি। ওকে আমি এখন, আপনি আপনার হাজবেন্ডের সাথে থাকতে চাচ্ছেন, আপনার হাজবেন্ড তো আপনার সঙ্গে থাকতে চাচ্ছে না, কোনোভাবেই চাচ্ছে না, শেষ পর্যন্ত যদি আপনার হাজবেন্ড আপনার সঙ্গে নাই থাকে, অন্যায়ভাবেই যদি সে আপনার উপর এই জিনিসগুলো চাপিয়ে দেয়, আপনি কি করবেন?
আমি সুন্দরভাবে বাঁচতে চাই।
এক্স্যাক্টলি, সুন্দরভাবে বাঁচার জন্য আপনার কি করা উচিত বলে আপনি মনে করেন?
আমি জানি না।
রাইট, ওকে ওই জানার জিনিসটা আপনাদেরকে বলতে হবে, প্রতি মুহূর্তে আপনাদেরকে কাউন্সেলিং করতে হবে।
কিভাবে? এখন আমরা তো আরেকটা হিমশিম খাচ্ছি, যে মামলাটা চলতেছে বাদী সাক্ষীর জন্য ডাকতেছে, ও এই অবস্থা থেকে আমি দেখেন গত 19 দিনে সাক্ষী ছিল, ওরে কোর্টে দাঁড় করতে পারিনি, এই যে আবার আপনার 10-14 দিনে দেখেন নোটিশ আসছে সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তার ওয়ারেন্ট নোটিশ আসছে দেখেন, কিন্তু আমি তো ওকে কোর্টে দাঁড় করতে পারতেছি না। ওকে কিভাবে দাঁড় করাবো, ওর এমন অবস্থা হয়েছে টোটালি, ঘটনা হচ্ছে গিয়া যে ওর এমন ভাবে পাগল করছে যাতে ও ওর জীবনে তো বাঁচার ইচ্ছা নেই, আর মামলাটা যাতে আর তারা ব্যাগুসুর খালাস পায় সাক্ষী দিতে না পারলে। আমার পরিস্থিতি এরকম,
আমি প্রাতিষ্ঠানিক অনেক জটিলতা খুঁজে পাচ্ছি এটার মধ্যে, কিন্তু আমরা শেষের দিকে চলে এসেছি। আমার শুধু একটা কথাই বলার আছে, সব জটিলতা একদিন সমাধান হয়ে যাবে। আপনি নিজেও আইন কোর্ট কাছারিতে কাজ করেন, আপনি জানেন, কিন্তু সময় তো চলে যাচ্ছে ওর জন্য। ওকে ইমিডিয়েটলি সুস্থ করা দরকার, এবং ওর সঠিক জীবনের জন্য যেটা দরকার এই মুহূর্তে সেটা হচ্ছে, ও যদি মানুষের সাথে থাকতে নাই পারে, আমি যদি বলছি, আমি আল্লাহ না করুক ও যেটা চায় সেটাই হোক, যদি ওর হাজবেন্ডের সাথে থাকতে নাই পারে, তাহলে ও নিজের পায়ে দাঁড়িয়ে সুস্থভাবে যাতে বাঁচতে পারে, সেই সাপোর্টটা ওর দরকার। এবং সেটার জন্য ওকে প্রতি মুহূর্তে কাউন্সেলিং করা, প্রতি মুহূর্তে ওর পাশে একদম ছায়ার মতো ওর সাথে লেগে থাকা, এবং অতি সুন্দরভাবে বাঁচার জন্য শেখানো, এই জিনিসটা ওর দরকার। এবং এটা ছাড়া আপনি যেই আইনের কথাই বলেন না কেন, যে মামলার কথাই বলেন না, সেখানে হয়তো এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে, কিন্তু ফাইনালি এই মেয়েটা হেরে যাবে, এবং আমরা কেউই চাই না ও হেরে যাক। ও এখনো শিশু কোমলমতি। তোমাকে আমার একটা কথাই বলার আছে, আমি তুমি করেই বললাম,
যতটুকু জানছেন যে লেখাপড়া করে, যখন এই ডিভোর্সের কাগজ ইয়া করি তখনই কিন্তু আমি ওকে আমার বাসায় যখন ওকে
ডিলিট করে ফেলে দাও, আজকে এই যে ঘটনাগুলো
ওকে আমি কলেজে ভর্তি করে দিছি, এখন বিয়ে পড়ে, এই যে পরীক্ষা দিব ওই অবস্থায় তার নিয়ে এই যে অবস্থাটা করছে, এই অবস্থা রেখে পরীক্ষা দিতে পারিনি, তারপর তিনটা পরীক্ষা।
তোমাকে মানসিকভাবে অনেক শক্ত হতে হবে। হ্যাঁ, তুমি দেখতে শুনতে অনেক সুন্দর, তুমি তো তোমার সম্পর্কে জানো, তোমার চরিত্র সম্পর্কে তুমি জানো, তোমার ক্যারিয়ার সম্পর্কে তুমি জানো, তোমার উপরে তোমার নিজের কনফিডেন্ট আছে, সবকিছু ছেড়ে ছুড়ে তুমি যদি মনে করো যে শাহ আলম তোমাকে নাই নাই জীবনে, তাই তো তোমার কোনো ভুল নেই, সে আসলে তোমার যোগ্য ছিল না, এবং যে কারণে সে সিদ্ধান্ত নিতে পারেনি। সুতরাং তোমার আব্বু আম্মু তোমাকে যেটা বোঝায় তোমার ভালোর জন্য, আমরা বলছি না তোমার শাহ আলমকে ছাড়তে হবে, তুমি শুধু ভাবে চিন্তা করো যে মানুষটাকে তুমি এত ভালোবেসেছো, সে মানুষ যদি তোমাকে নাই ভালোবাসে, তাহলে সে মানুষের জন্য তুমি তোমার ফ্যামিলিকে কষ্ট দিবা, তোমার বাবাকে কেন কষ্ট দিবা, তোমার মাকে কেন কষ্ট দিবা, তোমার নিজেকে তুমি কেন কষ্ট দিবা,
ও যে কোনো মুহূর্তে আবার সুইসাইড করবে
না, এটা করা যাবে না, এটা করা এই জন্যই যাবে না, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়িয়ে তুমি একদিন একটা খুব ভালো জব করবে, এবং তোমার একটা সংসার হবে, খুব সুন্দর সংসার, সেটা শাহ আলমের সাথেই হতে পারে। যদি শাহ আলম তোমার জীবনে নাই আসে, তাহলে প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে খুব সুন্দর, যে সে মা হবে, তার সন্তান থাকবে, যেমন তোমার বাবার স্বপ্ন ছিল, হ্যাঁ, যে তার ঘরে তার মা আসবে, তুমি এসছো, তোমারও নিশ্চয়ই স্বপ্ন আছে যে তোমার ঘরে তোমার সন্তান আসবে, এবং সেই স্বপ্নের দিকে তোমাকে যেতে হবে। সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে অল্প বয়সে বিয়ে দেওয়া। তুমি যদি একটা ভুলের জন্য থেমে যাও, তাহলে হবে কি হবে? তুমি যেটাই করো না কেন, যাই করো না কেন, নিজের উপর কখনো কোনো অত্যাচার করবে না, এবং আল্লাহ কখনোই এই নিজের উপর অত্যাচার করা কোনো মানুষকে কখনো পছন্দ করেন না। আল্লাহ কিন্তু বলছেন যে আমি সবাইকে মাফ করে দিব, যারা সুইসাইড করে নিজের জীবনে তাকে মাফ করব না। হ্যাঁ, সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। আর তোমার যখন মন খারাপ হবে, যখন খারাপ লাগবে, তুমি আমাদের অফিসে চলে এসো, আমরা যারা আছি সবাই মিলে, আমরা সবাই মিলে তোমার স্থানটা দিব, ঠিক আছে? আমরা এই গল্পের প্রয়োজনে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই, আমাদের হাতে
কলেজে ভর্তি করে দিচ্ছি, এখন বর্তমানে গিয়ে পড়া জিজ্ঞেস করতে পারে,
বিয়ে,
ঠিক আছে, পড়াশোনায় খুব ভালো করতে পারে, মাঝে মাঝে তোমার সঙ্গে আমরা আড্ডা দিব, খোঁজ খবর নিব।
আপনি বলছে
তুমি ওকে একা রাখবেন না কখনো, একা ওকে রাখলেই কিন্তু ডিপ্রেশনে ভুগবে, একা কখনোই রাখবেন না, সবসময় ফ্রেন্ডের সাথে রাখবেন, আড্ডা দিবে, গল্প করবে না, কিন্তু নিয়ে যেতে হবে, একবার যাবে না, একবার আপনি নিয়ে যাবেন, আপনি ওর ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের মতো হয়ে মিশবেন, মিশেমিশে গল্প করবেন, যদি ওর খারাপ লাগে আমাদের অফিসে নিয়ে আসেন, আমরা অনেক কাজ করি, ব্যস্ত থাকি, তারপর আমরা মাঝে মাঝে আড্ডা দিব, কিন্তু কখনোই একা রাখবেন না। আর একটা বড় জিনিস আপনাকে বাবা হিসেবেই বলি, আমি বাবা হইনি, হয়তো হব একদিন আল্লাহ চাইলে, কিন্তু একটা জিনিস যেটা মনে হয় সেটা হচ্ছে যে সবার ঊর্ধ্বে, যে মামলা বলেন যাই বলেন না কেন, সবকিছুর ঊর্ধ্বে এখন মেয়েটার জীবনটাকে বেটার করাটা ভাবা। হয় মামলায় আপনি হেরে যাবেন, আপনি এর চেয়ে বড় হার কি হতে পারে জীবনে, যে মেয়ের জন্য আপনি এত লোকের মধ্যে ও শ্বশুরে পা ধরেছেন, তার বেশি কিছু করার আর কিছু থাকে না। তো আমার মনে হয় যে মেয়েটার জীবনের কাছে আপনি হেরে যান না, মেয়েটাকে সাপোর্ট দেন, মেয়েটাকে সুস্থভাবে করে দেন, মেয়েটা সাফিসিয়েন্ট হোক, এটাকে আপনার মূল টার্গেট হওয়া উচিত আমি মনে করি হচ্ছে এখন এটা। শ্রোতাদের পক্ষ থেকে আমি নিজে পারতাম, ধরেন আমি যদি এখন ওনার শ্বশুর বাড়িতে যোগাযোগ করি ফোনে, কিংবা আপনার জামাইয়ের সাথে যদি এখন ফোনে আমি যোগাযোগ করি, দ্যাট উইল বি মোর কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হবে। আপনারা হ্যালো 8920 তে এসেছেন, জীবনের গল্প বলেছেন, আমরা যতদূর সম্ভব এখানে পরিচয়গুলোকে হাইড করেছি, যেহেতু সম্পর্কটা এখনো ভেঙে যায়নি, যেহেতু সম্পর্কটা এখনো জোড়া লাগানোর সম্ভাবনা আছে, শুধুমাত্র ওদের দুইজনের উপর নির্ভর করছে, আমরা চাই না যে অনুষ্ঠানকে কেন্দ্র করে ওদের ব্যক্তিগত জীবনে আরো জটিলতা তৈরি হোক, তবে আমরা ব্যক্তিগতভাবে চাইব শুধু একটাই, যে এই ধরনের কলহের কারণে যেন এই মেয়েটার জীবনটা যেন শেষ না হয়ে যায়। সোনিয়া, শেষ কথাটা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, আমাদের শ্রোতাদের কাছে কিছু বলার আছে?
হ্যাঁ,
বলেন।
সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, আর আপনারাও আপনাদের জীবনে এরকম যাতে কোন জটিল পরিস্থিতিতে না পড়েন আমিও দোয়া করি।
খুব ভালো, আমরা সেই স্পিডটা নিয়ে যেতে চাই। আমাদের শ্রোতারা সবাই আপনার জন্য মন খুলে দোয়া করবে এবং আমাদের কাজকে কথা দিয়ে যেতে হবে। কথাটা হচ্ছে যে আপনি কখনো ভুল করে এই যে কাজটা করেছিলেন সুইসাইড করার মতো চিন্তা, এরকম চিন্তা মাথাও আনবেন না। কাজ তো করা দূরের কথা, আপনি চিন্তা করতে পারবেন না কত লাখ লাখ লোক এই মুহূর্তে আপনাকে শুনছে। হ্যাঁ, সবাই আপনার জন্য দোয়া করবে এবং কত লোক আপনার জন্য চোখের পানি ফেলেছে, ফেসবুক গেলে আপনি বুঝতে পারবেন। আপনি কি আমাদেরকে কথা দিয়ে যাবেন যে আপনি আজকের পর থেকে আর কোনোদিন এই ধরনের চিন্তা করবেন না? আমরা কিন্তু সবাই ওয়েট করছি আপনার কথা শোনার জন্য।
আচ্ছা, আমি কথা দিলাম।
আজকের পর থেকে আপনি কখনো এই সুইসাইডের চিন্তা মাথায় আনবেন না।
আজকের পর থেকে আমি আর কখনো এটা চিন্তা করব না।
দ্যাটস ভেরি লাভলি। আমরা এই বিলিফটা নিয়ে প্রিয় শ্রোতা আজকের এই জীবনের গল্পের এই জায়গাটি থেকে বিদায় নিতে চাই। তবে শেষ হচ্ছেন, একটু পরে আমরা আবারও ফিরছি। অদ্ভুত সুন্দর একটি গান অপেক্ষা করছে আপনার জন্য।
বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। আই কুকুমার, আই কুকুমার,
আই কুকুমার, আই কুকুমার, আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়, শহর ছেড়ে ছেলে বেলার মতো বায়না করে, কাজ থেকে নে না তুই আমায় কেড়ে। আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়,
বিধে নি ঠান্ডা হওয়ায়, আর শীতে যখন এই চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়, আই কুকুয়ায়, আই
কুকুয়ায়, আই কুকুয়ায়, রে আমার কাছে আয় মামনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে। আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়,
আই কুকুয়ায়, আই কুকুয়ায়।
হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যায়, ছোট্ট বেলা তোর ফিরিয়ে আনি আয় কুকু আয় কুকু আয় কুকু
Close Up presents Hello 8920 Close Up. The closer, the better. আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিং মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিং মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ওকে, একটা বাজে এখন হচ্ছে সময়। পর্যায়ে আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। অনেক অনেক কথা হয়েছে আজকে এবং অনেক কথাই আমরা শুনেছি, সব কথার শেষ কথা হচ্ছে আমাদের লিসনাররা কি বলেছেন আমাদের ফেসবুকে, চলুন একটু পড়া যাক। অ্যাঞ্জেল অথই লিখেছে, স্যালুট বাবা তোমায়। ক্যাডেট মনিরুদ্দিন লিখেছে, সোনিয়ার কান্না সহ্য করতে পারছি না, সোনিয়া প্লিজ ডোন্ট ক্রাই। মোহাম্মদ রাসেল আহমেদ জয় লিখেছে, ভাইয়া গল্পটা খুব বেদনাদায়ক ছিল, আমার চোখে পানি চলে এসছে, মানুষ এত নিষ্ঠুর হতে পারে, আমি আল্লাহ তালার কাছে দোয়া করি যেন সোনিয়া আপু সুস্থ হয়ে যায়। আব্দুল্লাল মামুন লিখেছে, মনুষ্যত্ব না থাকলে মানুষ এমনই হয়, বাসার আঙ্কেল আপনার সততা সত্যি সম্মানযোগ্য, সোনিয়াপুর বাবা একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ, ওনার কাছ থেকে শিখছি কিভাবে মানুষকে সম্মান করতে হয়। মোহাম্মদ রাহি মোস্তাসিন সম্ভবত হবে, এটাই হল সত্যিকারের ভালোবাসা, আমি স্যালুট দেই বাবা আপনাকে, আপনার মতো বাবা প্রতিটি ঘরে ঘরে থাকা চাই। আনিকা ফেরদৌস শৈলী চৌধুরী লিখেছে, খুব কষ্ট লাগছে গল্পটা শুনে, এটি মনে হচ্ছে সত্যি গল্প। এস এম ডি ইব্রাহিম লিখেছে, কিবরিয়া ভাই আমি তো এদের চিনি, এরা আমাদের এলাকায় থাকে, ঘটনার চাক্ষুষ প্রমাণ আমি। বহু কোথাও লিখেছে, সোনিয়ার জন্য এত বেশি খারাপ লাগছে যে বলার ভাষা নেই, এত জঘন্য মানুষ কিভাবে হয়। ওয়ান্ডার ওয়ানেস লিখেছে, আমার পাওয়া শ্রেষ্ঠ বাবা হল বাসার ভাই, আজকের ঘটনাটা ইতিহাস হওয়া উচিত। সাবের দেওয়ান হাসিব লিখেছে, হ্যালো 8920টা সবচেয়ে ভালো লাগে, ফ্যামিলির গল্প শুনছি ভালো লাগছে। আরিফ হাওলাদার লিখেছে, প্লিজ আবারও পড়ালেখা শুরু করেন, আর আপনার স্বামীকে বোঝান জীবনে টাকা আপনার মতন বা কিছু একটা হয়েছে, জীবনে তাকে আপনার মতো করে গড়ে তুলুন জাতীয়। মেরিনা তাবাসুম টুম্পা লিখেছে, এই ঘটনা শোনার পরে মনে হচ্ছে আমার স্বামী এত ভালো কেন, আমার স্বামীর প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসছে। মোশারফ রোয়েল নামের একজন বন্ধু লিখেছে, আপনি সত্যিকারের বাবা, আপনার মেয়েকে মারতে দিবেন না, প্লিজ 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 মরতে দিবেন না, সম্ভবত হবে এটা। কিবরিয়া ভাই কিছু করেন, একটা পরিবার সবার সাপোর্ট দরকার, শুধু স্বামী নয়। তুহিন আশরাফুল লিখেছে, সোনিয়া তুমি স্ট্রং হও, কারণ তোমার বাবা অনেক ভালো, বাসার ভাই ইজ দ্য গ্রেট। শফিকুল ইসলাম লিখেছে, সোনিয়া আপু তুমি এত নার্ভাস হবে না, তুমি এখনও লেখাপড়া শুরু করো, তোমার লাইফটা সুন্দর হয়ে যাবে, আমি তোমার জন্য দোয়া করছি। কথা স্রোত রাসেল লিখেছে, জাক আপু তোমার বয়স এখনো শেষ হয়নি, তুমি তোমার জীবনকে দাঁড় করানোর চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি পারবে, আই রেসপেক্ট ইউ কিবরিয়া ভাইয়া। মোহাম্মদ আবুল কাউসার শফিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে, সোনিয়া তুমি আত্মহত্যা করার চেষ্টা করবে না, তুমি নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। এরকম হাজার হাজার ফেসবুক কমেন্টস এবং হাজার হাজার লাইক আমাদের ফেসবুকে রয়েছে, বিশেষ করে সোনিয়া এবং সোনিয়ার পুরো পরিবার যারা রয়েছেন তারা নিশ্চয়ই ফেসবুকে ঢুকে দেখতে পারবেন যে কত মানুষ তাদের জন্য দোয়া করেছেন এবং বেস্ট উইশ জানিয়েছেন। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের ফেসবুকে যে পার্টিসিপেন্ট হয় সেখান থেকে আমরা যারা কমেন্টস করেন তাদের মধ্য থেকে একজন এবং যারা জয়েন করেন তাদের মধ্য থেকে একজনকে আমরা দিয়ে থাকি ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আজকে দুজন পাচ্ছেন, বেস্ট কমেন্ট করে পাচ্ছেন মোশারফ রোয়েল এবং লাইকস দিয়ে মানে জয়েন করে পেয়েছেন হচ্ছে মনি আক্তার। দুজনকেই শাকিলের পার্সোনাল আইডি থেকে যোগাযোগ করা হবে এবং দুজনের ঠিকানাতেই পৌঁছে যাবে ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন শাহজালাল, তার জীবনের গল্প নিয়ে তিনি কি বলেছিলেন এবং বলার পরে সেটার অবস্থা কি দাঁড়িয়েছিল, ফোনে আমাদের লিসনাররা কে কি বলেছেন এবং একই সাথে হ্যালো ইট নাইন টু জিরোতে যারা আসতে চান তাদের কিছু আকুতি এবং কিছু ভালো লাগার কথা শুনে আজকের মতো আমরা শেষ করতে চাই। আমার টিম মেম্বার যারা রয়েছে, আরজে শাকিল রয়েছে আমার সঙ্গে, রয়েছে আরজে লাবিব এবং আরও যারা রয়েছে খালিদ এবং লোবান, সবার পক্ষ থেকে এবং লাখো শ্রোতার পক্ষ থেকে সবাই সবার জন্য শুভরাত্রি জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।
মোহাম্মদ জাহিদ চৌধুরী বলছি। শাহজালাল নামে যে ছেলেটি জীবনের গল্প বলতে আসলো তার সাথে আমি একটু যোগাযোগ করতে চাই।
আমার নাম রূপা। শাহজালাল ভাইয়া তুমি বিয়ে করো, তো তুমি জীবনে অনেক সুখে হবা, আশা করি তুমি অনেক ভালো থাকো।
আমি মোহাম্মদ মহসিন বলছিলাম। শাহজালাল ভাইয়ের জীবনের গল্পটা শুনে আমার খুবই কষ্ট লাগলো। তার ভালোবাসার মানুষটার প্রতি থেকে ওই বিশ্বাসটা উঠে যাওয়ার পর থেকে সে জীবনে সবচেয়ে বেশি মানে ধ্বংসযজ্ঞের মধ্যে পড়ে গেছেন। আমি বলবো যে উনি এই কাজটা ঠিক করে নেই, প্লাস ওনার জীবনটাকে আর কোনোদিনও আগের মতো ফিরিয়ে আনতে পারবেন না।
আমি মোহাম্মদ রাসুল ইসলাম। রবীন জালাল ভাইয়ের কাহিনীটা আসলে অনেক কষ্টের। আমি তাকে বলবো যে কাছের আয়না যেমন বাংলে জুড়াল হয় না, তেমনি একবার যদি বিশ্বাস চলে যাই সেটা আর ফিরে আসে না। সে যেন পাখিকে ভুলে গিয়ে আবার নতুন করে সংসার শুরু করে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
আমি সজীব বলছি। আমি একটি রং নাম্বারে একটা মেয়ের সাথে কথা বলছিলাম। এক বোঝা সে তার ইচ্ছে চলে আসে, চলে আসবো তাকে আমি রিসিভ করি না, সে দেশে চলে যায়, সে আত্মহত্যা করে। দয়া করে আপনাদের অনুষ্ঠানে আমাকে যদি কথা বলার সুযোগ করে দিতেন।
আমার নাম শামসুল নাহার, আমি একজন গার্মেন্টস শ্রমিক, একজন স্কুল ছাত্রী ছিলাম, প্রেম করে বিয়ে করি। আমার স্বামী আমার সাথে 12 বছর সংসার করে, কিন্তু এখন সে আরেকটি বিয়ে করছে, অনেক অত্যাচার করে ঘর থেকে বের করে দিচ্ছে। আপনারা যদি আমাকে সুযোগ দেন, অনেকগুলো আপনাদের কাছে আমি বলতে চাই।
মুখের হাসিয়া
পালটা লম্বা করে আমার দিকে দিয়ে বললো পাল দুরা মাছ। লজ্জা করে গেলাম যে সিচুয়েশনটা কি তৈরি হইল। ওই মুহূর্তে আমার পিছনের অনেক কল্পনা জল্পনা আসে যে জীবনটাই কি আমার এরকম। তখন মনে হয়েছিল কি ভাই যে মেয়ে জন্ম দেওয়া কি এতটা পাপ যে মেয়ে জন্ম দেওয়ার কারণে একজনের পা ধরে মাপচেই তবে।
একজন পিতা তার সন্তানকে কতটুকু ভালোবাসতে পারে শুনুন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে আজ রাত 11:20 আর জি কিব্রিয়ার সাথে শুধুই এবিসি রেডিওতে দ্য ক্লোজার দ্য বেটার।
This track was downloaded from FusionBD.com.